প্রেরিতদের কাজ
প্রথম অধ্যায়।
যিশু স্বর্গে গেলেন। মাননীয় থিওফিল, যিশুকে স্বর্গে তুলে নেবার আগে পর্যন্ত তিনি যা করেছিলেন ও শিক্ষা দিয়েছিলেন তার সমস্তই আমি আমার আগের বইতে লিখেছি। যে শিষ্যদের তিনি বেছে নিয়েছিলেন তাঁকে তুলে নেবার আগে সেই শিষ্যদের তিনি পবিত্র আত্মার মধ্য দিয়ে উপদেশ দিয়েছিলেন। তাঁর দুঃখভোগের পরে এই লোকদের কাছে তিনি দেখা দিয়েছিলেন এবং তিনি যে জীবিত আছেন তার অনেক বিশ্বাসযোগ্য প্রমাণ দিয়েছিলেন। 40 দিন পর্যন্ত তিনি শিষ্যদের দেখা দিয়ে ঈশ্বরের রাজ্যের বিষয় বলেছিলেন। একবার যিশু যখন শিষ্যদের সঙ্গে ছিলেন তখন তাঁদের এই আদেশ দিয়েছিলেন, তোমরা জেরুসালেম ছেড়ে যেও না, বরং আমার পিতার প্রতিজ্ঞা করা যে দানের কথা তোমরা আমার কাছে শুনেছ তার জন্য অপেক্ষা করো। যোহন জলে বাপতিস্ম দিতেন, কিন্তু কয়েকদিনের মধ্যে পিতার সেই প্রতিজ্ঞা অনুসারে পবিত্র আত্মায় তোমাদের বাপতিস্ম হবে। পরে শিষ্যেরা একসঙ্গে মিলিত হয়ে যিশুকে জিজ্ঞাসা করলেন, প্রভু, এই সময় কি আপনি ইসরায়েলীয়দের হাতে রাজ্য ফিরিয়ে দেবেন? যিশু তাদের বললেন, যে দিন বা সময় পিতা নিজের অধিকারের মধ্যে রেখেছেন তা তোমাদের জানতে দেওয়া হয়নি, তবে পবিত্র আত্মা তোমাদের উপর আসলে পর তোমরা শক্তি পাবে, আর জেরুসালেম, সারা যিহুদিয়া ও সমরিয়া প্রদেশে এবং পৃথিবীর শেষ সীমা পর্যন্ত তোমরা আমার সাক্ষী হবে। এই কথা বলবার পরে শিষ্যদের চোখের সামনেই যিশুকে তুলে নেওয়া হল এবং তিনি একটা মেঘের আড়ালে চলে গেলেন। যিশু যখন উপরে উঠে যাচ্ছিলেন তখন শিষ্যরা একদৃষ্টে আকাশের দিকে তাকিয়েছিলেন। এমন সময় সাদা কাপড় পরা দুজন লোক শিষ্যদের পাশে দাঁড়িয়ে বললেন, গালিলের লোকেরা এখানে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে রয়েছে কেন? যাকে তোমাদের কাছ থেকে তুলে নেওয়া হল সেই যিশুকে যেভাবে তোমরা স্বর্গে যেতে দেখলে সেইভাবেই তিনি ফিরে আসবেন।
যিহুদা ইস্কারিয়তের জায়গায় মত্ততীয়। তখন শিষ্যেরা জৈতুন পাহাড় থেকে জেরুসালেমে ফিরে আসলেন। জেরুসালেম শহর থেকে এই পাহাড়টা প্রায় আধ মাইল দূরে ছিল। শহরে পৌঁছে তারা উপরের তলার যে ঘরে তখন থাকতেন সেখানে গেলেন। এই শিষ্যদের নাম ছিল পিতর, জোহন, জাকব ও আন্দ্রিয়, ফিলিপ ও থোমা, বর্থলময় ও মথি, আলফের ছেলে জাকব ও দেশভক্ত শিমন এবং জাকবের ছেলে যিহুদা। তারা সবাই বিশ্বাসী স্ত্রীলোকদের সঙ্গে এবং যিশুর মা মরিয়ম ও তার ভাইদের সঙ্গে সবসময় এক মন হয়ে প্রার্থনা করতেন। সেই সময় পিতর একদিন খ্রিস্টের উপর বিশ্বাসী প্রায় 120 জন লোকের মধ্যে দাঁড়িয়ে বললেন, ভাইয়েরা, পবিত্র আত্মা অনেক দিন আগে রাজা দাউদের মুখ দিয়ে যিহুদার বিষয়ে যা বলেছিলেন পবিত্র শাস্ত্রের সেই কথা পূর্ণ হবার দরকার ছিল। যারা যিশুকে ধরেছিল এই যিহুদাই তাদের পথ দেখিয়ে নিয়ে গিয়েছিল, সে আমাদেরই একজন ছিল এবং আমাদের সঙ্গে কাজ করবার জন্য তাকে বেছে নেওয়া হয়েছিল। মন্দ কাজের দ্বারা যিহুদা যে টাকা পেয়েছিল তা দিয়ে সে একখণ্ড জমি কিনল আর সেখানে পড়ে তার পেট ফেটে গেল এবং নাড়ি ভুঁড়ি বের হয়ে পড়ল। জেরুসালেমের সবাই সেই কথা শুনেছিল, এই জন্য তাদের ভাষায় ওই জমিকে তারা হকলদামা বা রক্তের ক্ষেত বলে। পরে পিতর বললেন, পবিত্র শাস্ত্রের গীতসংগীতা নামে বইটিতে লেখা আছে, তার বাড়ি খালি থাকুক, সেখানে কেউ বাস না করুক। আরও লেখা আছে, তার কাজের ভার আর একজন গ্রহণ করুক। এই জন্য যীশু যে মৃত্যু থেকে জীবিত হয়ে উঠেছেন তার সাক্ষী হিসাবে অন্য আর একজনকে আমাদের অর্থাৎ প্রেরিতদের দলে নিতে হবে। যোহন যে সময় বাপতিস্ম দিতেন তখন থেকে আরম্ভ করে যীশুকে আমাদের কাছ থেকে তুলে না নেওয়া পর্যন্ত প্রভু যীশু যতদিন আমাদের সঙ্গে চলাফেরা করেছিলেন ততদিন যে লোকেরা আমাদের দলে ছিল সেই লোক যেন তাদের মধ্যে একজন হয়। তখন শিষ্যেরা যোসেফ, যাকে বর্ষাব্বা ও জুষ্ট বলা হতো, তার এবং মত্তথিয়ের এই দুজনের নাম বললেন। তারপর তারা এই বলে প্রার্থনা করলেন, প্রভু তুমি সকলের অন্তরই জানো, যিহূদা তার পাওনা শাস্তি পাবার জন্য প্রেরিত পদের কাজ ছেড়ে দিয়েছে, এখন এই দুজনের মধ্যে সেই পদের জন্য যাকে তুমি বেছে নিয়েছ তাকে আমাদের দেখিয়ে দাও। তারা ভাগ্য পরীক্ষা করলে পর মত্তথিয়ের নাম উঠল। এই জন্য মত্তথিয় সেই ১১ জন প্রেরিতদের সঙ্গে যোগ দিলেন।
দ্বিতীয় অধ্যায়,
শিষ্যদের পবিত্র আত্মা লাভ। এর কিছুদিন পরে পঞ্চাশোত্তমীর পর্বের দিনে শিষ্যরা এক জায়গায় মিলিত হলেন। তখন হঠাৎ আকাশ থেকে জোর বাতাসের শব্দের মতো একটা শব্দ আসল এবং যে ঘরে তাঁরা ছিলেন সেই শব্দে সেই ঘরটা পূর্ণ হয়ে গেল। শিষ্যেরা দেখলেন আগুনের জিভের মতো কি যেন ছড়িয়ে গেল এবং সেগুলো তাঁদের প্রত্যেকের উপর এসে বসল। তাতে তাঁরা সবাই পবিত্র আত্মাতে পূর্ণ হলেন এবং সেই আত্মার দেওয়া শক্তি অনুসারেই তাঁরা ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলতে লাগলেন। সেই সময় জগতের নানা দেশ থেকে ঈশ্বর ভক্ত যিহুদি লোকেরা এসে জেরুসালেমে বাস করছিলেন। তাঁরা সেই শব্দ শুনলেন এবং অনেকেই সেখানে জড়ো হলেন। নিজ নিজ দেশের ভাষায় শিষ্যদের কথা বলতে শুনে সেই লোকেরা যেন বুদ্ধিহারা হয়ে গেলেন। তাঁরা খুব আশ্চর্য হয়ে বললেন, এই যে লোকেরা কথা বলছে এরা কি সবাই গালিলের লোক নয়? যদি তাই হয় তাহলে আমরা প্রত্যেকে কি করে নিজ নিজ দেশের ভাষা ওদের মুখে শুনছি? পার্থীয়, মাদীয়, এলোমীয় লোক এবং মিসপতামিয়ার বাসকারী লোকেরা, যিহুদিয়া ও কাপ্পাদিকিয়া, পন্ত ও এশিয়া, ফরুগিয়া ও পামফুলিয়া, মিশর ও কুরিনির কাছাকাছি লিবিয়ার কয়েকটি জায়গার লোকেরা আর রোম শহর থেকে যে যিহুদিরা ও যিহুদি ধর্মে বিশ্বাসী অযিহুদিরা এসেছে তারা এবং কৃত্তি দ্বীপের লোকেরা ও আরবীয়েরা, আমরা সকলেই তো আমাদের নিজ নিজ ভাষায় ঈশ্বরের মহৎ কাজের কথা ওদের বলতে শুনছি। তারা আশ্চর্য ও বুদ্ধিহারা হয়ে একে অন্যকে জিজ্ঞাসা করতে লাগলেন, এর মানে কি? আবার অন্যেরা শিষ্যদের ঠাট্টা করে বললেন, ওরা মদ খেয়ে মাতাল হয়েছে।
লোকদের কাছে পিতরের কথা। তখন পিতর সেই ১১ জন শিষ্যের সঙ্গে দাঁড়িয়ে জোরে সেই সব লোকদের বললেন, যিহুদি লোকেরা আর যারা আপনারা জেরুসালেমে বাস করছেন আপনারা জেনে রাখুন এবং মন দিয়ে আমার কথা শুনুন। আপনারা মনে করেছেন এরা মাতাল হয়েছে, কিন্তু তা নয়, কারণ এখন তো মাত্র সকাল ৯টা। এটা সেই ঘটনা যার কথা নবী জোয়েল বলেছিলেন। ঈশ্বর বলছেন, শেষকালে সব লোকের উপরে আমি আমার আত্মা ঢেলে দেব, তাতে তোমাদের ছেলে ও মেয়েরা নবী হিসাবে ঈশ্বরের বাক্য বলবে, তোমাদের যুবকেরা দর্শন পাবে, তোমাদের বুড়ো লোকেরা স্বপ্ন দেখবে। সেই সময়ে আমার দাস ও দাসীদের উপরে আমি আমার আত্মা ঢেলে দেব আর তারা নবী হিসাবে ঈশ্বরের বাক্য বলবে। আমি উপরে আকাশে আশ্চর্য আশ্চর্য ঘটনা দেখাব, আর নিচে পৃথিবীতে নানা রকম চিহ্ন দেখাব, অর্থাৎ রক্ত, আগুন ও ধোঁয়া দেখাব। প্রভুর সেই মহৎ ও মহিমাপূর্ণ দিন আসবার আগে সূর্য অন্ধকার হয়ে যাবে, চাঁদ রক্তের মতো হবে, আর উদ্ধার পাবার জন্য যে কেউ প্রভুকে ডাকবে সেই উদ্ধার পাবে। ইসরায়েলীয়রা এই কথা শুনুন, নাসরতের যিশুর মধ্য দিয়ে ঈশ্বর আপনাদের মধ্যে মহৎ ও আশ্চর্য আশ্চর্য কাজ করে আপনাদের কাছে প্রমাণ করেছিলেন যে তিনি যিশুকে পাঠিয়েছিলেন। আর এ কথা আপনারা জানেন, ঈশ্বর যিনি আগেই সব জানেন, তিনি আগেই ঠিক করেছিলেন যে যিশুকে আপনাদের হাতে দেয়া হবে। আর আপনারাও দুষ্ট লোকদের দ্বারা তাকে ক্রুশে দিয়ে মেরে ফেলেছিলেন, কিন্তু ঈশ্বর মৃত্যুর যন্ত্রণা থেকে মুক্ত করে তাকে জীবিত করে তুলেছেন, কারণ তাকে ধরে রাখবার সাধ্য মৃত্যুর ছিল না। দাউদ তার বিষয়ে বলেছেন, আমি প্রভুকে সব সময় আমার সামনে দেখি, কারণ তিনি আমার ডান দিকে আছেন, যেন আমি অস্থির না হই। এই জন্য আমার অন্তর আনন্দিত হয়, আমার জীভ আনন্দের কথা বলে, আমার দেহ আশা নিয়ে বাজবে, কারণ তুমি আমাকে মৃতস্থানে ফেলে রাখবে না। তোমার পবিত্র জনের দেহকে নষ্ট হতে দেবে না। জীবন পাবার পথ তুমি আমাকে জানিয়েছ, তুমি আমার সামনে উপস্থিত থেকে আমাকে আনন্দে পূর্ণ করবে। ভাইয়েরা, একথা আমি নিশ্চয় করে বলতে পারি যে সেই মহান পিতা দাউদ মারা গেছেন, তাকে কবর দেওয়া হয়েছে, আর তার কবর আজও এখানে রয়েছে। তিনি একজন নবী ছিলেন এবং তিনি জানতেন, ঈশ্বর শপথ করে এই প্রতিজ্ঞা করেছেন যে তার সিংহাসনে তারই একজন বংশধরকে তিনি বসাবেন। পরে কি হবে তা দাউদ দেখতে পেয়েছিলেন বলে মৃত্যু থেকে মসীহের আবার জীবিত হয়ে ওঠা সম্বন্ধে বলেছিলেন যে মৃতস্থানে মসীহকে ফেলে রাখা হয়নি এবং তার দেহও নষ্ট হয়নি। ঈশ্বর সেই যিশুকেই জীবিত করে তুলেছেন, আর আমরা সবাই তার সাক্ষী। ঈশ্বরের ডান দিকে বসবার গৌরব তাকেই দান করা হয়েছে এবং প্রতিজ্ঞা করা পবিত্র আত্মাকে তিনি পিতা ঈশ্বরের কাছ থেকে পেয়েছেন। আর এখন আপনারা যা দেখছেন ও শুনতে পাচ্ছেন তা যিশুই দিয়েছেন। দাউদ নিজে স্বর্গে যাননি, কিন্তু তিনি বলেছেন, প্রভু আমার প্রভুকে বললেন, আমি যতক্ষণ না তোমার শত্রুদের তোমার পায়ের তলায় রাখি ততক্ষণ তুমি আমার ডান দিকে বসো। এই জন্য সমস্ত ইসরায়েল জাতি একথা নিশ্চিতভাবে জানুন যে যাকে আপনারা ক্রুশে দিয়েছিলেন ঈশ্বর সেই যিশুকেই প্রভু এবং মসীহ এই দুই করেছেন। এই কথা শুনে লোকেরা মনে আঘাত পেল, তারা পিতর ও অন্য প্রেরিতদের জিজ্ঞাসা করল, ভাইয়েরা আমরা কি করব? উত্তরে পিতর বললেন, আপনারা প্রত্যেকে পাপের ক্ষমা পাবার জন্য পাপ থেকে মন ফিরান এবং যিশু খ্রিস্টের নামে বাপ্তিস্ম গ্রহণ করুন। আপনারা দান হিসাবে পবিত্র আত্মাকে পাবেন, আপনাদের জন্য, আপনাদের ছেলে মেয়েদের জন্য এবং যারা দূরে আছে। এক কথায়, আমাদের প্রভু ঈশ্বর তার নিজের লোক হবার জন্য যাদের ডাকবেন তাদের সকলের জন্যই এই প্রতিজ্ঞা করা হয়েছে। এছাড়া আরো অনেক কথা বলে পিতর সাক্ষ্য দিতে লাগলেন। তিনি তাদের এই বলে বুঝাতে চেষ্টা করলেন, এই যুগের বিবেকহীন লোকদের থেকে নিজেদের রক্ষা করুন। যারা তার কথা বিশ্বাস করল তারা বাপ্তিস্ম গ্রহণ করল, এবং শিষ্যদের দলের সঙ্গে সেদিন ঈশ্বর প্রায় 3,000 লোককে যুক্ত করলেন।
বিশ্বাসীদের চালচলন। সেই লোকেরা প্রেরিতদের শিক্ষা শুনত, তাদের সঙ্গে এক হয়ে প্রভুর ভোজ গ্রহণ করত এবং প্রার্থনা করে সময় কাটাত। সবাই ভক্তিযুক্ত ভয় পূর্ণ হল আর প্রেরিতেরা অনেক আশ্চর্য আশ্চর্য কাজ করতে লাগলেন। সব বিশ্বাসী একসঙ্গে থাকত ও সবকিছু যার যার দরকার মতো ব্যবহার করত। তারা নিজেদের বিষয় সম্পত্তি বিক্রি করে যার যেমন দরকার সেইভাবে তাকে দিত। তারা প্রত্যেক দিন উপাসনা ঘরে একসঙ্গে মিলিত হত আর ভিন্ন ভিন্ন বাড়িতে আনন্দের সঙ্গে ও সরল মনে একসঙ্গে খাওয়া দাওয়া করত। তারা সব সময় ঈশ্বরের প্রশংসা করত এবং সব লোক তাদের সম্মান করত। যারা পাপ থেকে উদ্ধার পাচ্ছিল প্রভু বিশ্বাসী দলের সঙ্গে প্রত্যেক দিনই তাদের যোগ করতে লাগলেন।
তৃতীয় অধ্যায়।
খোঁড়া ভিখারির সুস্থতা লাভ। একদিন বেলা 3টায় প্রার্থনার সময় পিতর ও জোহন উপাসনা ঘরে যাচ্ছিলেন। লোকেরা প্রত্যেক দিন একজন লোককে বয়ে এনে উপাসনা ঘরের সুন্দর নামে দরজার কাছে রাখত। সে জন্ম থেকেই খোঁড়া ছিল। যারা উপাসনা ঘরে যেত তাদের কাছে ভিক্ষা চাইবার জন্য তাকে সেখানে রাখা হতো। পিতর ও জোহনকে উপাসনা ঘরে ঢুকতে দেখে সে তাদের কাছে ভিক্ষা চাইল। পিতর ও জোহন সোজা তার দিকে তাকালেন। তারপরে পিতর বললেন, আমাদের দিকে তাকাও। তখন সেই লোকটি তাদের কাছ থেকে কিছু পাবার আশায় তাদের দিকে তাকাল। তখন পিতর বললেন, আমার কাছে সোনা রূপা কিছু নেই, কিন্তু যা আছে তাই তোমাকে দিচ্ছি। নাসারতের যীশুখ্রিস্টের নামে হাঁটো। পরে তিনি লোকটির ডান হাত ধরে তাকে তুললেন আর তখনই তার পা ও গোড়ালি শক্ত হল। সে লাফ দিয়ে উঠে দাঁড়াল এবং হাঁটতে লাগল। পরে সে হাঁটতে হাঁটতে লাফাতে লাফাতে এবং ঈশ্বরের প্রশংসা করতে করতে তাদের সঙ্গে উপাসনা ঘরে গেল। লোকেরা তাকে হাঁটতে ও ঈশ্বরের প্রশংসা করতে দেখে চিনতে পারল যে এ সেই একই লোক যে উপাসনা ঘরের সুন্দর নামে দরজার কাছে বসে ভিক্ষা করত। তার যা ঘটেছিল তাতে লোকেরা খুব আশ্চর্য হয়ে গেল।
পিতর উপাসনা ঘরে। ভিখারিটি কিন্তু পিতর ও জোহনের পিছু ছাড়ল না। লোকেরা পিতরের সেই কাজে আশ্চর্য হয়ে তাদের কাছে দৌড়ে আসল। সলোমনের নামে যে বারান্দা ছিল তারা তখন সেখানে ছিলেন। এই ব্যাপার দেখে পিতর লোকদের বললেন, ইসরায়েলিয়েরা, এতে আপনারা আশ্চর্য হচ্ছেন কেন? আমাদের নিজেদের শক্তিতে বা ঈশ্বরের প্রতি ভক্তির গুণে একে চলবার শক্তি দিয়েছি, মনে করে কেনই বা আমাদের দিকে তাকিয়ে রয়েছেন? আব্রাহাম, ইসহাক ও জাকবের ঈশ্বর অর্থাৎ আমাদের পূর্বপুরুষদের ঈশ্বর এই কাজের দ্বারা নিজের দাস যীশুর মহিমা প্রকাশ করেছেন। আপনারা তো যীশুকে মেরে ফেলবার জন্য নেতাদের হাতে দিয়েছিলেন। পিলাত তাকে ছেড়ে দিতে চেয়েছিলেন, কিন্তু আপনারা পিলাতের সামনে তাকে অস্বীকার করেছিলেন। আপনারা সেই পবিত্র ও নির্দোষ লোকটিকে অস্বীকার করে একজন খুনিকে আপনাদের কাছে ছেড়ে দিতে বলেছিলেন। যার কাছ থেকে জীবন আসে তাকেই আপনারা মেরে ফেলেছিলেন, কিন্তু ঈশ্বর মৃত্যু থেকে তাকে জীবিত করে তুলেছেন আর আমরা তার সাক্ষী। এই যে লোকটিকে আপনারা দেখছেন এবং যাকে আপনারা চেনেন, যীশুর উপর বিশ্বাসের ফলে যীশুই তাকে শক্তি দান করেছেন। যীশুর মধ্য দিয়ে যে বিশ্বাস আসে সেই বিশ্বাসই আপনাদের সকলের সামনে তাকে সম্পূর্ণভাবে সুস্থ করে তুলেছে। এখন ভাইয়েরা, আমি জানি আপনাদের নেতাদের মতো আপনারাও না বুঝেই যীশুকে ক্রুশে দিয়েছিলেন, কিন্তু ঈশ্বর অনেকদিন আগে সমস্ত নবীদের মধ্য দিয়ে বলেছিলেন তাঁর মসীহকে কষ্টভোগ করতে হবে, আর সেই কথা ঈশ্বর এভাবেই পূর্ণ করলেন। এই জন্য আপনারা পাপ থেকে মন ফিরিয়ে ঈশ্বরের দিকে ফিরুন, যেন আপনাদের পাপ মুছে ফেলা হয়, আর এতে যেন ঈশ্বর সেই মসীহকে অর্থাৎ যীশুকে পাঠিয়ে দিয়ে ইসরায়েলীয়দের আশীর্বাদ করতে পারেন। আপনাদের জন্য তাঁকেই নিযুক্ত করা হয়েছে। ঈশ্বর সব কিছু যে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনবেন তা অনেকদিন আগেই পবিত্র নবীদের মধ্য দিয়ে বলেছিলেন। তিনি যতদিন না তাঁর সেই কথা পূর্ণ করেন ততদিন পর্যন্ত যীশুকে স্বর্গে থাকতে হবে। মসি বলেছিলেন, তোমাদের প্রভু ঈশ্বর তোমাদের নিজেদের লোকদের মধ্য থেকেই আমারই মতো একজন নবীকে তোমাদের জন্য ঠিক করবেন, আর তিনি যা বলবেন তার প্রত্যেকটি কথা তোমাদের শুনতে হবে। যে তাঁর কথা শুনবে না তাকে তার লোকদের মধ্য থেকে একেবারে ধ্বংস করা হবে। এছাড়া সমুয়েল থেকে আরম্ভ করে যে সব নবীরা কোনো কিছু বলে গেছেন তারাও এই সময়ের কথা আগেই বলে গেছেন, আর আপনারা তো সেই নবীদেরই বংশধর। আপনাদের পূর্বপুরুষদের জন্য ঈশ্বর যে ব্যবস্থা করেছিলেন আপনারা তো তারই ভাগীদার। ঈশ্বর আব্রাহামকে এই কথা বলে সেই ব্যবস্থা করেছিলেন, তোমার বংশের মধ্য দিয়ে পৃথিবীর সব জাতি আশীর্বাদ পাবে, আপনাদের প্রত্যেককে মন্দপথ থেকে ফিরিয়ে আশীর্বাদ করবার জন্যই ঈশ্বর তাঁর দাস যীশুকে ঠিক করে প্রথমে আপনাদের কাছে পাঠিয়েছিলেন।
চতুর্থ অধ্যায়।
মহাসভার সামনে পিতর ও যোহন। পিতর ও যোহন যখন লোকদের সঙ্গে কথা বলছিলেন সেই সময় পুরোহিতেরা, উপাসনা ঘরের প্রধান কর্মচারী ও সদ্দুকিরা তাদের কাছে আসলেন। এরা খুবই বিরক্ত হয়েছিলেন কারণ পিতর ও যোহন লোকদের শিক্ষা দিচ্ছিলেন এবং যীশুর মধ্য দিয়ে মৃতদের আবার জীবিত হয়ে উঠবার বিষয় প্রচার করছিলেন। তারা পিতর ও যোহনকে ধরলেন এবং সন্ধ্যা হয়ে গিয়েছিল বলে পরের দিন পর্যন্ত হাজতে রাখলেন। কিন্তু যারা পিতরের কথা শুনেছিল তাদের মধ্যে অনেকে বিশ্বাস করল, তাতে বিশ্বাসীদের সংখ্যা বেড়ে গিয়ে প্রায় 5,000-এ দাঁড়াল। পরের দিন যিহুদীদের প্রধান পুরোহিতেরা, বৃদ্ধ নেতারা এবং ধর্মশিক্ষকেরা একসঙ্গে জেরুসালেমে মিলিত হলেন। সেখানে মহাপুরোহিত হানন উপস্থিত ছিলেন, তাছাড়া কাইয়াফা, যোহন, আলেকজান্ডার আর মহাপুরোহিতের পরিবারের অন্যান্য লোকেরাও উপস্থিত ছিলেন। তারা পিতর আর যোহনকে তাদের মাঝখানে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করলেন, তোমরা কিসের শক্তিতে বা কার নামে এই কাজ করেছ? তখন পিতর পবিত্র আত্মাতে পূর্ণ হয়ে তাদের বললেন, প্রধান পুরোহিতেরা ও বৃদ্ধ নেতারা, একজন খোঁড়া লোকের উপকার করবার জন্য আজ আপনারা এই নিয়ে আমাদের জেরা করছেন যে লোকটি কেমন করে ভালো হল। তাহলে আপনারা এবং সমস্ত ইসরায়েলীয়রা একথা জেনে রাখুন যে নাসারতের সেই যীশুখ্রিস্ট যাকে আপনারা ক্রুশে দিয়েছিলেন এবং যাকে ঈশ্বর মৃত্যু থেকে জীবিত করে তুলেছেন তারই শক্তিতে এই লোকটি সম্পূর্ণ সুস্থ হয়ে আপনাদের সামনে দাঁড়িয়ে আছে। পবিত্র শাস্ত্রের কথা মতো যীশুখ্রিস্টই সেই পাথর যাকে রাজমিস্ত্রিরা অর্থাৎ আপনারা বাদ দিয়েছিলেন, আর সেটাই সবচেয়ে দরকারি পাথর হয়ে উঠল। পাপ থেকে উদ্ধার আর কারো কাছে পাওয়া যায় না, কারণ সারা জগতে আর এমন কেউ নেই যার নামে আমরা পাপ থেকে উদ্ধার পেতে পারি। পিতর আর যোহনের সাহস দেখে এবং তারা যে অশিক্ষিত ও সাধারণ লোক তা জানতে পেরে সেই নেতারা আশ্চর্য হয়ে গেলেন, আর তারা যে যিশুর সঙ্গী তাও বুঝতে পারলেন। যে লোকটি সুস্থ হয়েছিল তাকে পিতর ও যোহনের সঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখে তাদের বলবার আর কিছুই রইল না। এই জন্য তারা মহাসভা থেকে তাদের বাইরে যেতে আদেশ দিলেন। তারপর তারা একসঙ্গে মিলে পরামর্শ করতে লাগলেন। তারা বললেন, এই লোকদের নিয়ে আমরা কি করব? যারা জেরুসালেমে বাস করে তারা সবাই জানে যে এরা একটা বিশেষ আশ্চর্য কাজ করেছে, আর আমরা তা অস্বীকারও করতে পারি না। কিন্তু লোকদের মধ্যে যেন কথাটা আরও ছড়িয়ে না পড়ে, সেজন্য এই লোকদের ভয় দেখাতে হবে, যাতে তারা কাউকেই যিশুর বিষয়ে আর কোনো কথা না বলে। এরপরে তারা পিতর ও যোহনকে আবার ভিতরে ডেকে আনলেন এবং আদেশ দিলেন যেন তারা যিশুর বিষয়ে আর কোনো কথা না বলেন বা শিক্ষা না দেন। উত্তরে পিতর ও যোহন বললেন, আপনাদের আদেশ পালন করব না ঈশ্বরের আদেশ পালন করব? ঈশ্বরের চোখে কোনটা ঠিক আপনারাই তা বিচার করে দেখুন। আমরা যা দেখেছি আর শুনেছি তা না বলে তো থাকতে পারি না। তখন তারা পিতর আর যোহনকে আরও ভয় দেখিয়ে ছেড়ে দিলেন। লোকদের ভয়ে তারা ঠিক করতে পারছিলেন না কিভাবে তাদের শাস্তি দেওয়া যায়, কারণ যা ঘটেছিল তাতে সব লোক ঈশ্বরের গৌরব করছিল। যে লোকটি আশ্চর্যভাবে ভালো হয়েছিল তার বয়স ছিল 40 বছরেরও বেশি।
বিশ্বাসীদের প্রার্থনা। সেখান থেকে ছাড়া পেয়ে পিতর ও যোহন তাদের নিজেদের লোকদের কাছে গেলেন এবং প্রধান পুরোহিতেরা ও বৃদ্ধ নেতারা তাঁদের যা যা বলেছিলেন সমস্তই তাদের জানালেন। এই কথা শুনে তারা সবাই মিলে এক প্রাণে ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলল, হে প্রভু, তুমি আকাশ, পৃথিবী, সমুদ্র এবং ওইগুলোর মধ্যে যা কিছু আছে সবই সৃষ্টি করেছ। তুমি পবিত্র আত্মার মধ্য দিয়ে তোমার দাস আমাদের পূর্বপুরুষ দাউদের মুখ দিয়ে বলেছ, অযিহুদিরা কেন রেগে উঠল, লোকেরা কেন নিষ্ফল ষড়যন্ত্র করল প্রভুর বিরুদ্ধে, তার মসিহের বিরুদ্ধে পৃথিবীর রাজারা দাঁড়াল আর নেতারা একসঙ্গে জড় হল। তোমার পবিত্র দাস যিশু, যাকে তুমি মসিহ হিসাবে নিযুক্ত করেছিলে, রাজা হেরোদ ও পন্থীয় পিলাত এই শহরেই তাঁর বিরুদ্ধে অজিহুদীদের সঙ্গে এবং ইসরায়েলীয়দের সঙ্গে সত্যিই হাত মিলিয়েছিলেন। তোমার শক্তি ও ইচ্ছাতে যা ঘটবে বলে তুমি আগেই ঠিক করে রেখেছিলে তারা তাই করেছিলেন, আর এখন হে প্রভু, এরা আমাদের কিভাবে ভয় দেখাচ্ছেন তা তুমি লক্ষ্য করো। তোমার দাসদের এমন শক্তি দাও যাতে খুব সাহসের সঙ্গে তারা তোমার বাক্য বলতে পারে। তোমার হাত বাড়িয়ে দাও যেন তোমার পবিত্র দাস যিশুর শক্তির মধ্যে দিয়ে তারা লোকদের সুস্থ করতে পারে এবং আশ্চর্য আশ্চর্য কাজ করতে পারে। যে জায়গায় তারা মিলিত হয়েছিলেন প্রার্থনা করবার পর সেই জায়গাটা কেঁপে উঠল আর তারা সবাই পবিত্র আত্মাতে পূর্ণ হয়ে সাহসের সঙ্গে ঈশ্বরের বাক্য বলতে লাগলেন।
বিশ্বাসীরা যা করত। খ্রিস্টে বিশ্বাসীরা সবাই মনে প্রাণে এক ছিল। কোনো কিছুই তারা নিজের বলে দাবি করত না, বরং সবকিছুই যার যার দরকার মতো ব্যবহার করত। প্রেরিতেরা মহাশক্তিতে সাক্ষ্য দিতে থাকলেন যে প্রভু যিশু মৃত্যু থেকে জীবিত হয়ে উঠেছেন, আর তাদের সকলের উপর ঈশ্বরের অশেষ দয়া ছিল। তাদের মধ্যে কোনো অভাবী লোক ছিল না, কারণ যাদের জমি কিংবা বাড়ি ছিল তারা সেগুলো বিক্রি করে টাকা পয়সা এনে প্রেরিতদের পায়ের কাছে রাখত। পরে যার যেমন দরকার সেইভাবে তাকে দেওয়া হতো। যোসেফ নামে লেবি বংশের একজন লোক ছিলেন, কুপ্রদ্বীপে তার বাড়ি ছিল। তাকে প্রেরিতেরা বার্নবা অর্থাৎ উৎসাহদাতা বলে ডাকতেন। তার একখণ্ড জমি ছিল আর তিনি সেটা বিক্রি করে টাকা এনে প্রেরিতদের পায়ের কাছে রাখলেন।
পঞ্চম অধ্যায়।
অননীয় ও সাফিরা। তখন অনুনীয় নামে একজন লোক ও তার স্ত্রী সাফিরা একটা সম্পত্তি বিক্রি করল। তার স্ত্রীর জানা মতেই বিক্রির টাকার কিছু অংশ সে নিজের জন্য রেখে বাকি টাকা প্রেরিতদের দিল। তখন পিতর বললেন, অননীয়, কি করে শয়তান তোমার মন এমনভাবে অধিকার করল যে তুমি পবিত্র আত্মার কাছে মিথ্যা কথা বললে এবং জমি বিক্রির টাকা থেকে কিছু টাকা নিজের জন্য রেখে দিলে? বিক্রির আগে জমিটা কি তোমারই ছিল না? আর বিক্রির পরেও কি টাকাগুলো তোমার হাতেই ছিল না? তবে তুমি কেন এমন কাজ করবে বলে ঠিক করলে? তুমি মানুষের কাছে মিথ্যা বলনি, কিন্তু ঈশ্বরের কাছে মিথ্যা কথা বলেছ। এই কথা শোনা মাত্র অননীয় মাটিতে পড়ে মারা গেল। এই ঘটনার কথা যারা শুনল তারা সবাই খুব ভয় পেল। পরে যুবকেরা উঠে তার গায়ে কাপড় জড়ালো এবং বাইরে নিয়ে গিয়ে তাকে কবর দিল। এ প্রায় তিন ঘন্টা পরে অননীয়ের স্ত্রী সেখানে আসলো, কিন্তু কি ঘটেছে তা সে জানত না। তখন পিতর তাকে জিজ্ঞাসা করলেন, বলো দেখি, তুমি আর অননীয় সেই জমিটাকে এত টাকাতে বিক্রি করেছিলে? সে বলল, হ্যাঁ, এত টাকাতেই। তখন পিতর তাকে বললেন, প্রভুর আত্মাকে পরীক্ষা করবার জন্য কেন তোমরা একমত হলে? দেখো, যে লোকেরা তোমার স্বামীকে কবর দিয়েছে তারা দরজার কাছে এসে পৌঁছেছে, আর তারা তোমাকেও বাইরে নিয়ে যাবে। সাফিরা তখনই পিতরের পায়ের কাছে পড়ে মারা গেল। আর ওই যুবকেরা ভিতরে এসে তাকে মৃত অবস্থায় দেখল এবং তাকে বাইরে নিয়ে গিয়ে তার স্বামীর পাশে কবর দিল। তখন মণ্ডলীর সব লোক এবং অন্য যারা সেই কথা শুনল সবাই খুব ভয় পেল।
প্রেরিতদের আশ্চর্য কাজ। প্রেরিতেরা লোকদের মধ্যে অনেক আশ্চর্য আশ্চর্য কাজ করতেন, আর বিশ্বাসীরা সবাই উপাসনা ঘরের সলোমনের বারান্দায় একসঙ্গে মিলিত হত। যদিও লোকেরা তাদের খুব সম্মান করত, তবুও আর কেউ তাদের সঙ্গে যোগ দিতে সাহস করল না। তাহলেও অনেক পুরুষ ও স্ত্রীলোক প্রভুর উপর বিশ্বাস করল এবং বিশ্বাসী দলের সঙ্গে যুক্ত হল। প্রেরিতেরা যা করছিলেন তা দেখে লোকেরা খাটের উপরে ও মাদুরের উপরে করে রোগীদের এনে রাস্তায় রাস্তায় রাখতে লাগল, যেন রাস্তা দিয়ে যাবার সময় পিতরের ছায়াটুকু অন্তত তাদের কারো কারো উপরে পড়ে। আর জিরুসালেমের আশেপাশের গ্রামগুলো থেকে অনেক লোক তাদের রোগীদের এবং মন্দ আত্মার হাতে কষ্ট পাওয়া লোকদের এনে ভিড় করতে লাগল, আর তারা সবাই সুস্থ হল।
প্রেরিতদের উপরে অত্যাচার। তখন মহাপুরোহিত ও তাঁর সঙ্গের সদ্দুকী দলের লোকেরা হিংসায় জ্বলে উঠলেন। তাঁরা প্রেরিতদের ধরে সরকারি জেলে দিলেন, কিন্তু রাতের বেলায় প্রভুর একজন দূত জেলের দরজাগুলো খুলে তাঁদের বাইরে এনে বললেন, যাও, উপাসনা ঘরে দাঁড়িয়ে লোকদের কাছে নতুন জীবন সম্বন্ধে সমস্ত কথা বলো। তারা সেই কথা মতো খুব সকালবেলা উপাসনা ঘরে ঢুকে লোকদের শিক্ষা দিতে লাগলেন। এদিকে মহাপুরোহিত ও তার সঙ্গের সদ্দুকীরা মহাসভা ডাকলেন, অর্থাৎ ইসরায়েলীয়দের সমস্ত বৃদ্ধ নেতাদের দলকে ডাকলেন। তারপর তারা প্রেরিতদের নিয়ে আসবার জন্য কয়েকজন কর্মচারী পাঠালেন, কিন্তু সেই কর্মচারীরা জেলখানায় গিয়ে সেখানে তাদের পেল না। তখন তারা ফিরে গিয়ে এই খবর দিল, আমরা দেখলাম জেলের দরজায় শক্ত করেই তালা দেওয়া আছে এবং দরজায় দরজায় পাহারাদার দাঁড়িয়ে আছে, কিন্তু দরজা খুলে কাউকেই ভিতরে দেখতে পেলাম না। এই কথা শুনে উপাসনা ঘরের প্রধান কর্মচারী ও প্রধান পুরোহিতেরা বুদ্ধিহারা হয়ে ভাবতে লাগলেন, এর ফল কি হবে? তখন একজন লোক এসে বলল, দেখুন, যে লোকদের আপনারা জেলে দিয়েছিলেন তারা উপাসনা ঘরে দাঁড়িয়ে লোকদের শিক্ষা দিচ্ছে। তখন প্রধান কর্মচারী তার অধীন কর্মচারীদের নিয়ে গিয়ে প্রেরিতদের ধরে আনলেন, কিন্তু লোকেরা সেই কর্মচারীদের পাথর মারতে পারে সেই ভয়ে তারা প্রেরিতদের উপর কোনো জবরদস্তি করেননি। প্রেরিতদের এনে তারা মহাসভার সামনে দাঁড় করাল। তখন মহাপুরোহিত প্রেরিতদের বললেন, ওই লোকের বিষয়ে শিক্ষা না দেবার জন্য আমরা তোমাদের কড়া আদেশ দিয়েছিলাম, কিন্তু তোমরা তোমাদের শিক্ষায় জেরুসালেম পূর্ণ করেছ এবং সেই লোকের মৃত্যুর জন্য আমাদের দায়ী করতে চাইছ। তখন পিতর এবং অন্য প্রেরিতেরা উত্তর দিলেন, মানুষের আদেশ পালন করবার চেয়ে বরং ঈশ্বরের আদেশই আমাদের পালন করা উচিত। যাকে আপনারা ক্রুশে টাঙিয়ে মেরে ফেলেছিলেন, আমাদের পূর্বপুরুষদের ঈশ্বর সেই যিশুকেই মৃত্যু থেকে জীবিত করে তুলেছেন, আর ঈশ্বর তাঁকেই রাজা ও উদ্ধারকর্তা হিসাবে নিজের ডান পাশে বসবার গৌরব দান করেছেন, যাতে তিনি পাপ থেকে ইসরায়েলীয়দের মন ফিরাবার সুযোগ দিয়ে পাপের ক্ষমা দান করতে পারেন। আমরা এসবের সাক্ষী, এবং যারা ঈশ্বরের বাধ্য হয়, ঈশ্বর তাদের যে পবিত্র আত্মা দিয়েছেন সেই পবিত্র আত্মাও তার সাক্ষী। এই কথা শুনে সেই নেতারা রেগে আগুন হয়ে গেলেন এবং প্রেরিতদের মেরে ফেলতে চাইলেন, কিন্তু গামলিয়েল নামে ফরিসি দলের একজন লোক মহাসভার মধ্যে উঠে দাঁড়ালেন। তিনি একজন ধর্মশিক্ষক ছিলেন এবং সবাই তাঁকে সম্মান করত। তিনি প্রেরিতদের কিছুক্ষণের জন্য বাইরে রাখতে আদেশ দিলেন। তারপরে তিনি মহাসভার লোকদের বললেন, ইসরায়েলীয়রা, এই লোকদের উপরে তোমরা যা করতে যাচ্ছ সেই বিষয়ে সাবধান হও। এই তো কিছুদিন আগে থুদা নামে একজন লোক এসে নিজেকে কেউ একজন বলে দাবি করেছিল, আর প্রায় 400 লোক তার সঙ্গে যোগ দিয়েছিল। তাকে মেরে ফেলা হয়েছে এবং তার সঙ্গীরা ছড়িয়ে পড়েছে, এতে তার সবকিছুই বিফল হয়েছে। তারপর লোক গণনার সময় গালিলের যিহুদা এসে একদল লোককে বিদ্রোহী করে তুলেছিল, সেও মারা গেছে, আর তার সঙ্গীরাও সবাই ছড়িয়ে পড়েছে। সেই জন্য এই অবস্থায় আমি তোমাদের বলছি, তোমরা এই লোকদের উপর কিছু করো না, এদের ছেড়ে দাও, কারণ এদের উদ্দেশ্য ও কাজকর্ম যদি মানুষ থেকে হয়ে থাকে তবে তা ধ্বংস হবে, কিন্তু যদি ঈশ্বর থেকে হয়ে থাকে তবে তোমরা এদের থামাতে পারবে না। হয়তো দেখবে তোমরা ঈশ্বরের বিরুদ্ধেই যুদ্ধ করছো। তখন গমলিয়েলের কথায় নেতারা একমত হলেন। তারা প্রেরিতদের ভিতরে ডেকে এনে বেত মারতে আদেশ দিলেন। তারপরে তারা তাঁদের ছেড়ে দিলেন এবং আদেশ দিলেন যেন তারা যিশুর সম্বন্ধে কোনো কথা না বলেন। এতে যিশুর নামের জন্য প্রেরিতেরা যে অপমান ভোগ করবার যোগ্য হয়েছেন সেজন্য আনন্দ করতে করতে তারা মহাসভা ছেড়ে চলে গেলেন। তারা প্রত্যেক দিন উপাসনা ঘরে এবং বাড়ি বাড়ি গিয়ে শিক্ষা দিতে লাগলেন এবং যিশুই যে মসীহ এই সুখবর প্রচার করতে থাকলেন।
ষষ্ঠ অধ্যায়।
সাতজন সাহায্যকারী। সেই সময়ে শিষ্যদের সংখ্যা বেড়ে যাচ্ছিল। তখন শিষ্যদের মধ্যে যে যিহুদিরা গ্রিক ভাষায় কথা বলত, তারা ইব্রীয় ভাষায় কথা বলা যিহুদিদের এই বলে দোষ দিতে লাগল যে রোজই খাবার দেবার সময় তাদের বিধবা স্ত্রীলোকেরা কিছুই পায় না। এতে সেই 12 জন প্রেরিত সব শিষ্যদের এক জায়গায় ডেকে বললেন, ঈশ্বরের বাক্য প্রচার করা ছেড়ে খাবার দেওয়ার ব্যাপারে ব্যস্ত থাকা আমাদের পক্ষে ঠিক নয়। ভাইয়েরা, তোমাদের মধ্য থেকে এমন 7 জন লোককে তোমরা বেছে নাও যাদের সবাই সম্মান করে এবং যারা পবিত্র আত্মায় ও জ্ঞানে পূর্ণ। আমরা তাদের উপরেই এই কাজের ভার দিয়ে নিজেরা প্রার্থনা ও ঈশ্বরের বাক্য প্রচারে মন দেব। দলের সকলেরই এই কথা ভালো লাগল। বিশ্বাসে ও পবিত্র আত্মায় পূর্ণ স্তিফানকে তারা বেছে নিল। এছাড়া তারা ফিলিপ, প্রখর, নিকানর, তিমন, পারমিনা ও আন্তিওকিয়া শহরের নিকোলাইকেও বেছে নিল। এই নিকোলাই অজিহিতি হয়েও যিহুদি ধর্ম পালন করতেন। পরে তারা এই লোকদের প্রেরিতদের কাছে নিয়ে গেল। তখন প্রেরিতেরা প্রার্থনা করলেন এবং কাজে নিযুক্ত করবার জন্য তাদের উপর হাত রাখলেন। এইভাবে ঈশ্বরের বাক্য ছড়িয়ে পড়তে লাগল, আর জেরুসালেমে শিষ্যদের সংখ্যা খুব তাড়াতাড়ি বেড়ে যেতে লাগল এবং পুরোহিতদের মধ্যে অনেকে খ্রিস্টীয় ধর্ম বিশ্বাসকে মেনে নিল।
লোকেরা স্তিফানকে ধরল। স্তিফান ঈশ্বরের দয়া ও শক্তিতে পূর্ণ হয়ে লোকদের মধ্যে অনেক আশ্চর্য আশ্চর্য কাজ করতে লাগলেন। যে সমাজঘরকে মুক্ত করা লোকদের সমাজঘর বলা হতো, সেই সমাজঘরের কয়েকজন লোক স্তিফানের পিছনে লাগল। তারা ছিল কুরিনি ও আলেকজান্দ্রিয়া শহরের এবং কিলিকিয়া ও এশিয়া প্রদেশের কয়েকজন জিহুদি। তারা স্তিফানের সঙ্গে তর্ক জুড়ে দিল, কিন্তু স্তিফান পবিত্র আত্মার মধ্য দিয়ে খুব জ্ঞানের সঙ্গে কথা বলছিলেন, সেজন্য তারা তাঁর বিরুদ্ধে দাঁড়াতে পারছিল না। তখন সেই জিহুদারা গোপনে কয়েকজন লোককে এই কথা বলতে উস্কিয়ে দিল, আমরা স্তিফানকে মসি ও ঈশ্বরের বিরুদ্ধে অপমানের কথা বলতে শুনেছি। এইভাবে তারা লোকদের, বৃদ্ধ নেতাদের ও ধর্মশিক্ষকদের খেপিয়ে তুলল। তারা স্তিফানকে ধরে মহাসভার সামনে আনল এবং কয়েকজন মিথ্যা সাক্ষী দাঁড় করাল। এই মিথ্যা সাক্ষীরা বলল, এই লোকটা সব সময় উপাসনাঘরের বিরুদ্ধে ও মসির আইন কানুনের বিরুদ্ধে কথা বলে। আমরা তাকে এই কথা বলতে শুনেছি যে সেই নাসরত গ্রামের যিশু এই উপাসনাঘর ভেঙে ফেলবে এবং মসি যে চলতি নিয়মগুলো আমাদের দিয়ে গিয়েছেন সেগুলোও বদলে ফেলবে। যারা সেই মহাসভায় ছিলেন তারা সবাই তখন স্তিফানের দিকে তাকিয়ে দেখলেন, তার মুখ একজন স্বর্গদূতের মুখের মতো হয়ে গেছে।
সপ্তম অধ্যায়।
মহাসভার সামনে স্তিফান। তখন মহাপুরোহিত স্তিফানকে জিজ্ঞাসা করলেন, এই সব কথা কি সত্যি? উত্তরে স্তিফান বললেন, ভাইয়েরা ও পিতারা, আমার কথা শুনুন। আমাদের পূর্বপুরুষ অব্রাহাম হারন দেশে বাস করবার আগে যখন মেসোপটেমিয়া দেশে ছিলেন, তখন গৌরবময় ঈশ্বর তাকে দেখা দিয়ে বলেছিলেন, তুমি তোমার দেশ ও আত্মীয় স্বজন ছেড়ে আমি যে দেশ তোমাকে দেখাব সেই দেশে যাও। এই জন্য তিনি কলদীয়দের দেশ ছেড়ে হারন দেশে গিয়ে বাস করলেন। যে দেশে এখন আপনারা বাস করছেন, ঈশ্বর আব্রাহামকে তার পিতার মৃত্যুর পরে সেখানে পাঠিয়ে দিয়েছিলেন। নিজের অধিকারের জন্য ঈশ্বর আব্রাহামকে কিছুই দিলেন না, একটা পা রাখবার মতো জমি পর্যন্ত না। কিন্তু ঈশ্বর তার কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে তাকে ও তারপরে তার বংশধরদের অধিকার হিসাবে তিনি সেই জমি দেবেন। অবশ্য সেই সময় আব্রাহামের কোনো ছেলেমেয়ে ছিল না। ঈশ্বর তাকে বললেন, তোমার বংশধরেরা বিদেশে বাস করবে, লোকে তাদের দাস করে রাখবে এবং 400 বছর ধরে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করবে। ঈশ্বর আরো বললেন, যে জাতি তাদের দাস করবে সেই জাতিকে আমি শাস্তি দেব। পরে তারা সেই দেশ থেকে বের হয়ে এসে এই জায়গায় আমার উপাসনা করবে। তারপর ঈশ্বর তার ব্যবস্থার চিহ্ন হিসাবে সুন্নত করানোর নিয়ম দিলেন। এরপর আব্রাহামের ছেলে ইসহাকের জন্ম হল এবং জন্মের 8 দিনের দিন তিনি তার সুন্নত করালেন। পরে ইসহাক জাকবের সুন্নত করালেন এবং জাকব সেই 12 জন গোষ্ঠী পিতাদের সুন্নত করালেন। সেই গোষ্ঠী পিতারা হিংসা করে যোসেফকে দাস হিসাবে মিশর দেশে বিক্রি করে দিয়েছিলেন, কিন্তু ঈশ্বর যোসেফের সঙ্গে থেকে সমস্ত কষ্ট থেকে তাকে রক্ষা করলেন। এছাড়া ঈশ্বর যোসেফকে জ্ঞান দান করলেন এবং মিশরের রাজা ফারাওনের সুনজরে আনলেন। সেই জন্য ফারাওন তাকে মিশরের শাসনকর্তা ও নিজের বাড়ির কর্তা করলেন। তারপরে সারা মিশর ও কানান দেশে দুর্ভিক্ষ দেখা দিল। তাতে যখন খুব কষ্ট উপস্থিত হল তখন আমাদের পূর্বপুরুষেরা খাবার পেলেন না, কিন্তু মিশরে খাবার আছে শুনে যাকব আমাদের পূর্বপুরুষদের প্রথমে একবার সেখানে পাঠিয়ে দিলেন। দ্বিতীয়বারে যোসেফ ভাইদের জানালেন তিনি কে। সেই সময় ফারাওন যোসেফের পরিবারের বিষয় জানতে পারলেন। এরপরে যোসেফ তার বাবা যাকব ও পরিবারের অন্য সবাইকে ডেকে পাঠালেন। তারা সংখ্যায় মোট 75 জন ছিলেন। যাকব মিশরে গেলেন আর সেখানে তিনি ও আমাদের পূর্বপুরুষেরা মারা গেলেন। তাদের দেহ শিখিমে এনে কবর দেওয়া হল। এই কবরস্থান অব্রাহাম শিখিম শহরের হামুরের ছেলেদের কাছ থেকে টাকা দিয়ে কিনেছিলেন। অব্রাহামের কাছে ঈশ্বর যে প্রতিজ্ঞা করেছিলেন তা পূর্ণ হবার সময় যখন কাছে আসল, তখন দেখা গেল মিশরে আমাদের লোক সংখ্যা খুব বেড়ে গেছে। এরপরে মিশরে আর একজন রাজা হলেন, তিনি যোসেফের বিষয়ে কিছুই জানতেন না। সেই রাজা আমাদের লোকদের ঠকাতেন এবং আমাদের পূর্বপুরুষদের উপর খুব অত্যাচার করতেন, এমনকি তাদের যেসব শিশু জন্মগ্রহণ করত তারা যাতে মারা যায় সেজন্য সেই শিশুদের বাইরে ফেলে রাখতে তাদের বাধ্য করতেন। সেই সময় মসির জন্ম হল। তিনি দেখতে খুব সুন্দর ছিলেন। 3 মাস পর্যন্ত তিনি তার বাবার বাড়িতেই লালিত পালিত হলেন। পরে যখন তাকে বাইরে ফেলে রাখা হল তখন ফরৌনের মেয়ে তাকে নিয়ে গিয়ে নিজের ছেলের মতোই মানুষ করে তুললেন। মসি মিশরীয়দের সমস্ত শিক্ষায় শিক্ষিত হলেন আর তিনি কথায় ও কাজে শক্তিশালী ছিলেন। মসির বয়স যখন 40 বছর তখন তিনি তার ইসরায়েলীয় ভাইদের সঙ্গে দেখা করতে চাইলেন। একজন মিশরীয়কে একজন ইসরায়েলের প্রতি খারাপ ব্যবহার করতে দেখে তিনি সেই ইসরায়েলীয়কে সাহায্য করতে গেলেন এবং সেই মিশরীয়কে মেরে ফেলে তার শোধ নিলেন। মসি মনে করেছিলেন তার নিজের লোকেরা বুঝতে পারবে ঈশ্বর তার দ্বারাই তাদের উদ্ধার করবেন, কিন্তু তারা তা বুঝতে পারল না। পরের দিন মসি 2 জন ইসরায়েলীয়কে মারামারি করতে দেখলেন। তখন তিনি তাদের মিলন করাবার জন্য বললেন, ওহে তোমরা তো ভাই ভাই, তবে একে অন্যের সঙ্গে কেন এমন খারাপ ব্যবহার করছো? কিন্তু যে লোকটি খারাপ ব্যবহার করছিল সে মসিকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বলল, আমাদের উপরে কে তোমাকে শাসনকর্তা ও বিচারকর্তা করেছে? গতকাল যেভাবে সেই মিশরীয়কে মেরে ফেলেছ আমাকেও কি সেভাবে মেরে ফেলতে চাও? এই কথা শুনে মসি পালিয়ে গিয়ে মিদিয়ন দেশে বাস করতে লাগলেন আর সেখানেই তার 2টি ছেলের জন্ম হল। তারপর 40 বছর পার হয়ে গেল। সিনয় পাহাড়ের কাছে যে মরু এলাকা আছে সেখানে একটা জ্বলন্ত ঝোপের আগুনের মধ্যে একজন স্বর্গদূত মসিকে দেখা দিলেন। এ দেখে মসি আশ্চর্য হয়ে গেলেন। ভালো করে দেখবার জন্য কাছে গেলে পর তিনি প্রভুর এই কথা শুনতে পেলেন, আমি তোমার পূর্বপুরুষদের ঈশ্বর অব্রাহাম, ইসহাক ও যাকবের ঈশ্বর। তখন মসি ভয়ে কাঁপতে লাগলেন, তাকিয়ে দেখবার সাহস পর্যন্ত তার হল না। তখন প্রভু তাকে বললেন, তোমার পায়ের জুতা খুলে ফেলো, কারণ যে জায়গায় তুমি দাঁড়িয়ে আছো তা পবিত্র। মিশর দেশে আমার লোকদের উপরে যে অত্যাচার হচ্ছে তা আমি দেখেছি। আমি তাদের কাতরস্বর শুনেছি এবং তাদের উদ্ধার করবার জন্য নেমে এসেছি। এখন আমি তোমাকে মিশর দেশে ফিরে পাঠাবো। ইনি সেই একই মসি যাকে ইসরায়েলীয়রা এই বলে ফিরিয়ে দিয়েছিল, কে তোমাকে শাসনকর্তা ও বিচারকর্তা করেছে? যে স্বর্গদূত সেই ঝোপের মধ্যে মসিকে দেখা দিয়েছিলেন সেই স্বর্গদূতের দ্বারা ঈশ্বর নিজে এই মসিকেই ইসরায়েলীয়দের শাসনকর্তা ও উদ্ধারকর্তা হিসাবে মিশরে পাঠিয়েছিলেন। এই মসি মিশর দেশ থেকে ইসরায়েলীয়দের বের করে এনেছিলেন এবং মিশর দেশে লোহিত সাগরে ও 40 বছর ধরে মরু এলাকায় অনেক আশ্চর্য আশ্চর্য কাজ করেছিলেন। ইনি সেই মসি যিনি ইসরায়েলীয়দের বলেছিলেন, তোমাদের নিজেদের লোকদের মধ্য থেকে ঈশ্বর আমারই মতো একজন নবী ঠিক করবেন। এই মসি মরু এলাকায় ইসরায়েলীয়দের সেই দলের মধ্যে অর্থাৎ আমাদের পূর্বপুরুষদের সঙ্গে ছিলেন। যে স্বর্গদূত সিনয় পাহাড়ে কথা বলেছিলেন এই মসি সেই স্বর্গদূতের সঙ্গে সেখানে ছিলেন। আমাদের দেবার জন্য জীবন্ত বাণী এই মসিহ সেখানে পেয়েছিলেন। কিন্তু আমাদের পূর্বপুরুষেরা মসিহকে মানতে চাইলেন না, তার বদলে তারা মসিহকে অগ্রাহ্য করে মিশর দেশের দিকে মন ফিরিয়ে হারনকে বললেন, আমাদের পথ দেখিয়ে নিয়ে যাবার জন্য কয়েকটা প্রতিমা তৈরি করুন, কারণ যে মসিহ মিশর দেশ থেকে আমাদের বের করে এনেছে তার কি হয়েছে আমরা জানি না। এই সময় তারা বাছুরের মতো করে একটা প্রতিমা তৈরি করেছিলেন, তারা সেই প্রতিমার কাছে পশু উৎসর্গ করেছিলেন এবং নিজেদের হাতে যা তৈরি করেছিলেন তার সম্মান দেখাবার জন্য একটা আনন্দ উৎসব করেছিলেন। কিন্তু ঈশ্বর মুখ ফিরালেন এবং আকাশের চাঁদ সূর্যের পূজাতেই তাদের ফেলে রাখলেন। এই একই কথা নবীদের বইয়ে লেখা আছে, হে ইসরায়েল জাতি, মরু এলাকায় সেই ৪০ বছর তোমরা কি আমার জন্য কোনো পশু বা অন্য জিনিস উৎসর্গ করেছিলে? না, বরং পূজা করবার জন্য যে প্রতিমা তোমরা তৈরি করেছিলে সেই মোলক দেবের মূর্তি আর তোমাদের রিফন দেবতার তারা তোমরা বয়ে নিয়ে চলেছিলে। এই জন্যই আমি তোমাদের বাবিল দেশের অন্য দিকে তাড়িয়ে দেব। ঈশ্বর যে তাদের সঙ্গে সঙ্গে আছেন সেই সাক্ষ্যের জন্য মরু এলাকায় আমাদের পূর্বপুরুষদের সঙ্গে সাক্ষ্য তাম্বু ছিল। ঈশ্বর মসিহকে যেভাবে আদেশ করেছিলেন এবং মসিহ যে নমুনা দেখেছিলেন সেইভাবেই এই তাম্বু তৈরি করা হয়েছিল। আমাদের পূর্বপুরুষেরা সেই তাম্বু পেয়ে তাদের নেতা যিহোশুয়ের অধীনে তা নিজেদের সঙ্গে আমাদের এই দেশে এনেছিলেন। ঈশ্বর সেই সময় তাদের সামনে থেকে অন্য জাতিদের তাড়িয়ে দিয়েছিলেন এবং তারা এই দেশ অধিকার করেছিলেন। দাউদের সময় পর্যন্ত সেই তাম্বু এই দেশেই ছিল। দাউদ ঈশ্বরের আশীর্বাদ পেয়েছিলেন এবং যাকোবের ঈশ্বরের থাকবার ঘর তৈরি করবার জন্য অনুমতি চেয়েছিলেন, কিন্তু সলোমনই তার জন্য ঘর তৈরি করেছিলেন। কিন্তু মহান ঈশ্বর মানুষের তৈরি ঘর বাড়িতে থাকেন না। নবী বলেছেন, প্রভু বলেন, স্বর্গ আমার সিংহাসন, পৃথিবী হল আমার পা রাখবার জায়গা, আমার জন্য কি রকম ঘর তুমি তৈরি করবে, আমার বিশ্রামের জায়গা কোথায় হবে? এই সব জিনিস কি আমি নিজের হাতে তৈরি করিনি? একগুয়ে জাতি, অজিহুদীদের মতোই আপনাদের কান ও অন্তর, আর আপনারাও ঠিক আপনাদের পূর্বপুরুষদের মতো। আপনারা সব সময় পবিত্র আত্মাকে বাধা দিয়ে থাকেন। এমন কোন নবী আছেন কি যাকে আপনাদের পূর্বপুরুষেরা অত্যাচার করেননি? এমন কি যারা সেই নির্দোষ লোক অর্থাৎ যীশুখ্রিস্টের আসবার কথা আগেই বলেছেন তাদেরও তারা মেরে ফেলেছেন, আর এখন আপনারা যীশুকেই শত্রুদের হাতে ধরিয়ে দিয়ে তাকে খুন করিয়েছেন। স্বর্গদূতদের মধ্য দিয়ে আপনাদের কাছেই তো আইনকানুন দেওয়া হয়েছিল, কিন্তু আপনারা তা পালন করেননি।
স্তিফানের মৃত্যু, এই সব কথা শুনে সেই নেতারা রেগে আগুন হয়ে গেলেন এবং স্তিফানের বিরুদ্ধে দাঁতে দাঁত ঘষতে লাগলেন। কিন্তু স্তিফান পবিত্র আত্মাতে পূর্ণ হয়ে স্বর্গের দিকে তাকিয়ে ঈশ্বরের মহিমা দেখতে পেলেন। তিনি যীশুকে ঈশ্বরের ডান দিকে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, দেখুন, আমি দেখছি স্বর্গ খোলা আছে এবং ঈশ্বরের ডান দিকে মনুষ্যপুত্র দাঁড়িয়ে রয়েছেন। এতে তারা কানে আঙ্গুল দিলেন এবং খুব জোরে চিৎকার করে একসঙ্গে স্তিফানের উপর ঝাঁপিয়ে পড়লেন। পরে তারা তাকে টেনে শহরের বাইরে নিয়ে গিয়ে পাথর মারতে লাগলেন, আর সাক্ষীরা তাদের উপরের কাপড় খুলে শৌল নামে একজন যুবকের পায়ের কাছে রাখলেন। যখন লোকেরা স্তিফানকে পাথর মারছিল তখন তিনি প্রার্থনা করে বললেন, প্রভু যীশু, আমার আত্মাকে গ্রহণ করো। পরে তিনি হাঁটু পেতে চেঁচিয়ে বললেন, প্রভু, এদের এই পাপ ধরো না। এই কথা বলে তিনি মারা গেলেন। শৌল সেখানে স্তিফানের খুনের পক্ষে সায় দিচ্ছিলেন।
অষ্টম অধ্যায়।
অত্যাচারের দরুন বিশ্বাসীদের ছড়িয়ে পড়া। সেই দিন জিরুসালেমের খ্রিস্টীয় মণ্ডলীর লোকদের উপর ভীষণ অত্যাচার আরম্ভ হল। তাতে প্রেরিতেরা ছাড়া বাকি সব শিষ্যেরা জিহুদিয়া ও সমরিয়া প্রদেশের সব জায়গায় ছড়িয়ে পড়ল। কয়েকজন ঈশ্বর ভক্ত লোক স্তিফানকে কবর দিলেন এবং তার জন্য খুব দুঃখ করলেন, কিন্তু শৌল সেই মণ্ডলীকে ধ্বংস করবার চেষ্টায় ঘরে ঘরে গিয়ে সেই মণ্ডলীর পুরুষ ও স্ত্রীলোকদের টেনে এনে জেলে দিতে লাগলেন।
সমরিয়াতে ফিলিপের প্রচার। যে শিষ্যেরা ছড়িয়ে পড়েছিল তারা চারিদিকে গিয়ে খ্রিস্টের সুখবরের কথা প্রচার করতে লাগল, আর ফিলিপ সমরিয়া প্রদেশের একটা শহরে গিয়ে মসীহের বিষয় প্রচার করলেন। লোকেরা তার কথা শুনে এবং তিনি যেসব আশ্চর্য কাজ করছিলেন তা দেখে তাঁর কথা মন দিয়ে শুনল। অনেকের মধ্য থেকে মন্দ আত্মা চিৎকার করে বের হয়ে গেল এবং অনেক অবশরোগী ও খোঁড়া সুস্থ হল। তাতে সেই শহরের লোকেরা খুব আনন্দিত হল। সেই শহরে শিমন নামে একজন লোক বেশ কিছুদিন থেকে জাদুর খেলা দেখাচ্ছিল। তাতে সমরিয়ার সব লোক আশ্চর্য হয়েছিল। সে নিজেকে একজন বিশেষ লোক বলে দাবি করত, আর ধনী গরিব সবাই তার কথায় কান দিত। লোকে বলত, ঈশ্বরের যে শক্তিকে মহৎ শক্তি বলা হয় এই লোকটি সেই শক্তি। লোকে তার কথা মতো চলত, কারণ অনেকদিন ধরেই সে তার জাদুর খেলা দেখিয়ে তাদের আশ্চর্য করেছিল। কিন্তু ফিলিপ যখন ঈশ্বরের রাজ্য ও যীশুখ্রিস্টের বিষয়ে সুখবর প্রচার করলেন তখন লোকেরা তাঁর কথায় বিশ্বাস করল এবং পুরুষ ও স্ত্রী লোকেরা বাপতিস্ম গ্রহণ করতে লাগল। সেই শিমোনও বিশ্বাস করে বাপতিস্ম গ্রহণ করল, আর সে ফিলিপের পিছনে পিছনে সব জায়গায় গেল এবং বড় বড় আশ্চর্য কাজ দেখে অবাক হল। জেরুসালেমের প্রেরিতেরা যখন শুনলেন যে সমরিয়ার লোকেরা ঈশ্বরের বাক্যে বিশ্বাস করেছে, তখন তারা পিতর ও জোহনকে সেই লোকদের কাছে পাঠালেন। পিতর ও জোহন এসে তাদের জন্য প্রার্থনা করলেন যেন তারা পবিত্র আত্মা পায়, কারণ তখনও তাদের উপর পবিত্র আত্মা আসেননি। কেবল প্রভু যীশুর নামে তাদের বাপতিস্ম হয়েছিল। তখন পিতর ও জোহন তাদের উপর হাত রাখলেন আর তারা পবিত্র আত্মা পেল। যখন শিমন দেখল যে প্রেরিতদের হাত রাখবার মধ্য দিয়ে পবিত্র আত্মাকে দেওয়া হল, তখন সে তাঁদের কাছে টাকা এনে বলল, আমাকেও এই শক্তি দিন যেন আমি কারো উপরে হাত রাখলে সে পবিত্র আত্মা পায়। তখন পিতর তাকে বললেন, তোমার টাকা তোমার সঙ্গেই ধ্বংস হোক, কারণ তুমি মনে করেছ ঈশ্বরের দান টাকা দিয়ে কেনা যায়। আমাদের এই কাজে তোমার কোনো ভাগ বা অধিকার নেই, কারণ ঈশ্বরের চোখে তোমার অন্তর ঠিক নয়। এই মন্দতা থেকে তুমি তোমার মন ফিরাও ও প্রভুর কাছে প্রার্থনা করো, তাহলে তোমার মনের এই মন্দ চিন্তা হয়তো তিনি ক্ষমাও করতে পারেন। আমি দেখতে পাচ্ছি তোমার মন লোভে ভরা এবং তুমি পাপের কাছে বন্দী হয়ে আছো। তখন শিমন বলল, প্রভুর কাছে আমার জন্য প্রার্থনা করুন যেন আপনি যা বললেন তা আমার উপর না ঘটে। এরপরে পিতর যখন প্রভুর বিষয়ে সাক্ষ্য দিয়ে ও তাঁর বাক্য প্রচার করে জেরুসালেমে ফিরে গেলেন। যাবার পথে তারা সমরীয়দের অনেক গ্রামে সুখবর প্রচার করলেন।
ফিলিপ ও ইথিওপিয়া দেশের রাজকর্মচারী। একদিন প্রভুর একজন দূত ফিলিপকে বললেন, ওঠো, দক্ষিণ দিকের যে পথ জেরুসালেম থেকে ঘসা শহরের দিকে গেছে সেই পথে যাও। পথটা ছিল মরুভূমির মধ্যে। তখন ফিলিপ সেই দিকে গেলেন। পথে ইথিওপিয়া দেশের একজন বিশেষ রাজকর্মচারীর সঙ্গে তার দেখা হল। সেই কর্মচারী ছিলেন খোজা। ইথিওপিয়ার কান্দাকি অর্থাৎ রানীর ধনরত্নের দেখাশোনা করবার ভার ছিল এই লোকটির উপর। ঈশ্বরের উপাসনা করবার জন্য সেই কর্মচারী জেরুসালেমে গিয়েছিলেন। বাড়ি ফিরবার পথে তিনি রথে বসে নবী যিশাইয়ের বইখানা পড়ছিলেন। তখন পবিত্র আত্মা ফিলিপকে বললেন, ওই রথের কাছে যাও এবং তার সঙ্গে সঙ্গে চলো। এতে ফিলিপ দৌড়ে সেই রথের কাছে গেলেন এবং শুনতে পেলেন লোকটি নবী যিশাইয়ের বইখানা পড়ছেন। ফিলিপ তাকে জিজ্ঞাসা করলেন, আপনি যা পড়ছেন তা বুঝতে পারছেন কি? সেই কর্মচারী বললেন, কেউ বুঝিয়ে না দিলে কেমন করে বুঝতে পারব? তিনি ফিলিপকে রথে উঠে তার কাছে বসতে অনুরোধ করলেন। সেই কর্মচারী পবিত্র শাস্ত্রের যে অংশটুকু পড়ছিলেন তা এই, কাটবার জন্য যেমন ভেড়া নেওয়া হয় তেমনি তাকে নেওয়া হল। যারা লোম কাটে তাদের সামনে ভেড়ার বাচ্চা যেমন চুপ করে থাকে তেমনি তিনি চুপ করে রইলেন। তিনি অপমানিত হলেন, তার উপর ন্যায় বিচার করা হয়নি, তার বংশের কথা বলা সম্ভব নয় কারণ তাকে মেরে ফেলা হয়েছিল। সেই কর্মচারী ফিলিপকে বললেন, বলুন না, নবী কার বিষয়ে এই কথা বলেছেন, নিজের বিষয়ে না অন্য কারো বিষয়ে? তখন ফিলিপ পবিত্র শাস্ত্রের সেই অংশ থেকে আরম্ভ করে তার কাছে যিশুর বিষয়ে সুখবর প্রচার করলেন। পথে যেতে যেতে তারা এমন এক জায়গায় আসলেন যেখানে জল ছিল। তখন সেই কর্মচারীটি বললেন, এই দেখুন, এখানে জল আছে, আমার বাপ্তিস্ম গ্রহণের বাধা কি আছে? তিনি রথ থামাতে বললেন। তারপরে ফিলিপ এবং সেই কর্মচারী জলের মধ্যে নামলেন ও ফিলিপ তাকে বাপ্তিস্ম দিলেন। যখন তারা জল থেকে উঠে আসলেন তখন প্রভুর আত্মা হঠাৎ ফিলিপকে নিয়ে গেলেন। সেই কর্মচারী আর তাকে দেখতে পেলেন না। তখন তিনি আনন্দ করতে করতে বাড়ির পথে ফিরে চললেন। ফিলিপকে কিন্তু অস্তোদ শহরে দেখতে পাওয়া গেল। তিনি গ্রামে গ্রামে সুখবর প্রচার করতে করতে শেষে কৈশোরিয়াতে গেলেন।
নবম অধ্যায়।
শৌলের মন পরিবর্তন। এদিকে শৌল প্রভুর শিষ্যদের মেরে ফেলবেন বলে ভয় দেখাচ্ছিলেন। দম্মেশক শহরের সমাজ ঘরগুলোতে দেবার জন্য তিনি মহাপুরোহিতের কাছে গিয়ে চিঠি চাইলেন। যত লোক যিশুর পথে চলে তারা পুরুষ হোক বা স্ত্রীলোক হোক, তাদের পেলে যেন তাদের বেঁধে জেরুসালেমে আনতে পারেন, সেই ক্ষমতার জন্যই তিনি সেই চিঠি চেয়েছিলেন। পথে যেতে যেতে যখন তিনি দম্মেশকের কাছে আসলেন তখন স্বর্গ থেকে হঠাৎ তাঁর চারদিকে আলো পড়ল। তিনি মাটিতে পড়ে গেলেন এবং শুনলেন কে যেন তাঁকে বলছেন, শৌল শৌল, কেন তুমি আমাকে কষ্ট দিচ্ছ? শৌল জিজ্ঞাসা করলেন, প্রভু আপনি কে? তিনি বললেন, আমি যিশু, যাকে তুমি কষ্ট দিচ্ছ। এখন তুমি উঠে শহরে যাও, কি করতে হবে তা তোমাকে বলা হবে। যে লোকেরা শৌলের সঙ্গে যাচ্ছিল তারা অবাক হয়ে দাঁড়িয়ে রইল। তারা কথা শুনেছিল কিন্তু কাউকে দেখতে পায়নি। পরে শৌল মাটি থেকে উঠলেন কিন্তু চোখ খুললে পর কিছুই দেখতে পেলেন না। তখন তার সঙ্গীরা হাত ধরে তাকে দম্মেশকে নিয়ে গেল। তিন দিন পর্যন্ত শৌল চোখে দেখতে পেলেন না এবং কিছুই খেলেন না। দম্মেশক শহরে অননীয় নামে একজন শিষ্য ছিলেন। প্রভু তাকে দর্শন দিয়ে বললেন, অননীয়। উত্তরে তিনি বললেন, প্রভু এই যে আমি। প্রভু তাকে বললেন, সোজা নামে যে রাস্তাটা আছে তুমি সেই রাস্তায় যাও। সেখানে যিহুদার বাড়িতে শৌল বলে তার্স শহরের একজন লোকের খোঁজ কর, সে প্রার্থনা করছে এবং দর্শনে দেখেছে যে অননীয় নামে একজন লোক এসে তার গায়ে হাত রেখেছে যেন সে আবার দেখতে পায়। অননীয় বললেন, প্রভু আমি অনেকের মুখেই এই লোকের বিশ্বাস শুনেছি, জেরুসালেমে তোমার লোকদের উপর সে কত অত্যাচার করেছে, আর যারা তোমার পথে চলে প্রধান পুরোহিতদের কাছ থেকে তাদের ধরবার অধিকার নিয়ে সে এখানে এসেছে। কিন্তু প্রভু অননীয়কে বললেন, তুমি যাও, কারণ অযিহুদীদের ও তাদের রাজাদের এবং ইসরায়েলীয়দের কাছে আমার সম্বন্ধে প্রচার করবার জন্য আমি এই লোককেই বেছে নিয়েছি। আমার জন্য কত কষ্ট যে তাকে পেতে হবে তা আমি তাকে দেখাব। তখন অননীয় গিয়ে সেই বাড়ির মধ্যে ঢুকলেন আর শৌলের গায়ে হাত দিয়ে বললেন, ভাই শৌল, এখানে আসবার পথে যিনি তোমাকে দেখা দিয়েছিলেন তিনি প্রভু যীশু। তিনি আমাকে পাঠিয়েছেন যেন তুমি তোমার দেখবার শক্তি ফিরে পাও এবং পবিত্র আত্মায় পূর্ণ হও। তখনই শৌলের চোখ থেকে আঁশের মতো কিছু একটা পড়ে গেল এবং তিনি আবার দেখতে পেলেন। এরপরে তিনি উঠে জলে বাপতিস্ম গ্রহণ করলেন এবং খাওয়া দাওয়া করে শক্তি ফিরে পেলেন।
দম্মেশকে ও জেরুসালেমে শৌল। শৌল দম্মেশকের শিষ্যদের সঙ্গে কয়েকদিন রইলেন এবং সময় নষ্ট না করে তিনি ভিন্ন ভিন্ন সমাজ ঘরে এই কথা প্রচার করতে লাগলেন যে যীশুই ঈশ্বরের পুত্র। যারা তার কথা শুনত তারা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করত, জেরুসালেমে যারা যীশুর পথে চলে তাদের যে অত্যাচার করত এ কি সেই লোক নয়? এখানে যারা সেই পথে চলে তাদের বেঁধে প্রধান পুরোহিতদের কাছে নিয়ে যাবার জন্যই কি সে এখানে আসেনি? শৌল কিন্তু আরও শক্তিশালী হয়ে উঠতে লাগলেন এবং যীশুই যে মসীহ তা প্রমাণ করে দম্মেশকের যিহুদীদের মুখ বন্ধ করলেন। এর অনেক দিন পরে যিহুদীরা তাকে মেরে ফেলবার ষড়যন্ত্র করতে লাগল, কিন্তু শৌল তাদের ষড়যন্ত্রের কথা জানতে পারলেন। তাকে মেরে ফেলবার জন্য যিহুদীরা শহরের ফটকগুলো দিন রাত পাহারা দিতে লাগল। কিন্তু একদিন রাতের বেলা শৌলের শিষ্যেরা একটা ঝুড়িতে করে দেওয়ালের একটা খোলা জায়গার মধ্য দিয়ে তাকে নিচে নামিয়ে দিল। শৌল জেরুসালেমে এসে শিষ্যদের সঙ্গে যোগ দিতে চেষ্টা করলেন, কিন্তু তারা সবাই তাকে ভয় করতে লাগল। তারা বিশ্বাস করতে পারল না যে শৌল সত্যি একজন শিষ্য হয়েছেন। কিন্তু বার্নবা তাকে সঙ্গে করে প্রেরিতদের কাছে নিয়ে গিয়ে তাদের জানালেন দম্মেশকের পথে শৌল কিভাবে প্রভু যীশুকে দেখতে পেয়েছিলেন এবং প্রভু তার সঙ্গে কিভাবে কথা বলেছিলেন, আর দম্মেশকে যীশুর সম্বন্ধে তিনি কিভাবে সাহসের সঙ্গে প্রচার করেছিলেন। এরপরে শৌল শিষ্যদের সঙ্গে রইলেন। তিনি জেরুসালেমের সব জায়গায় যেতেন ও প্রভুর বিষয়ে সাহসের সঙ্গে প্রচার করে বেড়াতেন। যে যিহুদীরা গ্রিক ভাষা বলত তাদের সঙ্গে তিনি কথা বলতেন ও তর্ক করতেন। কিন্তু এই যিহুদীরা তাকে মেরে ফেলবার চেষ্টা করতে লাগল। বিশ্বাসী ভাইরা এই কথা শুনে তাকে কৈসরিয়া শহরে নিয়ে গেলেন এবং পরে তাকে তার শহরে পাঠিয়ে দিলেন। সেই সময় যিহুদিয়া, গালিল ও সমরিয়া প্রদেশের মণ্ডলীগুলোতে শান্তি ছিল, আর সেই মণ্ডলীগুলো তখন পবিত্র আত্মার সাহায্যে গড়ে উঠেছিল। ফলে প্রভুর প্রতি ভক্তিতে ও পবিত্র আত্মার উৎসাহে তাদের সংখ্যাও বেড়ে যাচ্ছিল।
ঐনিও আর দরকা। ঈশ্বরের যে লোকেরা লুদ্দা গ্রামে ছিলেন পিতর ঘুরতে ঘুরতে তাঁদের কাছে আসলেন। সেই গ্রামে ঐনিও বলে একজন লোক ছিল, সে অবশ্যোগে 8 বছর ধরে বিছানায় পড়েছিল। পিতর তাকে দেখে বললেন, ঐনিও, যীশুখ্রিস্ট তোমাকে ভালো করলেন, ওঠো তোমার বিছানা তুলে নাও। আর তখনই ঐনিও উঠে দাঁড়াল। তখন লুদ্দা ও সারণ গ্রামের সমস্ত লোক ঐনিওকে দেখে প্রভুর দিকে ফিরল। জাফো শহরে টাবিথা নামে একজন শিষ্যা ছিলেন। গ্রিক ভাষায় এই নামের অর্থ দরকা, অর্থাৎ হরিণী। তিনি সব সময় ভালো কাজ করতেন ও গরিবদের সাহায্য করতেন। তিনি অসুস্থ হয়ে মারা গিয়েছিলেন আর লোকেরা তাঁকে স্নান করিয়ে উপরের কামরায় রেখেছিল। জাফো ছিল লুদ্দার কাছে, এই জন্য শিষ্যেরা যখন শুনল যে পিতর লুদ্দাতে আছেন তখন তারা দুজন লোক তাঁর কাছে পাঠিয়ে তাঁকে এই অনুরোধ জানাল, আপনি তাড়াতাড়ি করে আমাদের কাছে আসুন। তখন পিতর তাদের সঙ্গে গেলেন। তিনি সেখানে পৌঁছালে পর সেই উপরের কামরায় তাঁকে নিয়ে যাওয়া হল। সমস্ত বিধবারা তখন পিতরের চারদিকে দাঁড়িয়ে কাঁদতে লাগল এবং দরকা বেঁচে থাকতে যে সব জামা ও অন্যান্য কাপড় চোপড় তৈরি করেছিলেন তা পিতরকে দেখাতে লাগল। তখন পিতর তাদের সবাইকে ঘর থেকে বের করে দিয়ে হাঁটু পেতে প্রার্থনা করলেন। তারপর সেই মৃত স্ত্রী লোকটির দিকে ফিরে বললেন, তাবিথা, ওঠো। তাতে দরকা চোখ খুললেন এবং পিতরকে দেখে উঠে বসলেন। পিতর তখন তাঁর হাত ধরে তাঁকে উঠে দাঁড়াতে সাহায্য করলেন। পরে তিনি ঈশ্বরের লোকদের ও বিধবাদের ডেকে তাদের দেখালেন যে দরকা বেঁচে উঠেছেন। এই কথা জাফো শহরের সবাই জানতে পারল এবং অনেকেই প্রভুর উপর বিশ্বাস করল। পিতর জাফোতে শিমন নামে একজন লোকের বাড়িতে বেশ কিছুদিন কাটালেন। এই শিমন চামড়ার কাজ করত।
দশম অধ্যায়।
সেনাপতি কর্নেলিও। কৈসিরিয়া শহরে কর্নেলিও নামে একজন লোক ইতালীয় সৈন্যদলের সেনাপতি ছিলেন। যিহুদি না হলেও তিনি ঈশ্বর ভক্ত ছিলেন এবং তিনি ও তার পরিবারের সবাই ঈশ্বরের উপাসনা করতেন। তিনি গরিবদের অনেক টাকা পয়সা দান করতেন এবং ঈশ্বরের কাছে প্রায়ই প্রার্থনা করতেন। একদিন বেলা তিনটার সময় তিনি একটা দর্শন পেলেন। তিনি স্পষ্ট দেখতে পেলেন ঈশ্বরের একজন দূত এসে তাকে ডাকছেন, কর্নেলিও। কর্নেলিও ভয় পেয়ে সেই স্বর্গদূতের দিকে তাকিয়ে বললেন, বলুন প্রভু। স্বর্গদূত বললেন, তোমার প্রার্থনা ও গরিবদের তোমার দানের কথা স্বর্গে পৌঁছেছে এবং ঈশ্বর তা মনে রেখেছেন। এখন তুমি জাফো শহরে লোক পাঠাও, আর শিমন, যার আর এক নাম পিতর, তাকে ডেকে আনো। সমুদ্রের ধারে আর একজন শিমন থাকে, সে চামড়ার কাজ করে। পিতর সেই শিমনের বাড়িতে আছে। যে স্বর্গদূত কর্নেলিয়ের সঙ্গে কথা বলছিলেন তিনি চলে গেলে পর কর্নেলিও দুজন চাকর ও একজন সাহায্যকারী সৈন্যকে ডাকলেন। সেই সৈন্যটি ঈশ্বর ভক্ত ছিল। সমস্ত কথা বুঝিয়ে বলবার পরে কর্নেলিও তাদের জাফোতে পাঠিয়ে দিলেন।
পিতরের দর্শন। পরের দিন যখন সেই লোকেরা জাফো শহরের দিকে আসছিল তখন বেলা প্রায় দুপুর। পিতর প্রার্থনা করবার জন্য সেই সময় ছাদে উঠলেন। তখন পিতরের খুব খিদে পেয়েছিল এবং তিনি কিছু খেতে চাইছিলেন। যখন খাবার তৈরি হচ্ছিল তখন পিতর দর্শনে দেখলেন আকাশ খুলে গেছে এবং বড় চাদরের মতো কোনো একটা জিনিসকে চার কোণা ধরে পৃথিবীতে নামিয়ে দেওয়া হচ্ছে, আর সেই চাদরের মধ্যে আছে সব রকম পশু, বুকে হাঁটা জানোয়ার এবং পাখি। তারপরে তিনি শুনলেন কে যেন তাকে বলছেন, পিতর, ওঠো, মেরে খাও। পিতর বললেন, না না প্রভু, কিছুতেই না, অশুচি কোনো কিছু আমি কখনো খাইনি। তখন তিনি আবার শুনলেন, ঈশ্বর যা শুচি করেছেন তাকে তুমি অশুচি বলো না। এইরকম তিনবার হবার পরে সেই চাদরটা আকাশে তুলে নেওয়া হল। যে দর্শন পিতর পেয়েছিলেন তার অর্থ কি হতে পারে তা তিনি তখনও ভাবছিলেন। এমন সময় কর্নেলিয়ের পাঠানো লোকেরা শিমনের বাড়ি খুঁজে পেয়ে ফটকের সামনে এসে দাঁড়াল। তারপর তারা ডেকে জিজ্ঞাসা করল, শিমন, যাকে পিতরও বলা হয়, তিনি কি এখানে থাকেন? পিতর তখনও দর্শনের কথা ভাবছেন। এমন সময় পবিত্র আত্মা তাঁকে বললেন, দেখো, তিনজন লোক তোমার খোঁজ করছে, উঠে নিচে যাও, কোনো সন্দেহ না করে তাদের সঙ্গে যাও, কারণ আমি তাদের পাঠিয়েছি। তখন পিতর নেমে এসে সেই লোকদের বললেন, আপনারা যার খোঁজ করছেন আমি সেই লোক, আপনারা কেন এসেছেন? সেই লোকেরা বলল, সেনাপতি কর্নেলিও আমাদের পাঠিয়েছেন, তিনি একজন ধার্মিক লোক এবং তিনি ঈশ্বরকে ভক্তি করেন, সমস্ত জিহুদিরা তাঁকে সম্মান করে, ঈশ্বরের একজন দূত তাঁকে আদেশ দিয়েছেন যেন তিনি আপনাকে তাঁর বাড়িতে ডেকে নিয়ে গিয়ে আপনার কথা শোনেন। তখন পিতর বাড়ির মধ্যে সেই লোকদের ডেকে আনলেন এবং তাদের থাকবার ও খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন।
কর্নেলিয়ের বাড়িতে পিতর। পরের দিন পিতর সেই লোকদের সঙ্গে রওনা হলেন। জাফো শহরের কয়েকজন বিশ্বাসী ভাইও তার সঙ্গে গেল। পরদিন তিনি কৈসরিয়াতে পৌঁছালেন। সেই সময় কর্নেলিও তার আত্মীয় স্বজন ও বিশেষ বন্ধু বান্ধবদের একসঙ্গে করে তাদের জন্য অপেক্ষা করছিলেন। পিতর যখন ঘরে ঢুকলেন, তখন কর্নেলিও তার কাছে গিয়ে তার পায়ের উপর উবুর হয়ে ঈশ্বরের সম্মান দিয়ে তাকে প্রণাম করলেন। কিন্তু পিতর তাকে উঠিয়ে বললেন, উঠুন, আমি নিজেও তো কেবল একজন মানুষ। কর্নেলিওর সঙ্গে কথা বলতে বলতে পিতর ভিতরে গিয়ে দেখলেন সেখানে অনেক লোক জমা হয়েছে। তখন তিনি তাদের বললেন, আপনারা তো জানেন যে একজন জিহুদির পক্ষে একজন অজিহুদির সঙ্গে মেলামেশা করা বা তার সঙ্গে দেখা করা আমাদের ধর্মের আইন কানুনের বিরুদ্ধে। কিন্তু ঈশ্বর আমাকে দেখিয়ে দিয়েছেন কাউকে অশুচি বলা আমার উচিত নয়। সেই জন্য যখন আপনারা আমাকে ডেকে পাঠালেন, তখন আমি কোনো আপত্তি না করেই এসেছি। এখন আমি জিজ্ঞাসা করছি, আপনারা কেন আমাকে ডেকে পাঠিয়েছেন? তখন কর্নেলিও বললেন, চার দিন আগে ঠিক এই সময় বেলা তিনটায় আমি আমার ঘরে প্রার্থনা করছিলাম। এমন সময় হঠাৎ উজ্জ্বল কাপড় পরা একজন লোক আমার সামনে এসে দাঁড়িয়ে বললেন, কর্নেলিও, ঈশ্বর তোমার প্রার্থনা শুনেছেন এবং গরিবদের তোমার দানের কথা তিনি মনে রেখেছেন। এখন তুমি জাফতে লোক পাঠাও, আর শিমন, যাকে পিতরও বলা হয়, তাকে ডেকে আনো। সমুদ্রের ধারে যে শিমন থাকে এবং চামড়ার কাজ করে, পিতর তারই বাড়িতে অতিথি হয়ে আছে। সেজন্য আমি তখনই আপনাকে ডেকে আনবার জন্য লোক পাঠিয়ে দিলাম, আর আপনি এসে ভালোই করেছেন। এখানে আমরা সবাই এখন ঈশ্বরের সামনে আছি। প্রভু আপনাকে আমাদের কাছে যা বলতে আদেশ দিয়েছেন, আমরা তা সবই শুনব। তখন পিতর বলতে আরম্ভ করলেন, আমি এখন সত্যি বুঝতে পারলাম ঈশ্বরের চোখে সবাই সমান। প্রত্যেক জাতির মধ্যে থেকে যারা তাকে ভক্তি করে এবং তার চোখে যা ঠিক তাই করে, তিনি তাকে গ্রহণ করেন। ঈশ্বর ইসরায়েলীয়দের কাছে এই সুখবর পাঠিয়েছিলেন যেন যীশু খ্রিস্ট, যিনি সকলের প্রভু, তারই মধ্য দিয়ে শান্তি পাওয়া যায়। লোকদের যে বাপতিস্ম গ্রহণ করা উচিত, যখন সেই কথা প্রচার করবার পরে গালিল থেকে আরম্ভ করে সমস্ত জিহুদিয়াতে যা ঘটেছিল তা আপনারা নিজেরাই জানেন। আপনারা এও জানেন যে ঈশ্বর নাসারতের যীশুকে পবিত্র আত্মা ও শক্তি দিয়েছিলেন। ঈশ্বর তার সঙ্গে ছিলেন বলে তিনি ভালো কাজ করে বেড়াতেন এবং শয়তানের হাতে যারা কষ্ট পেত তাদের সবাইকে সুস্থ করতেন। জিহুদীদের দেশে এবং জিরুসালেমে তিনি যা কিছু করেছিলেন আমরা তার সাক্ষী। লোকেরা তাকে ক্রুশে টাঙিয়ে মেরে ফেলেছিল, কিন্তু ঈশ্বর তৃতীয় দিনে তাকে মৃত্যু থেকে জীবিত করে তুললেন এবং এমন করলেন যাতে লোকেরা তাকে দেখতে পায়। তবে সকলে তাকে দেখতে পায়নি, কিন্তু ঈশ্বর যে সাক্ষীদের আগেই বেছে রেখেছিলেন তারাই তাকে দেখতে পেয়েছিল। অর্থাৎ তিনি মৃত্যু থেকে জীবিত হয়ে উঠবার পরে আমরা যারা তার সঙ্গে খাওয়া দাওয়া করেছি আমরাই তাকে দেখতে পেয়েছি। তিনি আমাদের আদেশ দিয়েছেন যেন আমরা জিহুদীদের কাছে প্রচার করি এবং সাক্ষ্য দিই যে ঈশ্বর তাকে জীবিত ও মৃতদের বিচারকর্তা হিসাবে নিযুক্ত করেছেন। সব নবীরাই তার বিষয়ে এই সাক্ষ্য দিচ্ছেন যে তার উপরে যারা বিশ্বাস করে তারা প্রত্যেকে তার মধ্য দিয়ে পাপের ক্ষমা পায়। পিতর তখনও কথা বলছেন, এমন সময় যারা সেই কথা শুনছিল তাদের সকলের উপরে পবিত্র আত্মা আসলেন। যে জিহুদি বিশ্বাসীরা পিতরের সঙ্গে এসেছিল তারা অজিহুদীদের উপরেও পবিত্র আত্মাকে দান হিসাবে ঢেলে দেওয়া হল দেখে আশ্চর্য হয়ে গেল। তারা তা বুঝতে পারল কারণ এই অজিহুদীদের তারা ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলতে ও ঈশ্বরের গৌরব করতে শুনল। তখন পিতর বললেন, জলে বাপতিস্ম গ্রহণ করতে কি এই লোকদের কেউ বাধা দিতে পারে? তারা তো আমাদেরই মতো পবিত্র আত্মাকে পেয়েছে। তখন তিনি সেই লোকদের যীশুখ্রিস্টের নামে বাপ্তিস্ম দেবার আদেশ দিলেন, আর তারা পিতরকে তাদের কাছে কয়েকদিন থাকতে অনুরোধ করল।
এগারো অধ্যায়।
পিতর জেরুসালেমে। অযিহুদেরাও যে ঈশ্বরের বাক্যে বিশ্বাস করেছে সে কথা প্রেরিতেরা এবং সমস্ত যিহুদি আর বিশ্বাসী ভাইয়েরা শুনলেন। এই জন্য পিতর যখন জেরুসালেমে আসলেন, তখন যিহুদি বিশ্বাসীরা তাঁর দোষ দিয়ে বলল, আপনি অযিহুদিদের ঘরে গিয়ে তাদের সঙ্গে খাওয়া দাওয়া করছেন? তখন পিতর প্রথম থেকে আরম্ভ করে যা যা ঘটেছিল তা এক এক করে বুঝিয়ে বললেন, আমি জাফর শহরে প্রার্থনা করছিলাম, এমন সময় একটা দর্শন পেলাম। আমি দেখলাম বড় চাদরের মতো কি একটা জিনিস চার কোণা ধরে আকাশ থেকে আমার কাছে নামিয়ে দেওয়া হচ্ছে। আমি ভালো করে তাকিয়ে দেখলাম তার মধ্যে নানা রকম পশু, বন জানোয়ার, বুকে হাঁটা জানোয়ার এবং পাখি আছে। পরে আমি শুনলাম কেউ যেন বলছেন, পিতর ওঠো মেরে খাও। আমি বললাম, না না প্রভু, কিছুতে না, অশুচি কোনো কিছু কখনো আমি মুখে দেইনি। এরপরে স্বর্গ থেকে দ্বিতীয়বার বলা হল, ঈশ্বর যা শুচি করেছেন তাকে তুমি অশুচি বলো না। এই রকম তিনবার হল। তারপর সবকিছু আবার আকাশে তুলে নেওয়া হল। এর প্রায় সঙ্গে সঙ্গে আমি যে বাড়িতে ছিলাম সেই বাড়িতে তিনজন লোক এসে দাঁড়াল। কৈশোরিয়া থেকে তাদের পাঠানো হয়েছিল। তখন পবিত্রাত্মা আমাকে কোনো সন্দেহ না করে তাদের সঙ্গে যেতে বললেন। এই ছয়জন ভাইও আমার সঙ্গে গিয়েছিলেন। পরে আমরা সেই অযিহুদি লোকের বাড়িতে ঢুকলাম। তিনি একজন স্বর্গদূতকে কেমনভাবে তাঁর বাড়িতে দেখেছিলেন তা আমাদের বললেন। সেই স্বর্গদূত তাঁকে বলেছিলেন, শিমন যাকে পিতর বলা হয় তাকে ডেকে আনতে জাফ শহরে লোক পাঠাও। সে তোমার কাছে যে কথা বলবে সেই কথার দ্বারা তুমি ও তোমার পরিবারের সমস্ত লোক পাপ থেকে উদ্ধার পাবে। পবিত্র আত্মা যেভাবে প্রথমে আমাদের উপর এসেছিলেন, আমি কথা বলতে আরম্ভ করলে পর ঠিক সেইভাবে তাদের উপরে আসলেন। তখন প্রভু যা বলেছিলেন সেই কথা আমার মনে পড়ল, যোহন জলে বাপতিস্ম দিতেন কিন্তু তোমাদের বাপতিস্ম হবে পবিত্র আত্মাতে। তাহলে প্রভু যীশুখ্রিস্টের উপর বিশ্বাস করলে পর ঈশ্বর আমাদের যে দান দিয়েছিলেন সেই একই দান যখন তিনি তাদেরও দিলেন, তখন আমি কে যে ঈশ্বরকে বাধা দিতে পারি? এই কথা শুনে যিহুদি বিশ্বাসীরা আর আপত্তি না করে ঈশ্বরের গৌরব করে বলল, তাহলে ঈশ্বর অযিহুদিদেরও জীবন পাওয়ার জন্য পাপ থেকে মন ফিরাতে সুযোগ দিলেন।
সিরিয়া দেশের আন্তিওকিয়ার মণ্ডলী। স্তিফানের মৃত্যুর পরে যে বিশ্বাসীরা অত্যাচারের দরুন ছড়িয়ে পড়েছিল তারা ফিনিকিয়া, কুপ্র ও সিরিয়া দেশের আন্তিওকিয়া পর্যন্ত গিয়ে কেবল যিহুদিদের কাছেই ঈশ্বরের বাক্য বলল, কিন্তু তাদের মধ্যে কয়েকজন আন্তিওকিয়াতে গিয়ে অযিহুদিদের কাছেও প্রভু যিশুর বিষয়ে সুখবর দিতে লাগল। এরা ছিল কুপ্রদ্বীপ ও কুরিনি শহরের লোক, আর প্রভু তাদের সাহায্য করলেন বলে অনেক লোক প্রভুর উপর বিশ্বাস করে তার দিকে ফিরল। এই খবর জেরুসালেমের মণ্ডলীর লোকদের কানে গেলে পর তারা বার্নবাকে আন্তিওকিয়াতে পাঠিয়ে দিলেন। ঈশ্বর যে কিভাবে আন্তিওকিয়ার লোকদের দয়া করেছেন, বার্নবা এসে তা দেখে খুব আনন্দিত হলেন। তারা যেন সমস্ত অন্তর দিয়ে প্রভুর কাছে বিশ্বস্ত থাকে, সেজন্য তিনি তাদের সকলকে উৎসাহ দিতে লাগলেন। বার্নবা একজন ভালো লোক ছিলেন এবং তিনি পবিত্র আত্মাতে ও বিশ্বাসে পূর্ণ ছিলেন, আর অনেকেই প্রভুর পথে এসেছিল। এরপরে বার্নবা শৌলের খোঁজে তার্স শহরে গেলেন, আর তাকে খুঁজে পেয়ে আন্তিওকিয়াতে আনলেন। বার্নবা আর শৌল এক বছর পর্যন্ত মণ্ডলীর লোকদের সঙ্গে মিলিত হয়ে অনেক লোককে শিক্ষা দিলেন। আন্তিওকিয়াতেই খ্রিস্টের শিষ্যদের খ্রিস্টিয়ান নামে প্রথম ডাকা হল। এর মধ্যে কয়েকজন নবী জেরুসালেম থেকে আন্তিওকিয়াতে আসলেন। তাদের মধ্যে আগাব নামে একজন নবী উঠে দাঁড়িয়ে পবিত্র আত্মার পরিচালনায় বললেন যে সারা রোম রাজ্যে এক ভীষণ দুর্ভিক্ষ হবে। সম্রাট ক্লৌদিয়ের রাজত্বের সময় সেই কথা পূর্ণ হল। তখন শিষ্যেরা ঠিক করল, যিহুদিয়া প্রদেশের বিশ্বাসী ভাইদের সাহায্যের জন্য তারা প্রত্যেকে নিজ নিজ সাধ্য অনুসারে টাকা পাঠাবে। তারা তা করেছিল। তারা বার্নবা ও শৌলের হাতে যিহুদিয়ার মণ্ডলীগুলোর প্রধান নেতাদের কাছে সেই সাহায্য পাঠিয়ে দিয়েছিল।
দ্বাদশ অধ্যায়।
পিতরের মুক্তি লাভ। সেই সময় রাজা হেরোদ অত্যাচার করবার জন্য খ্রিস্টীয় মণ্ডলীর কয়েকজন লোককে ধরে এনেছিলেন। তিনি জোহনের ভাই জাকবকে ছোরা দিয়ে খুন করিয়েছিলেন। যখন তিনি দেখলেন যিহুদিরা তাতে খুশি হয়েছে, তখন তিনি পিতরকেও ধরতে গেলেন। এই ঘটনা খামিহীন রুটির পর্বের সময় হয়েছিল। তিনি পিতরকে ধরে জেলে দিলেন। চারজন চারজন করে চার দল সৈন্যের উপর পিতরকে পাহারা দেবার ভার দেওয়া হল। হেরোদ ঠিক করলেন উদ্ধার পর্বের পরে বিচার করবার জন্য পিতরকে লোকদের কাছে বের করে আনবেন। এই জন্যই পিতরকে জেলখানায় আটক রাখা হল। মণ্ডলীর লোকেরা কিন্তু ঈশ্বরের কাছে পিতরের জন্য অনবরত প্রার্থনা করছিল। যেদিন হেরোদ বিচারের জন্য পিতরকে বের করে আনবেন, তার আগের রাতে দুজন সৈন্যের মাঝখানে পিতর ঘুমাচ্ছিলেন। তাকে দুটো শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল এবং পাহারাদারেরা দরজায় পাহারা দিচ্ছিল। এমন সময় হঠাৎ প্রহুর একজন দূত সেখানে এসে দাঁড়ালেন। তাতে জেলখানা সেই ঘরটা আলোতে উজ্জ্বল হয়ে উঠল। স্বর্গদূত পিতরের গায়ে ঠেলা দিয়ে তাকে জাগিয়ে বললেন, তাড়াতাড়ি ওঠো। এতে পিতরের হাত থেকে শিকল খুলে পড়ে গেল। তখন স্বর্গদূত পিতরকে বললেন, তোমার কাপড় পরো, পায়ে জুতো দাও। পিতর তাই করলেন। স্বর্গদূত তাকে বললেন, তোমার চাদরখানা গায়ে জড়িয়ে আমার পিছনে পিছনে এসো। পিতর তাঁর পিছনে পিছনে জেলখানা থেকে বাইরে আসলেন। কিন্তু স্বর্গদূত যা করছিলেন তা যে সত্যি সত্যি ঘটছে তার কিছুই তিনি বুঝতে পারলেন না। তিনি মনে করলেন দর্শন দেখছেন। তারা প্রথম ও দ্বিতীয় পাহারাদারদের দল পার হয়ে শহরে ঢুকবার লোহার ফটকের কাছে আসলেন। ফটকটা তাদের জন্য নিজে নিজেই খুলে গেল আর তারা তার মধ্য দিয়ে বের হয়ে গেলেন। তারা একটা রাস্তা ধরে হেঁটে চলেছেন, এমন সময় স্বর্গদূত হঠাৎ পিতরকে ছেড়ে চলে গেলেন। তখন পিতর যেন চেতনা ফিরে পেলেন আর বললেন, এখন আমি সত্যি বুঝতে পারলাম যে প্রভু তাঁর দূতকে পাঠিয়ে হেরোদের হাত থেকে এবং যিহুদিরা যা করবার জন্য ষড়যন্ত্র করছিল তা থেকে আমাকে রক্ষা করলেন। এই কথা বুঝতে পেরে তিনি জোহনের মা মরিয়মের বাড়িতে গেলেন। এই জোহনকে মার্ক বলেও ডাকা হত। সেই বাড়িতে অনেকে একসঙ্গে মিলিত হয়ে প্রার্থনা করছিল। পিতর বাইরের দরজায় ঘা দিলে পর রোদা নামে একজন চাকরানী মেয়ে দরজা খুলতে আসল। পিতরের গলার স্বর চিনতে পেরে সে এত আনন্দিত হল যে দরজা না খুলে ফিরে গিয়ে সংবাদ দিল পিতর দরজার কাছে দাঁড়িয়ে আছেন। তখন শিষ্যরা সেই মেয়েটিকে বলল, তোমার মাথা খারাপ হয়েছে? কিন্তু সে বারবার জোর দিয়ে বলাতে তারা বলল, তবে এ পিতরের রক্ষাকারী দূত। এদিকে পিতর দরজায় ঘা দিতেই থাকলেন। তখন শিষ্যেরা দরজা খুলে পিতরকে দেখে অবাক হয়ে গেল। পিতর তাদের চুপ করাবার জন্য হাত দিয়ে ইশারা করলেন এবং জেলখানা থেকে প্রভু তাকে কিভাবে বের করে এনেছেন তা জানালেন। শেষে তিনি বললেন, এই খবর জাকব ও অন্য ভাইদেরও দিও। এই কথা বলে তিনি বের হয়ে অন্য জায়গায় চলে গেলেন। সকাল হলে পর পিতর কোথায় গেল তা নিয়ে সৈন্যদের মধ্যে হুলস্থুল পড়ে গেল। হেরোদ খুব ভালো করেই তাঁর খোঁজ করলেন, কিন্তু তাকে না পেয়ে পাহারাদারদের জেরা করলেন এবং পরে সেই পাহারাদারদের মেরে ফেলবার হুকুম দিলেন। এরপরে হেরোদ যিহুদিয়া থেকে কৈসরিয়াতে গেলেন ও সেখানে কিছুদিন থাকলেন।
হেরোদের মৃত্যু। সেই সময় হেরোদ সোর ও সিদন শহরের লোকদের উপর খুব বিরক্ত হলেন। তখন সেখানকার লোকেরা একসঙ্গে মিলে হেরোদের সঙ্গে দেখা করতে গেল। ব্লাস্ত নামে রাজার একজন বিশ্বস্ত কর্মচারীকে নিজেদের পক্ষে এনে তারা রাজার সঙ্গে একটা মীমাংসা করতে চাইল, কারণ রাজা হেরোদের দেশ থেকেই তাদের দেশে খাবার আসত। তখন হেরোদ একটা দিন ঠিক করলেন, তিনি সেই দিন রাজ পোশাক পরে সিংহাসনে বসে সেই লোকদের কাছে কথা বলতে লাগলেন। তার কথা শুনে তারা চিৎকার করে বলল, এ দেবতার কথা, মানুষের কথা নয়। হেরোদ ঈশ্বরের গৌরব করেননি বলে তখনই প্রভুর একজন দূত তাকে আঘাত করলেন আর কৃমির উৎপাতে তিনি মারা গেলেন। কিন্তু ঈশ্বরের বাক্য ছড়িয়ে পড়তে থাকল এবং অনেক লোক তাতে বিশ্বাস করতে লাগল। এদিকে বানবা ও শৌলের কাজ শেষ হওয়াতে তারা জোহনকে সঙ্গে নিয়ে জেরুসালেমে ফিরে গেলেন। এই জোহনকে মার্ক নামেও ডাকা হতো।
ত্রয়োদশ অধ্যায়।
বার্নবা ও শৌলের প্রচার যাত্রা। আন্তিওকিয়ার মণ্ডলীতে কয়েকজন নবী ও শিক্ষক ছিলেন। তাদের নাম বার্নবা, শিমন, যাকে নিগেরও বলা হত। কুরিনি শহরের লুকিও শাসনকর্তা হেরোদের সঙ্গে লালিত পালিত মনোহেম এবং শৌল, তারা যখন উপবাস করে প্রভুর উপাসনা করছিলেন তখন পবিত্র আত্মা তাঁদের বললেন, বার্নবা আর শৌলকে আমি যে কাজের জন্য ডেকেছি আমার সেই কাজের জন্য তাদের আলাদা করো। তখন তারা উপবাস ও প্রার্থনা করে সেই দুজনের উপর হাত রাখলেন এবং তাদের পাঠিয়ে দিলেন।
কুপ্রদীপে পবিত্র আত্মা এইভাবে বার্নবা ও শৌলকে পাঠালে পর সেই দুজন সিলুকিয়াতে গেলেন। পরে সেখান থেকে তারা জাহাজে করে কুপ্রদীপে গেলেন। সালামিতে পৌঁছে তারা জিহুদীদের সমাজ ঘরে ঈশ্বরের বাক্য প্রচার করলেন। তখন সাহায্যকারী হিসাবে জোহন তাদের সঙ্গে ছিলেন। সমস্ত দ্বীপটা ঘুরে শেষে তারা পাফোতে আসলেন এবং সেখানে বর যিশু নামে একজন জিহুদি জাদুকর ও ভণ্ড নবীর দেখা পেলেন। সেই ভণ্ড নবীকে ইলুমা অর্থাৎ জাদুকর বলা হতো। সেই জাদুকর শাসনকর্তা সের্গিও পৌলের একজন বন্ধু, আর সেই শাসনকর্তা ছিলেন একজন বুদ্ধিমান লোক। সের্গিও পৌল ঈশ্বরের বাক্য শুনবার জন্য বার্নবা ও শৌলকে ডেকে পাঠালেন, কিন্তু বার্নবা ও শৌলকে ইলুমা বাধা দিতে লাগল এবং খ্রিস্টীয় ধর্ম বিশ্বাস গ্রহণ করবার পথ থেকে শাসনকর্তাকে ফিরাতে চেষ্টা করল। তখন পবিত্র আত্মাতে পূর্ণ হয়ে শৌল, যাকে পৌল বলেও ডাকা হতো, ইলুমার দিকে সোজা তাকিয়ে বললেন, তুমি শয়তানের সন্তান ও যা কিছু ভালো তার শত্রু। তোমার মধ্যে সব রকম ছলনা ও ঠকামি রয়েছে। প্রভুর সোজা পথকে বাঁকা করবার কাজ কি তুমি কখনো থামাবে না? দেখো, প্রভুর হাত তোমার বিরুদ্ধে উঠেছে, তুমি অন্ধ হয়ে যাবে এবং কিছুদিন পর্যন্ত সূর্যের আলো দেখতে পাবে না। তখনই কুয়াশা আর অন্ধকার তাকে ঢেকে ফেলল এবং কেউ যেন তাকে হাত ধরে নিয়ে যেতে পারে এই জন্য তখন সে হাতড়ে বেড়াতে লাগল। এই সব দেখে সেই শাসনকর্তা প্রভুর উপর বিশ্বাস করলেন, কারণ প্রভুর বিষয়ে যে শিক্ষা তিনি পেয়েছিলেন তাতে তিনি আশ্চর্য হয়েছিলেন।
পিসিদিয়া প্রদেশের আন্তিওকিয়াতে। এরপরে পৌল ও তার সঙ্গীরা জাহাজ করে পাম্ফুলিয়া প্রদেশের পর্গা শহরে গেলেন। জোহন তখন তাদের ছেড়ে জেরুসালেমে ফিরে গেলেন। পরে তারা পর্গা শহরের পিসিদিয়া প্রদেশের আন্তিওকিয়া শহরে গেলেন এবং বিশ্রামবারে সমাজ ঘরে গিয়ে বসলেন। পবিত্র শাস্ত্রের আইন কানুন ও নবীদের বই থেকে পড়া শেষ হলে পর সমাজ ঘরের নেতারা তাঁদের বলে পাঠালেন, ভাইয়েরা, লোকদের উৎসাহ দেবার জন্য যদি কোনো কথা থাকে তবে বলুন। তখন পৌল উঠে দাঁড়ালেন এবং হাত তুলে বললেন, ইসরায়েলিয়েরা ও ঈশ্বরের উপাসনাকারী অজিহুদিরা, আপনারা শুনুন। ইসরায়েল জাতির ঈশ্বর আমাদের পূর্বপুরুষদের বেছে নিয়েছিলেন এবং যখন তারা মিশর দেশে ছিলেন তখন তাদের অনেক মহান করেছিলেন। পরে ঈশ্বর মহাশক্তিতে সেই দেশ থেকে তাদের বের করে এনেছিলেন এবং ৪০ বছর ধরে মরু এলাকার মধ্যে তাদের অন্যায় ব্যবহার সহ্য করেছিলেন। তারপরে তিনি কনান দেশের ৭টা জাতিকে ধ্বংস করে তার নিজের লোকদের সেই দেশের উপরে অধিকার দিয়েছিলেন। এই সমস্ত ঘটনা ঘটতে প্রায় ৪৫০ বছর লেগেছিল। এরপরে নবী সমুয়েলের সময় পর্যন্ত দেশ শাসন করবার জন্য ঈশ্বর কয়েকজন বিচারকর্তা দিয়েছিলেন। তারপরে লোকেরা রাজা চাইল, তখন তিনি তাদের বিন্যামিন বংশের কিসের পুত্র শৌলকে দিয়েছিলেন। শৌল ৪০ বছর রাজত্ব করেছিলেন। তারপর ঈশ্বর শৌলকে সরিয়ে দিয়ে দাউদকে রাজা করেছিলেন। তিনি দাউদের বিষয়ে বলেছিলেন, আমি যিশয়ের পুত্র দাউদের মধ্যে আমার মনের মতো লোকের খোঁজ পেয়েছি, আমি যা চাই সে তাই করবে। ঈশ্বর তাঁর প্রতিজ্ঞা অনুসারে এই লোকের বংশধরদের মধ্য থেকে উদ্ধারকর্তা যিশুকে ইসরায়েলীয়দের কাছে উপস্থিত করেছিলেন। যিশু আসবার আগে সমস্ত ইসরায়েলীয়দের কাছে যোহন এই কথা প্রচার করেছিলেন যে পাপ থেকে মন ফিরিয়ে লোকদের বাপতিস্ম গ্রহণ করা উচিত। কাজ শেষ করবার সময় যোহন বলেছিলেন, আমি কে, তোমরা কি মনে করো? আমি সেই মসীহ নই, তিনি আমার পরে আসবেন, আর আমি তাঁর জুতা খুলবারও যোগ্য নই। ভাইয়েরা, অব্রাহামের বংশধরেরা ও ঈশ্বরের উপাসনাকারী অজিহুদিরা, পাপ থেকে উদ্ধারের এই যে খবর তা আমাদের কাছেই পাঠানো হয়েছে। জেরুসালেমের লোকেরা ও তাদের নেতারা যিশুকে চেনেনি, কিন্তু নবীদের যে কথা প্রত্যেক বিশ্রামবারে পড়া হয়, যিশুকে দোষী করে সেই কথা তারা পূর্ণ করেছে। যদিও যিশুকে মৃত্যুর শাস্তি দেবার কোনো কারণ তারা পায়নি, তবুও পিলাতকে বলেছে যেন তাঁকে মেরে ফেলা হয়। তাঁর বিষয়ে পবিত্র শাস্ত্রে যা কিছু লেখা ছিল তার সমস্তই পূর্ণ করবার পরে তারা তাঁকে ক্রুশ থেকে নামিয়ে কবর দিয়েছিল। কিন্তু ঈশ্বর মৃত্যু থেকে তাঁকে জীবিত করে তুলেছেন। গালিল থেকে যারা তার সঙ্গে জেরুসালেমে এসেছিলেন তারা অনেক দিন পর্যন্ত তাঁকে দেখতে পেয়েছিলেন। আমাদের লোকদের কাছে তাঁরাই এখন তার বিষয় সাক্ষ্য দিচ্ছেন। আমরা আপনাদের কাছে এই সুখবর দিচ্ছি যে আমাদের পূর্বপুরুষদের কাছে ঈশ্বর যে প্রতিজ্ঞা করেছিলেন তা তিনি তাঁদের বংশধরদের জন্য, অর্থাৎ আমাদের জন্য, যিশুকে মৃত্যু থেকে জীবিত করে পূর্ণ করেছেন। এই বিষয়ে গীতসংগীতার দ্বিতীয় গীতে এই কথা লেখা আছে, তুমি আমার পুত্র, আজই আমি তোমার পিতা হয়েছি। ঈশ্বর যে তাঁকে মৃত্যু থেকে জীবিত করেছেন এবং তাঁর দেহ যে আর কখনো নষ্ট হবে না তা এইগুলোতে ঈশ্বর বলেছেন। পবিত্র ও নিশ্চিত আশীর্বাদের যে প্রতিজ্ঞা আমি দাউদের কাছে করেছি তা আমি তোমাকে দেব। সেই বিষয় আর এক জায়গায় লেখা আছে, তোমার সেই পবিত্র জনের দেহকে নষ্ট হতে দেব না। দাউদ তখনকার লোকদের মধ্যে ঈশ্বরের উদ্দেশ্য পূর্ণ করবার পরে মারা গেলেন। তাঁর পূর্বপুরুষদের সঙ্গে তাঁকে কবর দেওয়া হলে পর তাঁর দেহ নষ্ট হয়ে গেল, কিন্তু ঈশ্বর যাকে মৃত্যু থেকে জীবিত করেছিলেন তাঁর দেহ নষ্ট হয়নি। এই জন্য আমার ভাইয়েরা, আপনাদের জানা দরকার যে যিশুর মধ্য দিয়েই আপনাদের কাছে পাপের ক্ষমা পাবার বিষয় প্রচার করা হচ্ছে। আপনারা মসীহর আইনকানুন দ্বারা পাপ থেকে মুক্ত হতে পারেননি, কিন্তু যে কেউ যিশুর উপর বিশ্বাস করে সে পাপ থেকে মুক্ত হয়। এই জন্য আপনারা সাবধান হন যেন নবীদের বলা এইসব আপনাদের উপর না ঘটে। তোমরা যারা ঈশ্বরকে নিয়ে তামাশা করে থাকো, তোমরা শোনো, তোমরা হতভম্ব হও ও ধ্বংস হও। কারণ তোমাদের সময় আমি এমন একটা কাজ করব যা তোমরা কোনো মতেই বিশ্বাস করবে না, কেউ বললেও বিশ্বাস করবে না। পৌল আর বার্নবা সমাজঘর ছেড়ে যাবার সময় লোকেরা তাঁদের অনুরোধ করল যেন তারা পরের বিশ্রামবারে এই বিষয়ে আরো কিছু বলেন। লোকেরা সমাজঘর থেকে চলে যাবার পরে অনেক যিহুদি ও যিহুদি ধর্মে বিশ্বাসী ঈশ্বর ভক্ত অযিহুদি পৌল আর বার্নবার সঙ্গে সঙ্গে গেলেন। তখন সেই লোকদের সঙ্গে পৌল ও বার্নবা কথা বললেন এবং ঈশ্বরের দয়াতে তাদের স্থির থাকতে উৎসাহ দিলেন। পরের বিশ্রামবারে শহরের প্রায় সব লোক প্রভুর বাক্য শুনবার জন্য একসঙ্গে মিলিত হল। এত লোকের ভিড় দেখে যিহুদিরা হিংসায় পূর্ণ হল এবং পৌল যা বলেছিলেন তার বিরুদ্ধে নানা কথা বলে তাঁর নিন্দা করতে লাগল। তখন পৌল ও বার্নবা সাহসের সঙ্গে তাদের এই উত্তর দিলেন, ঈশ্বরের বাক্য প্রথমে আপনাদের কাছে বলা আমাদের দরকার ছিল, কিন্তু আপনারা যখন তা অগ্রাহ্য করেছেন এবং অনন্ত জীবন পাওয়ার যোগ্য বলে নিজেদের মনে করেন না, তখন অজিহুদীদের দিকে আমরা ফিরছি, কারণ মসীহকে লক্ষ্য করে প্রভু আমাদের এই কথা বলেছেন, অজিহুদীদের কাছে আমি তোমাকে আলোর মতো করেছি, যেন তোমার মধ্য দিয়ে সারা জগতের লোক পাপ থেকে উদ্ধারের সুযোগ পায়। অজিহুদীরা এই কথা শুনে খুশি হল এবং ঈশ্বরের বাক্যের গৌরব করল, আর অনন্ত জীবন পাওয়ার জন্য ঈশ্বর যাদের ঠিক করে রেখেছিলেন তারা বিশ্বাস করল। প্রভুর বাক্য সেই এলাকার সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ল, কিন্তু যিহুদিরা ঈশ্বরের উপাসনাকারী ভদ্র মহিলাদের এবং শহরের প্রধান প্রধান লোকদের উস্কিয়ে দিল। এইভাবে তারা পৌল ও বার্নবার উপর অত্যাচার করিয়ে সে এলাকা থেকে তাঁদের বের করে দিল। তখন পৌল ও বার্নবা সেই লোকদের বিরুদ্ধে তাঁদের পায়ের ধুলা ঝেড়ে ফেলে ইকোনীয় শহরে চলে গেলেন, কিন্তু পিসিদিয়া প্রদেশের আন্তিওকিয়া শহরের শিষ্যেরা আনন্দ ও পবিত্র আত্মায় পূর্ণ হল।
চতুর্দশ অধ্যায়।
ইকোনীয় শহরে, ইকোনীয় শহরে পৌল ও বার্নবা তাদের নিয়ম মতোই যিহুদীদের সমাজ ঘরে গেলেন। সেখানে তারা এমনভাবে কথা বললেন যে যিহুদি ও অজিহুদি অনেকেই বিশ্বাস করল, কিন্তু যে যিহুদিরা বিশ্বাস করেনি তারা অজিহুদিদের উস্কিয়ে দিয়ে তাদের মন বিশ্বাসী ভাইদের বিরুদ্ধে বিষিয়ে তুলল। পৌল ও বার্নবা সেই শহরে বেশ কিছুদিন রইলেন এবং সাহসের সঙ্গে প্রভুর কথা বলতে থাকলেন। প্রভুর দয়া সম্বন্ধে তারা যা প্রচার করতেন সেই কথা যে বিশ্বাসযোগ্য প্রভু তা প্রমাণ করবার জন্য পৌল ও বার্নবাকে আশ্চর্য আশ্চর্য কাজ করবার শক্তি দিলেন। এতে শহরের লোকেরা ভাগ হয়ে গেল, কেউ কেউ যিহুদীদের পক্ষে আবার কেউ কেউ প্রেরিতদের পক্ষে গেল। তখন অজিহুদি ও যিহুদি এই দু দলই তাদের নেতাদের সঙ্গে মিলে পৌল ও বার্নবাকে অত্যাচার করবার ও পাথর মারবার জন্য ষড়যন্ত্র করল, কিন্তু পৌল ও বার্নবা তা টের পেয়ে লুকায়নিয়াস প্রদেশের মধ্যে লুস্ত্রা ও দর্বি গ্রামে এবং তার আশেপাশের জায়গায় পালিয়ে বেড়াতে লাগলেন। সেই সব জায়গায় তারা খ্রিস্টের বিষয়ে সুখবর প্রচার করতে লাগলেন।
লুস্ত্রা আর দর্বি গ্রামে, লুস্ত্রা গ্রামে একজন খোঁড়া লোক বসে থাকত। সে জন্ম থেকেই খোঁড়া ছিল এবং কখনো হাঁটেনি। সে পৌলের কথা শুনছিল। তখন পৌল সোজা তার দিকে তাকালেন এবং সুস্থ হবার মতো তার বিশ্বাস আছে দেখে তাকে জোরে ডেকে বললেন, তোমার পায়ে ভর দিয়ে দাঁড়াও। তাতে লোকটি লাফ দিয়ে উঠে হেঁটে বেড়াতে লাগল। পৌল যা করলেন তা দেখে লোকেরা লুকায়নীয় ভাষায় চিৎকার করে বলল, দেবতারা মানুষ হয়ে আমাদের কাছে নেমে এসেছেন। আর লোকেরা বার্নবার নাম দিল জেউস এবং পৌল কথা বলছিলেন বলে তার নাম দিল হেরমেস। জেউস দেবতার মন্দিরটা ছিল গ্রামের বাইরে। গ্রামের ফটকের কাছে জেউস দেবতার পুরোহিত বলদ ও মালা নিয়ে আসল, কারণ সেই পুরোহিত ও সমস্ত লোকেরা পৌল ও বার্নবার কাছে পশু উৎসর্গ করতে চাইল। বার্নবা আর পৌল সেই কথা শুনে নিজেদের কাপড় ছিঁড়ে দৌড়ে লোকদের মধ্যে গেলেন এবং চিৎকার করে বললেন, আপনারা কেন এসব করছেন? আমরা তো কেবল মানুষ, আপনাদেরই মতো আমাদের স্বভাব। আমরা আপনাদের কাছে সুখবর প্রচার করছি, যেন আপনারা এই সব বাজে জিনিস ছেড়ে জীবন্ত ঈশ্বরের দিকে ফেরেন। তিনি আকাশ, পৃথিবী, সমুদ্র এবং সেগুলোর মধ্যে যা আছে সবকিছুই সৃষ্টি করেছেন। আগেকার দিনে সব জাতিকেই তিনি তাদের ইচ্ছা মতো চলতে দিয়েছেন, কিন্তু তবুও তিনি সব সময় নিজের বিষয় সাক্ষ্য দিয়েছেন। তিনি সময় মতোই আকাশ থেকে বৃষ্টি দিয়ে এবং ফসল দান করে তাঁর দয়া আপনাদের দেখিয়েছেন। তিনি প্রচুর খাবার দান করে আপনাদের মনকে আনন্দে পূর্ণ করেছেন। এই সব কথা বলবার পরেও তাঁদের কাছে পশু উৎসর্গ করা থেকে লোকদের থামাতে তাঁদের অনেক কষ্ট হল। পরে আন্তিওকিয়া ও ইকোনীয় থেকে কয়েকজন যিহুদি এসে লোকদের ভুল বুঝিয়ে নিজেদের দলে টেনে নিল। তখন লোকেরা পৌলকে পাথর মারল এবং তিনি মরে গেছেন মনে করে গ্রামের বাইরে তাঁকে টেনে নিয়ে গেল। কিন্তু পরে খ্রিস্টে বিশ্বাসীরা তার চারদিকে একসঙ্গে হলে পর তিনি উঠে গ্রামে ফিরে গেলেন। পরদিন তিনি ও বার্নবা দর্বি গ্রামে চলে গেলেন। দর্বি গ্রামে সুখবর প্রচার করে পৌল ও বার্নবা অনেককে শিষ্য করলেন। তারপরে তারা লুস্ত্রা, ইকোনিয়া ও পিসিদিয়া প্রদেশের আন্তিওকিয়াতে ফিরে গিয়ে সেখানকার শিষ্যদের বিশ্বাস বাড়িয়ে তাদের শক্তিশালী করলেন এবং বিশ্বাসে স্থির থাকতে উৎসাহ দিলেন। তারা বললেন, ঈশ্বরের রাজ্যে ঢুকবার জন্য আমাদের অনেক কষ্ট সহ্য করা দরকার। তারা প্রত্যেক মণ্ডলীতে প্রধান নেতাদের কাজে বহাল করলেন এবং যে প্রভুর উপর তারা বিশ্বাস করেছিল প্রার্থনা ও উপবাস করে সেই প্রভুর হাতেই মণ্ডলীর লোকদের দিয়ে দিলেন।
সিরিয়া দেশের আন্তিওকিয়াতে ফিরে যাওয়া। পরে পৌল ও বার্নবা পিসিদিয়া প্রদেশের মধ্য দিয়ে পাম্ফুলিয়া প্রদেশে পৌঁছালেন। তারা পরগা শহরে ঈশ্বরের বাক্য প্রচার করে অত্তালিয়া বন্দরে গেলেন। পরে অত্তালিয়া থেকে জাহাজে করে সিরিয়া দেশের আন্তিওকিয়াতে ফিরে আসলেন। যে কাজ তারা এখন শেষ করলেন সেই কাজের জন্য এই আন্তিওকিয়াতেই ঈশ্বরের দয়ার হাতে তাদের তুলে দেওয়া হয়েছিল। আন্তিওকিয়াতে পৌঁছে মণ্ডলীর সবাইকে তারা এক জায়গায় জড়ো করলেন এবং ঈশ্বর তাদের মধ্য দিয়ে যা করেছেন তা সবই বললেন। অজিহুদিরা যেন খ্রিস্টের উপর বিশ্বাস করতে পারে সেই জন্য ঈশ্বর কিভাবে সেই অজিহুদিদের সুযোগ করে দিয়েছিলেন তাও বললেন। তারপরে পৌল ও বার্নবা শিষ্যদের সঙ্গে সেখানে অনেক দিন রইলেন।
পঞ্চদশ অধ্যায়।
জেরুসালেমের সভা। জিহুদিয়া প্রদেশ থেকে কয়েকজন লোক আন্তিওকিয়াতে আসলেন এবং বিশ্বাসী ভাইদের এই বলে শিক্ষা দিতে লাগলেন, মসির আইন কানুন মতে তোমাদের সুন্নত করানো না হলে তোমরা কোনো মতেই পাপ থেকে উদ্ধার পেতে পারো না। তাতে পৌল ও বার্নবার সঙ্গে এই লোকদের ভীষণ কথা কাটাকাটি হল। পরে ঠিক হল যে পৌল ও বার্নবা আন্তিওকিয়ার কয়েকজন বিশ্বাসীকে সঙ্গে নিয়ে জেরুসালেমে যাবেন এবং প্রেরিতদের ও মণ্ডলীর প্রধান নেতাদের সঙ্গে এই বিষয় নিয়ে আলাপ আলোচনা করবেন। আন্তিওকিয়ার মণ্ডলী তাঁদের যাবার ব্যবস্থা করে দিলেন। ফয়নিকিয়া আর সমরিয়া প্রদেশের মধ্য দিয়ে যাবার সময় পৌল ও বার্নবা লোকদের কাছে জানালেন অজিহুদিরা কিভাবে ঈশ্বরের দিকে ফিরেছে। এই খবর শুনে বিশ্বাসী ভাইয়েরা সকলেই খুব খুশি হলেন। যখন পৌল ও বার্নবা জেরুসালেমে আসলেন তখন মণ্ডলীর লোকেরা, প্রধান নেতারা এবং প্রেরিতেরা আগ্রহের সঙ্গে তাদের গ্রহণ করলেন। তাদের মধ্য দিয়ে ঈশ্বর যা করেছিলেন তা সবই তারা সবাইকে বললেন। ফরিসি দলের কয়েকজন লোক বিশ্বাসী হয়েছিলেন। সে বিশ্বাসীরা উঠে দাঁড়িয়ে বললেন, অজিহুদীদের সুন্নত করানো দরকার এবং তারা যেন মসির আইনকানুন পালন করে সেজন্য তাদের আদেশ দেওয়া দরকার। তখন প্রেরিতেরা ও মণ্ডলীর প্রধান নেতারা এই বিষয় চিন্তা করবার জন্য এক জায়গায় মিলিত হলেন। অনেক আলোচনার পর পিতর উঠে তাদের বললেন, ভাইয়েরা, আপনারা তো জানেন যে অনেকদিন আগে আপনাদের মধ্য থেকে ঈশ্বর আমাকে বেছে নিয়েছিলেন যাতে অজিহুদিরা আমার মুখ থেকে সুখবরের কথা শুনে বিশ্বাস করে। ঈশ্বর সকলের অন্তর জানেন। তিনি আমাদের যেমনি পবিত্র আত্মা দান করেছিলেন অজিহুদিদেরও সেইভাবে পবিত্র আত্মা দান করে দেখিয়ে দিলেন যে তিনি তাদেরও গ্রহণ করেছেন। তিনি আমাদের ও তাদের মধ্যে আলাদা বলে কিছুই রাখেননি, কারণ তারা বিশ্বাস করেছে বলে তিনি তাদেরও অন্তর পরিষ্কার করেছেন। তাহলে আমাদের পূর্বপুরুষেরা বা আমরা যে বোঝা বইতে পারিনি সেই বোঝা অজিহুদি বিশ্বাসীদের কাঁধে তুলে দিয়ে কেন আপনারা ঈশ্বরকে পরীক্ষা করবার চেষ্টা করছেন? আমরা বিশ্বাস করি যে প্রভু যীশুর দয়ায় আমাদের পূর্বপুরুষেরা যেমন পাপ থেকে উদ্ধার পেয়েছেন তেমনি আমরাও উদ্ধার পেয়েছি। তখন সবার সভায় চুপ হয়ে গেলেন এবং পৌল ও বার্নবার মধ্যে দিয়ে ঈশ্বর অজিহুদীদের মধ্যে যেসব আশ্চর্য কাজ করেছিলেন তা তাদের মুখেই শুনতে লাগলেন। তাদের কথা বলা শেষ হলে পর যাকব বললেন, ভাইয়েরা শুনুন, ঈশ্বর তাঁর নিজের লোক হওয়ার জন্য অজিহুদীদের মধ্য থেকে কিছু লোককে বেছে নিয়ে দেখিয়েছেন যে অজিহুদীদের জন্য তাঁর চিন্তা আছে। এই কথাই শিমন পিতর আমাদের বলেছেন। এই কথার সঙ্গে নবীদের কথারও মিল আছে, কারণ শাস্ত্রে ঈশ্বর বলেছেন, এরপরে আমি এসে দাউদের পড়ে যাওয়া ঘর আবার তৈরি করব, যা ধ্বংস হয়ে গেছে তা আবার গাঁথব, আবার তা ঠিক করব, যেন অন্য সব লোকেরা, অর্থাৎ যেসব অজিহুদীদের আমার বলে ডাকা হয়েছে, তারা আমার খোঁজ করতে পারে। প্রভুই এসব বলছেন আর প্রভুই এসব করছেন। অনেকদিন আগে থেকে এ তার মনের মধ্যে ছিল। যাকোব আরো বললেন, এই জন্য আমার মতে যে অজিহুদীরা ঈশ্বরের দিকে ফিরছে তাদের কষ্ট দেওয়া আমাদের উচিত নয়, তার চেয়ে বরং আমরা তাদের কাছে এই কথা লিখি যে তারা যেন প্রতিমার সঙ্গে যুক্ত সব কিছু থেকে এবং সমস্ত রকম ব্যভিচার থেকে দূরে থাকে, আর গলা টিপে মারা পশুর মাংস এবং রক্ত যেন তারা না খায়। এই আদেশগুলো তাদের দেওয়া ভালো, কারণ মোশে যা বলেছেন তা প্রত্যেক শহরে অনেক অনেক দিন আগে থেকে প্রচার করা হচ্ছে, এবং তিনি যা লিখে গেছেন তা প্রত্যেক বিশ্রামবারে সমাজ ঘরগুলোতে পড়া হচ্ছে।
অজিহুদীদের কাছে লেখা চিঠি। তখন প্রেরিতেরা মণ্ডলীর প্রধান নেতারা এবং মণ্ডলীর অন্য সব লোকেরা ঠিক করলেন যে তারা নিজেদের কয়েকজন লোককে বেছে নিয়ে পৌল ও বার্নবার সঙ্গে আন্তিওকিয়াতে পাঠিয়ে দেবেন। তারা জিহুদা ও শিলকে বেছে নিলেন। এই জিহুদাকে বর্ষাব্বা বলে ডাকা হত। বিশ্বাসী ভাইদের মধ্যে এই দুজন ছিলেন বিশেষ লোক। তাদের সঙ্গে এই চিঠি পাঠানো হল। আন্তিওকিয়া, সিরিয়া ও কিলিকিয়ার অজিহুদি বিশ্বাসীদের কাছে প্রেরিতেরা ও মণ্ডলীর প্রধান নেতারা, অর্থাৎ আপনাদের ভাইয়েরা এই চিঠি লিখছে, আপনাদের মঙ্গল হোক। আমরা শুনতে পেলাম যে আমাদের মধ্য থেকে কয়েকজন গিয়ে আপনাদের কষ্ট দিয়েছে এবং অনেক কথা বলে আপনাদের মন অস্থির করে তুলেছে, কিন্তু আমরা তাদের এরকম কাজ করতে বলিনি। এই জন্য আমরা সবাই একমত হয়ে একজনকে বেছে নিয়ে আমাদের প্রিয় বন্ধু বার্নবা ও পৌলের সঙ্গে আপনাদের কাছে তাদের পাঠালাম। বার্নবা ও পৌল আমাদের প্রভু যীশু খ্রিস্টের জন্য মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন। আমরা জিহুদা ও শিলকে পাঠালাম যেন আমরা যা লিখছি তা তারা আপনাদের কাছে মুখেও বলেন। পবিত্র আত্মা আর আমরা এটাই ভালো মনে করলাম যে এই দরকারি বিষয়গুলো ছাড়া আর কোনো কিছুর দ্বারা আপনাদের উপর যেন বোঝা চাপানো না হয়। সেই দরকারি বিষয়গুলো হল, আপনারা প্রতিমার কাছে উৎসর্গ করা খাবার খাবেন না, রক্ত খাবেন না, গলা টিপে মারা পশুর মাংস খাবেন না এবং কোনো রকম ব্যভিচার করবেন না। এই সব করা থেকে দূরে থাকলে আপনারা ভালো করবেন। বিদায়। পৌল, বার্নবা ও সেই লোকদের পাঠানো হলে পর তারা আন্তিওকিয়াতে গেলেন। সেখানে তারা মণ্ডলীর লোকদের একসঙ্গে জড়ো করে সেই চিঠিখানা তাদের দিলেন। লোকেরা চিঠিটা পড়ল এবং তার মধ্যে যে সান্ত্বনার কথা ছিল তাতে খুশি হল। জিহুদা আর শিল নিজেরাও ছিলেন নবী, সেজন্য তারা অনেক কথা বলে সেখানকার ভাইদের উৎসাহ দিলেন এবং তাদের বিশ্বাস বাড়িয়ে তাদের শক্তিশালী করে তুললেন। আন্তিওকিয়াতে তারা কিছুদিন কাটালেন। জেরুসালেমের যারা জিহুদা ও শিলকে আন্তিওকিয়াতে পাঠিয়েছিলেন, আন্তিওকিয়ার ভাইয়েরা তাদের শুভেচ্ছা জানিয়ে জিহুদা আর শিলকে আবার তাদের কাছে ফেরত পাঠিয়ে দিল। কিন্তু পৌল আর বার্নবা আন্তিওকিয়াতেই রইলেন। সেখানে তারা আরও অনেকের সঙ্গে প্রভুর বাক্য শিক্ষা দিতে ও প্রচার করতে থাকলেন।
পৌল ও বার্নবার মতের অমিল। কিছুদিন পরে পৌল বার্নবাকে বললেন, যেসব জায়গায় আমরা প্রভুর বাক্য প্রচার করেছি চলো সেসব জায়গায় ফিরে গিয়ে বিশ্বাসী ভাইদের সঙ্গে দেখা করি এবং তারা কেমনভাবে চলছে তা দেখি। তখন বার্নবা জোহনকে সঙ্গে নিতে চাইলেন এবং জোহনকে মার্ক বলেও ডাকা হত। পৌল কিন্তু তাকে সঙ্গে না ভালো মনে করলেন না, কারণ মার্ক পামফুলিয়াতে তাদের ছেড়ে চলে গিয়েছিলেন এবং তাদের সঙ্গে আর কাজ করেননি। তখন পৌল ও বার্নাবার মধ্যে এমন মতের অমিল হল যে তাঁরা একে অন্যের কাছ থেকে আলাদা হয়ে গেলেন। বার্নাবা মার্ককে নিয়ে জাহাজে করে কুপ্রদ্বীপে গেলেন, আর পৌল শিলকে বেছে নিলেন। তখন আন্তিওকিয়ার ভাইয়েরা পৌল ও শিলকে প্রভুর দয়ার হাতে তুলে দিলে পর তাঁরা রওনা হলেন। পৌল সিরিয়া ও কিলিকিয়ার মধ্য দিয়ে গিয়ে সমস্ত মণ্ডলীগুলোর বিশ্বাস বাড়িয়ে তাদের আরও শক্তিশালী করে তুললেন।
ষোড়শ অধ্যায়।
পৌল ও শিলের সঙ্গে তিমোথিও। পৌল প্রথমে দর্বি ও পরে লুস্ত্রা শহরে গেলেন। লুস্ত্রায় তিমোথিও নামে একজন শিষ্য থাকতেন। তার মা ছিলেন খ্রিস্টের উপর বিশ্বাসী একজন যিহুদি মহিলা, কিন্তু তার বাবা জাতিতে গ্রিক ছিলেন। লুস্ত্রা ও ইকোনিয় শহরের বিশ্বাসী ভাইয়েরা তিমোথিওর খুব প্রশংসা করত। পৌল তিমোথিওকে সঙ্গে নিয়ে যেতে চেয়েছিলেন বলে তার সুন্নত করালেন, কারণ ওই সব জায়গায় যে যিহুদিরা থাকত তারা জানত তিমোথিওর বাবা একজন গ্রিক। পরে তারা সেই সব শহরগুলোর মধ্য দিয়ে গেলেন এবং জেরুসালেমের প্রেরিতেরা ও মণ্ডলীর প্রধান নেতারা যে কয়েকটা নিয়ম ঠিক করেছিলেন তা লোকদের জানালেন, আর সেই সব নিয়ম পালন করতে বললেন। এইভাবে মণ্ডলীগুলোর লোকেরা খ্রিস্টীয় ধর্মবিশ্বাসে সবল হয়ে উঠতে লাগল এবং তাদের সংখ্যা দিন দিন বেড়ে যেতে লাগল।
মাকিদোনিয়া প্রদেশে পৌল। পবিত্র আত্মা পৌল আর তার সঙ্গীদের এশিয়া প্রদেশে প্রচার করতে দিলেন না। তখন তারা ফরুগিয়া ও গালাতিয়া প্রদেশের সমস্ত জায়গায় গেলেন। পরে মুশিয়া সীমানা এসে তারা বেথুনিয়া প্রদেশে যেতে চেষ্টা করলেন, কিন্তু যিশুর আত্মা তাদের যেতে দিলেন না। এই জন্য তারা মুশিয়ার মধ্য দিয়ে ত্রয়া শহরে চলে গেলেন। রাতের বেলা পৌল একটা দর্শনে দেখলেন মাকিদোনিয়া প্রদেশের একজন লোক দাঁড়িয়ে তাকে মিনতি করে বলছে, মাকিদোনিয়াতে এসে আমাদের সাহায্য করুন। পৌল এই দর্শন দেখবার পর আমরা মাকিদোনিয়াতে যাবার জন্য তখনই প্রস্তুত হলাম, কারণ আমরা বুঝতে পারলাম মাকিদোনিয়ার লোকদের কাছে খ্রিস্টের বিষয় সুখবর প্রচার করবার জন্যই ঈশ্বর আমাদের ডেকেছেন।
লুদিয়া বিশ্বাসী হলেন। পরে আমরা ত্রোয়া ছেড়ে জাহাজে করে সোজা সামথ্রাকি দ্বীপে গেলাম এবং পরের দিন নিয়াপলি শহরে আসলাম। সেখান থেকে আমরা ফিলিপি শহরে গেলাম। এই ফিলিপি মাকিদোনিয়ার সেই এলাকার প্রধান শহর। সেখানকার লোকেরা রোম রাজ্যের প্রজা ছিল। আমরা কিছুদিন সেই শহরে রইলাম। বিশ্রামবারে আমরা শহরের ফটকের বাইরে নদীর কাছে গেলাম। মনে করলাম সেখানে যিহুদিদের প্রার্থনা করবার জায়গা আছে। সেখানে যে স্ত্রীলোকেরা মিলিত হয়েছিলেন আমরা তাদের কাছে বসে কথা বলতে লাগলাম। যারা শুনছিলেন তাদের মধ্যে থুয়াতিরা শহরের লুদিয়া নামে একজন স্ত্রীলোক ছিলেন। তিনি বেগুনি রঙের কাপড়ের ব্যবসা করতেন। যিহুদি না হলেও তিনি ঈশ্বরের উপাসনা করতেন। প্রভু লুদিয়ার অন্তর এমনভাবে খুলে দিলেন যাতে তিনি পৌলের কথা মন দিয়ে শুনে বিশ্বাস করেন। এতে তিনি ও তার বাড়ির সকলে বাপতিস্ম গ্রহণ করলেন। এরপরে তিনি এই বলে আমাদের নিমন্ত্রণ করলেন, যদি আমাকে আপনারা প্রভুর উপর বিশ্বাসী বলে মনে করেন তবে আমার বাড়িতে এসে থাকুন। এই কথা বলে তিনি আমাদের সাধাসাধি করে তার বাড়িতে নিয়ে গেলেন।
পৌল আর শিল জেলখানায়। একদিন আমরা যখন প্রার্থনা করবার জায়গা যাচ্ছিলাম তখন একজন দাসীর সঙ্গে আমাদের দেখা হল। তাকে একটা মন্দ আত্মা পেয়েছিল যার ফলে সে ভবিষ্যতের কথা বলতে পারত, তাতে তার মনিবদের লাভ হতো। সেই মেয়েটি পৌল এবং আমাদের পিছনে যেতে যেতে চিৎকার করে বলত, এই লোকেরা মহান ঈশ্বরের দাস, কি করে পাপ থেকে উদ্ধার পাওয়া যায় এরা তাই আপনাদের কাছে বলছেন। সে অনেকদিন পর্যন্ত এরকম করল। শেষে পৌল এত বিরক্ত হলেন যে তিনি পিছন ফিরে সেই মন্দ আত্মাকে বললেন, যীশু খ্রিস্টের নামে আমি তোমাকে বলছি এই মেয়েটির মধ্য থেকে বের হয়ে যাও। আর তখনই সেই আত্মা বের হয়ে গেল। লাভের আশা চলে গেল দেখে মেয়েটির মনিবেরা পৌল আর শীলকে ধরে থানার সরকারি কর্মচারীদের কাছে টেনে নিয়ে গেল। তারপরে তারা বিচারকদের কাছে তাদের নিয়ে গিয়ে বলল, এই লোকেরা আমাদের শহরে গোলমাল বাঁধিয়েছে, এরা জিহুদি, এরা এমন সব আচার ব্যবহারের বিষয় শিক্ষা দিচ্ছে যা রোমীয় হিসাবে আমাদের পক্ষে গ্রহণ করা বা পালন করা আইনবিরুদ্ধ কাজ। অন্যান্য লোকেরাও পৌল ও শীলের বিরুদ্ধে তাদের সঙ্গে যোগ দিল। তখন বিচারকেরা আদেশ দিলেন যেন তাদের কাপড় চোপড় ছিঁড়ে ফেলে বেত মারা হয়। ভীষণভাবে বেত মারবার পর তাঁদের জেলখানায় রাখা হল আর ভালো করে পাহারা দেবার জন্য জেলরক্ষককে আদেশ দেওয়া হল। জেলরক্ষক সেই আদেশ পেয়ে পৌল ও শীলকে জেলের ভিতরের ঘরে নিয়ে গেলেন এবং হাড়ি কাঠ দিয়ে তাঁদের পা আটকে রাখলেন। তখন প্রায় রাত দুপুর। পৌল ও শীল প্রার্থনা করছিলেন এবং ঈশ্বরের উদ্দেশ্যে প্রশংসা গান করছিলেন, অন্য কয়েদিরা তা শুনছিল। এমন সময় হঠাৎ এক ভীষণ ভূমিকম্প হল এবং তাতে জেলখানার ভিত্তি পর্যন্ত কেঁপে উঠল। আর তখনই জেলের সমস্ত দরজা ও কয়েদিদের শিকল খুলে গেল। জেলরক্ষক জেগে উঠলেন এবং জেলের দরজাগুলো খোলা দেখতে পেয়ে ছোরা বের করে আত্মহত্যা করতে গেলেন। তিনি মনে করলেন সমস্ত কয়েদি পালিয়ে গেছে। তখন পৌল চিৎকার করে বললেন, থামুন, নিজের ক্ষতি করবেন না, আমরা সবাই এখানে আছি। তখন সেই জেলরক্ষক একজনকে বাতি আনতে বলে নিজে ছুটে ভিতরে গেলেন এবং কাঁপতে কাঁপতে পৌল ও শীলের পায়ে পড়লেন। তারপরে তিনি পৌল ও শীলকে বাইরে এনে জিজ্ঞাসা করলেন, পাপ থেকে উদ্ধার পাবার জন্য আমাকে কি করতে হবে? তারা বললেন, আপনি ও আপনার পরিবার প্রভু যীশুর উপর বিশ্বাস করুন, তাহলে পাপ থেকে উদ্ধার পাবেন। পৌল আর শীল তখন জেলরক্ষক ও তাঁর বাড়ির সকলের কাছে প্রভুর বাক্য বললেন। জেলরক্ষক সেই রাতেই পৌল আর শীলকে নিয়ে গিয়ে তাঁদের দেহের কাটা জায়গাগুলো ধুয়ে দিলেন আর তিনি ও তাঁর পরিবারের অন্য সবাই তখনই বাপ্তিস্ম গ্রহণ করলেন। তারপরে তিনি পৌল ও শীলকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে খেতে দিলেন। ঈশ্বরের উপর বিশ্বাস করে তাঁর পরিবারের সবাই খুব আনন্দিত হলেন। পরের দিন সকালবেলা বিচারকেরা তাঁদের কর্মচারীদের দিয়ে বলে পাঠালেন, ওই লোকদের ছেড়ে দাও। তখন জেলরক্ষক পৌলকে বললেন, আপনাকে ও শীলকে ছেড়ে দেবার জন্য বিচারকের আদেশ দিয়েছেন, আপনারা এখন বের হয়ে আসুন এবং শান্তিতে চলে যান। তখন পৌল সেই কর্মচারীদের বললেন, আমরা রোমীয়, আমাদের বিচার না করেই সকলের সামনে বেত মারা হয়েছে এবং জেলে দেওয়া হয়েছে। এখন কি বিচারকেরা আমাদের গোপনে ছেড়ে দিতে চান? তা হবে না, তারা নিজেরা এসে আমাদের বাইরে নিয়ে যান। সেই কর্মচারীরা তখন এই কথা বিচারকদের জানালো। বিচারকেরা যখন শুনলেন পৌল আর শীল রোমীয়, তখন তারা ভয় পেলেন। তারা পৌল আর শীলের কাছে গিয়ে ক্ষমা চাইলেন এবং তাঁদের জেলের বাইরে এনে শহর ছেড়ে যেতে অনুরোধ করলেন। পৌল আর শীল জেলখানা থেকে বাইরে এসে লুদিয়ার বাড়িতে গেলেন। সেখানে বিশ্বাসী ভাইদের সঙ্গে তাঁদের দেখা হল। ভাইদের উৎসাহ দেবার পর তাঁরা সেখান থেকে চলে গেলেন।
সপ্তদশ অধ্যায়।
পৌল ও শীল থিসলোনিকি শহরে। পৌল ও শীল আম্ফিপলি ও আপোলোনিয়া শহরের মধ্য দিয়ে থিসলোনিকি শহরে গেলেন। সেখানে জিহুদীদের একটা সমাজ ঘর ছিল। পৌল তার নিয়ম মতোই সেই সমাজ ঘরে গেলেন এবং পরপর তিন বিশ্রামবারে লোকদের সঙ্গে পবিত্র শাস্ত্র থেকে আলোচনা করলেন। তিনি লোকদের বুঝালেন এবং প্রমাণ করলেন যে মসীহের কষ্ট ভোগ করবার এবং মৃত্যু থেকে জীবিত হয়ে উঠবার দরকার ছিল। তিনি বললেন, যে যীশুর কথা আমি আপনাদের কাছে প্রচার করছি সেই যীশুই হলেন মসীহ। এই কথা শুনে কয়েকজন জিহুদি বিশ্বাস করে পৌল ও শীলের সঙ্গে যোগ দিল। এছাড়া ঈশ্বর ভক্ত অনেক গ্রিক এবং অনেক বিশেষ বিশেষ মহিলারাও তাদের সঙ্গে যোগ দিলেন। জিহুদিরা কিন্তু হিংসা করে বাজার থেকে কিছু দুষ্ট লোক জোগাড় করে এনে ভিড় জমালো এবং শহরের মধ্যে গোলমাল বাঁধিয়ে দিল। তারপর শৌল ও শীলের খোঁজ করে বাইরে লোকদের কাছে তাদের আনবার জন্য তারা যাশনের বাড়ির উপর যেন ঝাঁপিয়ে পড়ল, কিন্তু সেখানে তারা তাদের পেল না। তখন তারা জাসন ও কয়েকজন বিশ্বাসী ভাইকে টেনে নিয়ে শহরের সরকারি কর্মচারীদের কাছে গেল এবং চিৎকার করে বলল, যে লোকেরা সারা দুনিয়া তোলপার করে তুলেছে তারা এখন এখানেও উপস্থিত হয়েছে, আর জাসন তার নিজের বাড়িতে ওদের জায়গা দিয়েছে। ওরা সবাই সম্রাট কৈশোরের আদেশ অমান্য করে বলছে যে তিনি ছাড়া যিশু নামে আরও একজন রাজা আছেন। এই সব কথা বলে সেই যিহুদিরা সরকারি কর্মচারীদের ও লোকদের অস্থির করে তুলল। কিন্তু জাসন ও অন্যেরা জামিনের টাকা দিলে পর তারা তাদের ছেড়ে দিল।
বিরয়া শহরে রাত হলে পর বিশ্বাসী ভাইয়েরা পৌল ও শিলকে বিরয়াতে পাঠিয়ে দিল। সেখানে পৌঁছে তারা যিহুদিদের সমাজ ঘরে গেলেন। থিসলোনিকির লোকদের চেয়ে বিরয়া শহরের লোকদের মন অনেক বেশি খোলা ছিল। তারা খুব আগ্রহের সঙ্গে ঈশ্বরের বাক্য শুনে তা গ্রহণ করল। পৌল যা বলেছেন তা সত্যি কিনা দেখবার জন্য প্রত্যেক দিন তারা শাস্ত্রের মধ্যে খোঁজ করত। অনেক যিহুদি যিশুর উপর বিশ্বাস করল, এছাড়া অনেক বিশেষ বিশেষ গ্রিক মহিলা ও পুরুষও বিশ্বাস করলেন। থিসলোনিকির যিহুদিরা যখন শুনতে পেল পৌল বিরয়াতে ঈশ্বরের বাক্য প্রচার করছেন, তখন তারা সেখানেও গেল এবং লোকদের উত্তেজিত করে গোলমাল বাঁধিয়ে দিল। বিশ্বাসী ভাইয়েরা তখনই পৌলকে সাগরের ধারে পাঠিয়ে দিল, কিন্তু শীল আর তিমোথিও বিরয়াতেই রইলেন। যে লোকেরা পৌলকে সঙ্গে করে নিয়ে যাচ্ছিল তারা তাকে আথিনি শহরে আনল। তারপর সেই লোকেরা শীল ও তিমোথিওর জন্য এই আদেশ নিয়ে বিরয়াতে ফিরে গেল যে শীল আর তিমোথিও যত শীঘ্র সম্ভব গিয়ে যেন পৌলের সঙ্গে যোগ দেন।
আথিনি শহরে পৌল আথিনিতে শীল ও তিমোথিওর জন্য অপেক্ষা করবার সময় সেই শহর প্রতিমাতে পূর্ণ দেখলেন। তাতে তার মন খুব ব্যাকুল হয়ে উঠল। তিনি সমাজ ঘরের মধ্যে যিহুদিদের ও ঈশ্বর ভক্ত গ্রিকদের সঙ্গে আলোচনা করতে থাকলেন। এছাড়া যারা বাজারে আসত তাদের সঙ্গেও তিনি দিনের পর দিন আলোচনা করতে থাকলেন। তখন ইপিকুরীয় ও স্তোয়িকীয় দলের কয়েকজন শিক্ষক পৌলের সঙ্গে তর্ক জুড়ে দিলেন। তাদের মধ্যে কয়েকজন বললেন, এই বাচালটা কি বলতে চাইছে? আবার অন্যেরা বললেন, বোধহয় সে বিদেশি দেবদেবীর কথা প্রচার করছে। তারা এই কথা বললেন কারণ পৌল যিশুর বিষয় এবং মৃত্যু থেকে জীবিত হয়ে উঠবার বিষয় প্রচার করছিলেন। তখন সেই শিক্ষকেরা পৌলকে আরিওপাগের সভার সামনে উপস্থিত করলেন। সেখানে তারা পৌলকে জিজ্ঞাসা করলেন, যে নতুন শিক্ষা আপনি দিচ্ছেন সেটা কি, তা কি আমরা জানতে পারি? কারণ আপনি এমন কতগুলো কথা বলছেন যা আমাদের কানে অদ্ভুত শোনাচ্ছে, সেজন্য এসব কথার মানে কি তা আমরা জানতে চাই। তারা এই কথা বললেন কারণ আথিনীয় লোকেরা এবং সেই দেশে যে বিদেশিরা থাকত তারা কেবল নতুন নতুন বিষয় নিয়ে কথা বলে এবং শুনে সময় কাটাত। তখন পৌল আরিওপাগের সভার মধ্যে উঠে দাঁড়িয়ে বললেন, আথিনি শহরের লোকেরা শুনুন, আমি দেখতে পাচ্ছি যে আপনারা সব দিক থেকেই খুব ধর্মভীরু, কারণ আমি ঘুরে বেড়াবার সময় আপনাদের উপাসনার জিনিসগুলো যখন দেখছিলাম তখন এমন একটা বেদি দেখতে পেলাম যার উপরে লেখা আছে অজানা দেবতার উদ্দেশ্যে। আপনারা না জেনে যার উপাসনা করছেন তার সম্বন্ধে আমি আপনাদের কাছে প্রচার করছি। ঈশ্বর, যিনি এই পৃথিবী ও তার মধ্যে যা আছে সবকিছু তৈরি করেছেন, তিনি স্বর্গ ও পৃথিবীর প্রভু। তিনি হাতে তৈরি কোন মন্দিরে বাস করেন না, তার কোনো অভাব নেই, সেজন্য মানুষের হাত থেকে পূজা গ্রহণ করবারও তার দরকার নেই, কারণ তিনি সব মানুষকে জীবন, প্রাণবায়ু আর অন্যান্য সব কিছু দান করেন। তিনি একজন মানুষ থেকে সমস্ত জাতির লোক সৃষ্টি করেছেন, যেন তারা সারা পৃথিবীতে বাস করে। তারা কখন কোথায় বাস করবে তাও তিনি নিজের ইচ্ছা মতোই ঠিক করে দিয়েছেন। ঈশ্বর এই কাজ করেছেন যেন মানুষ হাতরাতে হাতরাতে তাকে পেয়ে যাবার আশায় তার খোঁজ করে। আসলে কিন্তু তিনি আমাদের কারো কাছ থেকে দূরে নন, কারণ তার শক্তিতেই আমরা জীবন কাটাই ও চলাফেরা করি এবং বেঁচেও আছি। আপনাদের কয়েকজন কবিও বলেছেন, আমরাও তার সন্তান। তাহলে আমরা যখন ঈশ্বরের সন্তান, তখন ঈশ্বরকে মানুষের হাত ও চিন্তা শক্তি দিয়ে তৈরি সোনা রূপা বা পাথরের মূর্তি মনে করা আমাদের উচিত নয়। আগেকার দিনে মানুষ জানত না বলে ঈশ্বর এসব দেখেও দেখেননি, কিন্তু এখন তিনি সব জায়গায় সব লোককে পাপ থেকে মন ফিরাতে আদেশ দিচ্ছেন, কারণ তিনি এমন একটা দিন ঠিক করেছেন যেদিনে তার নিযুক্ত লোকের দ্বারা তিনি ন্যায়ভাবে মানুষের বিচার করবেন। তিনি সেই লোককে মৃত্যু থেকে জীবিত করে তুলে সব মানুষের কাছে এর প্রমাণ দিয়েছেন। মৃতদের আবার জীবিত হয়ে উঠবার কথা শুনে লোকদের মধ্যে কয়েকজন মুখ বাঁকালো, কিন্তু অন্যেরা বলল, এই বিষয়ে আপনার কথা আমরা আবার শুনব। তখন পৌল সেই সভা ছেড়ে চলে গেলেন। কয়েকজন লোক পৌলের সঙ্গে যোগ দিল এবং বিশ্বাস করল। সেই বিশ্বাসীদের মধ্যে দিওনুসিও নামে আরিওপাগের সভার একজন সভ্য দামারিস নামে একজন স্ত্রীলোক এবং তাদের সঙ্গে আরো কয়েকজন ছিলেন।
অষ্টাদশ অধ্যায়।
করিন্থ শহরে। এরপরে পৌল আথেনি ছেড়ে করিন্থ শহরে গেলেন। সেখানে আকিলা নামে একজন যিহুদির সঙ্গে তাঁর দেখা হল। পন্ত প্রদেশে আকিলার জন্ম হয়েছিল। সম্রাট ক্লোদিও সমস্ত যিহুদিদের রোম ছেড়ে যেতে আদেশ দিয়েছিলেন। সেই জন্য কিছুদিন আগে আকিলা তাঁর স্ত্রী প্রিস্কিল্লাকে নিয়ে ইতালিয়া থেকে করিন্থে এসে ছিলেন। পৌল তাদের কাছে গেলেন এবং তাদের মতো তিনিও তাম্বু তৈরির কাজ করতেন বলে তাদের সঙ্গে থেকে কাজ করতে লাগলেন। প্রত্যেক বিশ্রামবারে পৌল সমাজঘরে গিয়ে যিশুর বিষয়ে আলোচনা করতেন এবং গ্রিক ও যিহুদিদের যিশুর পথে আনতে চেষ্টা করতেন। শীল ও তিমোথিও মাকিদোনিয়া থেকে আসলে পর পৌল কেবল ঈশ্বরের বাক্য প্রচার করে তাঁর সমস্ত সময় কাটাতে লাগলেন। তিনি যিহুদিদের কাছে সাক্ষ্য দিতেন যে যিশুই মসীহ। কিন্তু যিহুদিরা যখন পৌলের বিরুদ্ধে কথা বলে তাকে বাধা দিতে লাগল, তখন পৌল তাদের বিরুদ্ধে তাঁর কাপড় চোপড় ঝেড়ে ফেললেন এবং বললেন, আপনাদের রক্তের দায় আপনাদের নিজেদের মাথার উপরই থাকুক। আমার দায়িত্ব থেকে আমি রেহাই পেলাম। এখন থেকে আমি অযিহুদীদের কাছে যাব। এরপরে পৌল সমাজঘর ছেড়ে তৃতীয় জুষ্ট নামে একজন লোকের ঘরে গেলেন। এই লোকের বাড়ি সমাজঘরের পাশেই ছিল এবং ইনি অযিহুদি হয়েও ঈশ্বরের উপাসনা করতেন। সমাজঘরের কর্তা ক্রিস্প ও তাঁর বাড়ির সবাই প্রভুর উপর বিশ্বাস করলেন। এছাড়া করিন্থীয়দের মধ্যে অনেকেই পৌলের কথা শুনে বিশ্বাস করল এবং বাপ্তিস্ম গ্রহণ করল। একদিন রাতের বেলা প্রভু একটা দর্শনের মধ্য দিয়ে পৌলকে এই কথা বললেন, ভয় করো না, কথা বলতে থাকো, চুপ করে থেকো না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। তোমাকে আক্রমণ করে কেউ তোমার ক্ষতি করবে না, কারণ এই শহরে আমার অনেক লোক আছে। এতে পৌল দেড় বছর সেই শহরে থেকে লোকদের ঈশ্বরের বাক্য শিক্ষা দিলেন। গাল্লিও যখন আখায়া প্রদেশের শাসনকর্তা ছিলেন, তখন যিহুদিরা সবাই মিলে পৌলকে ধরে বিচারের জন্য আদালতে আনল। তারা বলল, এই লোকটা এমনভাবে ঈশ্বরের উপাসনা করতে বলছে যা আইন কানুনের বিরুদ্ধে। পৌল কথা বলতে যাবেন এমন সময় গাল্লিও যিহুদিদের বললেন, যিহুদিরা, এটা যদি কোনো অন্যায় বা ভীষণ কোনো দোষের ব্যাপার হতো, তবে তোমাদের কথা শোনা আমার পক্ষে ঠিক কাজ হতো। কিন্তু এটা যখন বিশেষ কোনো কথার ব্যাপার, কারো নামের ব্যাপার ও তোমাদের আইন কানুনের ব্যাপার, তখন তোমরা এর মীমাংসা করো, আমি ওইসব ব্যাপারের বিচার করব না। এই কথা বলে তিনি আদালত থেকে তাদের বের করে দেবার আদেশ দিলেন। তখন সেই যিহুদিরা সবাই মিলে সমাজঘরের কর্তা সস্থিনীকে ধরে আদালতের সামনে মারধর করল। গাল্লিও কিন্তু তা চেয়েও দেখলেন না।
আপল্লোর কথা, বেশ কিছুদিন করিন্থে কাটাবার পরে পৌল বিশ্বাসী ভাইদের কাছ থেকে বিদায় নিলেন এবং আকিলা ও প্রিস্কিল্লার সঙ্গে জলপথে সিরিয়া দেশে আসলেন। পৌল একটা মানত করেছিলেন বলে যাত্রা করবার আগে কিংক্রিয়া বন্দরে তার মাথার চুল কেটে ফেললেন। ইফিস শহরে পৌঁছে তিনি প্রিস্কিল্লা ও আকিলার সঙ্গ ছাড়লেন। পরে তিনি নিজেই সমাজ ঘরে গিয়ে যিহুদীদের সঙ্গে যিশুর বিষয়ে আলোচনা করতে লাগলেন। যিহুদীরা তাকে তাদের সঙ্গে কিছুদিন থাকতে বলল, কিন্তু তিনি রাজি হলেন না। তবে সেখান থেকে চলে যাবার সময় তিনি বললেন, ঈশ্বরের ইচ্ছা হলে আমি আবার ফিরে আসব। তারপর তিনি ইফিস থেকে জাহাজে করে রওনা হলেন। তিনি কৈশোরিয়া শহরে পৌঁছে জাহাজ থেকে নেমে জেরুসালেমে গেলেন। সেখানে মণ্ডলীর লোকদের শুভেচ্ছা জানাবার পরে তিনি আন্তিওখিয়াতে গেলেন। আন্তিওখিয়াতে কিছুদিন কাটাবার পর তিনি সেখান থেকে যাত্রা করলেন এবং গালাতিয়া ও ফরুগিয়া প্রদেশের এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে ঘুরে শিষ্যদের বিশ্বাস বাড়িয়ে তাদের শক্তিশালী করে তুললেন। এর মধ্যে আপল্লো নামে একজন যিহুদি ইফিসে আসলেন। আলেকজান্দ্রিয়া শহরে তার বাড়ি ছিল। তিনি একজন ভালো বক্তা ছিলেন এবং পবিত্র শাস্ত্র খুব ভালো করে জানতেন। প্রভুর পথের বিষয়ে তিনি শিক্ষা পেয়েছিলেন। তিনি খুব আগ্রহের সঙ্গে কথা বলতেন এবং যিশুর বিষয়ে ঠিকভাবে শিক্ষা দিতেন, কিন্তু যোহনের বাপতিস্ম ছাড়া আর কোনো বাপতিস্মের কথা তিনি জানতেন না। তিনি খুব সাহসের সঙ্গে সমাজ ঘরে কথা বলতে আরম্ভ করলেন। তখন প্রিস্কিল্লা ও আকিলা আপল্লোর কথা শুনে তাকে তাদের বাড়িতে নিমন্ত্রণ করলেন এবং ঈশ্বরের পথের বিষয় আরো ভালো করে তাকে বুঝিয়ে দিলেন। পরে আপল্লো যখন আখায়াতে যেতে চাইলেন, তখন ইফিসের বিশ্বাসী ভাইয়েরা তাকে উৎসাহ দিল। আখায়ার শিষ্যেরা যেন আপল্লোকে গ্রহণ করে, এজন্য ইফিসীয় ভাইয়েরা আখায়াতে চিঠি লিখল। ঈশ্বরের দয়ায় আখায়াতে যারা বিশ্বাসী হয়েছিল, আপল্লো সেখানে পৌঁছে তাদের খুব সাহায্য করলেন। যিশুই যে মসীহ তা তিনি পবিত্র শাস্ত্রের মধ্য থেকে প্রমাণ করলেন এবং সকলের সামনে খুব জোরালো যুক্তি দিয়ে তর্কে যিহুদীদের হারিয়ে দিলেন।
ঊনবিংশ অধ্যায়।
পৌল ইফিস শহরে। আপল্লো যখন করিন্থে ছিলেন, সে সময় পৌল এশিয়া প্রদেশের মধ্য দিয়ে ইফিসে আসলেন। সেখানে তিনি কয়েকজন শিষ্যের দেখা পেয়ে তাদের জিজ্ঞাসা করলেন, আপনারা যখন প্রভু যিশুর উপর বিশ্বাস করেছিলেন, তখন কি পবিত্র আত্মা পেয়েছিলেন? তারা তাঁকে বলল, পবিত্র আত্মা যে আছেন সে কথা আমরা শুনিনি। তখন পৌল বললেন, তবে আপনারা কোন বাপতিস্ম পেয়েছিলেন? তারা বলল, যোহনের বাপতিস্ম। পৌল বললেন, পাপ থেকে মন ফিরিয়ে যে বাপতিস্ম গ্রহণ, সেটাই ছিল যোহনের বাপতিস্ম। যোহন লোকদের বলেছিলেন, তার পরে যিনি আসছেন তাঁর উপরে, অর্থাৎ যিশুর উপরে বিশ্বাস করতে হবে। এই কথা শুনে সেই শিষ্যেরা প্রভু যিশুর নামে বাপতিস্ম গ্রহণ করল। তখন পৌল তাদের উপর হাত রাখলে পর তাদের উপর পবিত্র আত্মা আসলেন, আর তারা ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলতে ও নবী হিসাবে ঈশ্বরের বাক্য বলতে লাগল। সেই শিষ্যেরা সংখ্যায় প্রায় 12 জন ছিল। এরপরে পৌল সমাজঘরে গেলেন এবং 3 মাস পর্যন্ত খুব সাহসের সঙ্গে কথা বললেন। ঈশ্বরের রাজ্য সম্বন্ধে তিনি যুক্তিতর্কের মধ্য দিয়ে লোকদের বিশ্বাস জন্মাবার চেষ্টা করতে লাগলেন, কিন্তু তাদের মধ্যে কয়েকজনের মন কঠিন হয়ে গিয়েছিল বলে তারা বিশ্বাস করতে চাইল না এবং সকলের সামনে যিশুর পথের বিষয়ে অনেক নিন্দা করতে লাগল। তখন পৌল তাদের ছেড়ে চলে গেলেন। তিনি শিষ্যদের সঙ্গে নিয়ে তুরান্ন নামে একজন শিক্ষকের বক্তৃতা ঘরে গিয়ে প্রত্যেক দিন যুক্তিতর্কের সঙ্গে আলোচনা করতে লাগলেন। 2 বছর এভাবেই চলল। তাতে যে যিহুদি ও গ্রীকেরা এশিয়া প্রদেশে থাকত, তারা সবাই প্রভুর বাক্য শুনতে পেল। ঈশ্বর পৌলের মধ্য দিয়ে খুব আশ্চর্য আশ্চর্য কাজ করতে লাগলেন। তার ব্যবহার করা গামছা ও গায়ের কাপড় রোগীদের কাছে নিয়ে গেলে পর তাদের অসুখ ভালো হয়ে যেত এবং মন্দ আত্মারাও ছেড়ে যেত। কয়েকজন যিহুদি মন্দ আত্মা ছাড়িয়ে বেড়াত। প্রভু যীশুর নাম ব্যবহার করে তারা মন্দ আত্মায় পাওয়া লোকদের সুস্থ করবার চেষ্টা করতে লাগল। তারা বলত, পৌল যার বিষয় প্রচার করেন সেই যীশুর নামে আমি তোমাদের বের হয়ে যাবার আদেশ দিচ্ছি। তাদের মধ্যে স্কিবা নামে একজন যিহুদি প্রধান পুরোহিতের সাতটি ছেলে ওই রকম করত। একবার যখন তারা ওই রকম করছিল তখন মন্দ আত্মা তাদের বলল, আমি যীশুকেও চিনি পৌলকেও চিনি, কিন্তু তোমরা কারা? যে লোকটিকে মন্দ আত্মা পেয়েছিল সে তখন সেই সাতজনের উপর লাফিয়ে পড়ল আর তাদের সবাইকে এমনভাবে আঘাত করল যে তারা ক্ষত বিক্ষত হয়ে উলঙ্গ অবস্থায় সেই বাড়ি থেকে পালিয়ে গেল। এই খবর যখন এফিসে বাসকারী যিহুদি ও গ্রীকেরা জানতে পারল তখন তারা সবাই খুব ভয় পেল আর প্রভু যীশুর নামের খুব গৌরব হল। যারা প্রভু যীশুর উপর বিশ্বাস করেছিল এমন অনেক লোক তখন এসে খোলাখুলিভাবেই তাদের মন্দ কাজের বিষয় স্বীকার করল। যারা জাদুর খেলা দেখাত তাদের মধ্যে অনেকে তাদের বই পুঁথি একসঙ্গে জড়ো করে সবার সামনে সেগুলো পুড়িয়ে দিল। বইগুলোর দাম হিসাব করলে দেখা গেল 50,000 দিনার। প্রভুর বাক্য এইভাবে ছড়িয়ে পড়ল এবং তার শক্তি লোকদের মনে আরো বেশি করে কাজ করতে লাগল। এইসব ঘটবার পর পৌল ঠিক করলেন তিনি মাকিদুনিয়া ও আখায়া হয়ে জেরুসালেমে যাবেন। তিনি বললেন, জেরুসালেমে যাবার পরে আমাকে রোম শহরেও যেতে হবে। পরে তিনি তিমোথিও ও ইরাস্ত নামে তাঁর দুজন সাহায্যকারীকে মাকিদুনিয়াতে পাঠিয়ে দিলেন আর এদিকে তিনি আরো কিছুদিন এশিয়া প্রদেশে রইলেন।
ইফিসে গোলমাল। সেই সময় যিশুর পথের বিষয় নিয়ে খুব গোলমাল শুরু হল। দিমিত্রিও নামে একজন স্বর্ণকার দেবী আর্তেমিসের মন্দিরের মতো ছোট ছোট রূপার মন্দির তৈরি করত। এতে মিস্ত্রিদের খুব লাভ হতো। দিমিত্রিও সেই মিস্ত্রিদের ও তাদের মতো অন্যান্য কারিগরদের এক জায়গায় ডেকে বলল, ভাইয়েরা, তোমরা তো জানো যে এই ব্যবসা দিয়ে আমাদের আয় বেশ ভালোই হয়, কিন্তু তোমরা দেখতে ও শুনতে পাচ্ছ যে পৌল নামে ওই লোকটা আমাদের এই ইফিসে এবং বলতে গেলে প্রায় সমস্ত এশিয়া প্রদেশের অনেক লোকদের বিশ্বাস জন্মিয়ে তাদের ভুল পথে নিয়ে গেছে। সে বলে যে হাতে তৈরি দেবদেবীরা কিছুই নয়, এতে কেবল যে আমাদের ব্যবসার সুনাম যাবে তা নয়, কিন্তু মহান দেবী আর্তেমিসের মন্দিরও মিথ্যা হয়ে যাবে আর এশিয়া প্রদেশের সব লোকেরা এমনকি জগতের সবাই যে দেবীর উপাসনা করে তিনি নিজেও মহান থাকবেন না। এই কথা শুনে সেই লোকেরা রেগে আগুন হয়ে গেল এবং চিৎকার করে বলতে লাগল, ইফিসীয়দের আর্তেমিস দেবী মহান, আর দেখতে না দেখতে সমস্ত শহরটা হট্টগোলে পূর্ণ হয়ে গেল। গাইও ও আরিস্টার্ক নামে মাকিদোনিয়ার যে দুজন লোক তখন পৌলের সঙ্গে যাচ্ছিলেন লোকেরা তাদের ধরল এবং সবাই একসঙ্গে সভা বসবার মাঠে ছুটে গেল। পৌল ভিড়ের সামনে যেতে চাইলেন কিন্তু শিষ্যেরা তাকে যেতে দিল না। সেই প্রদেশের কয়েকজন রাজকর্মচারী পৌলের বন্ধু ছিলেন, তারাও পৌলকে খবর পাঠিয়ে বিশেষভাবে অনুরোধ করলেন যেন তিনি নিজে সেই সভার মাঠে না যান। এর মধ্যে সভাতে গোলমাল হতেই থাকল। কিছু লোক এক কথা বলে চিৎকার করছিল, আবার কিছু লোক অন্য কথা বলে চিৎকার করছিল। বেশিরভাগ লোক জানতই না কেন তারা সেই সভাতে উপস্থিত হয়েছে। যিহুদিরা আলেকজান্ডারকে সামনে ঠেলে দিলে পর কয়েকজন লোক তাকে বলে দিল কি বলতে হবে। তখন আলেকজান্ডার লোকদের সামনে নিজের পক্ষে কথা বলবার জন্য হাতের ইশারায় লোকদের চুপ করাতে চেষ্টা করল, কিন্তু লোকেরা যখন জানতে পারল যে আলেকজান্ডার যিহুদি তখন সবাই একসঙ্গে প্রায় দু ঘন্টা ধরে এই বলে চিৎকার করল, ইফিসীয়দের আর্তেমিস দেবী মহান। শেষে শহরের একজন বিশেষ সরকারি কর্মচারী লোকদের চুপ করিয়ে বললেন, ইফিসীয় লোকেরা, একথা সবাই জানে যে মহান আর্তেমিস দেবীর মন্দির এবং আকাশ থেকে তার যে মূর্তি পড়েছে তার রক্ষাকারী হল ইফিস শহর। এই সত্যি কথা যখন অস্বীকার করা যায় না, তখন বোকার মতো কাজ না করে তোমাদের চুপ করে থাকাই উচিত। যদিও এই লোকেরা আমাদের মন্দিরগুলো থেকে চুরিও করেনি এবং আমাদের দেবীর নিন্দাও করেনি, তবু এই লোকদের তোমরা এখানে এনেছ। যদি দিমিত্রিও ও তার সঙ্গী মিস্ত্রিরা কারো বিরুদ্ধে কোনো কথা বলতে চায়, তবে আদালত তো খোলাই আছে আর শাসনকর্তারাও সেখানে আছেন, তারা সেখানে মকদ্দমা করতে পারে। কিন্তু তোমরা যদি আরো বেশি কিছু বলতে চাও, তবে সাধারণ সভার মধ্যে তার মীমাংসা করতে হবে। আজকের ঘটনায় দাঙ্গা হাঙ্গামা বাঁধাবার জন্য আমাদেরই উপর দোষ পড়বার ভয় আছে। যদি তাই হয়, তবে আমরা এই গোলমালের কোনো কারণ দেখাতে পারব না, কারণ এই গোলমালের কোনো কারণই নেই। এই বলে তিনি সভা ভেঙে দিলেন।
বিংশতি অধ্যায়।
মাকিদুনীয় ও আখায়া প্রদেশে গোলমাল থামলে পর পৌল শিষ্যদের ডেকে পাঠালেন। তাদের উৎসাহ দেবার পরে তাদের কাছ থেকে বিদায় নিয়ে তিনি মাকিদুনিয়ার দিকে যাত্রা করলেন। মাকিদুনিয়ার মধ্য দিয়ে যাবার সময় তিনি অনেক কথা বলে লোকদের উৎসাহ দিলেন। পরে তিনি আখায়া প্রদেশে গিয়ে সেখানে তিন মাস রইলেন। তারপরে তিনি জাহাজে করে সিরিয়া দেশে রওনা হবার আগে জানতে পারলেন যিহুদিরা তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তখন তিনি আবার মাকিদুনিয়ার মধ্য দিয়ে ফিরে যাওয়া ঠিক করলেন। বিরয়া থেকে পুরহের ছেলে সুপাত্র, থিসলোনিকি থেকে আরিস্টার্ক ও শিকুন্দ, দর্বি থেকে গায়ো এবং এশিয়া থেকে তুখিক ও ত্রফিম আর তিমোথিও পৌলের সঙ্গে গেলেন। এই লোকেরা আগে গিয়ে ত্রয়া শহরে আমাদের জন্য অপেক্ষা করলেন। খামিহীন রুটির পর্বের পরে আমরা জলপথে ফিলিপি থেকে যাত্রা করলাম এবং পাঁচ দিন পরে ত্রয়াতে তাঁদের সঙ্গে যোগ দিলাম। ত্রয়াতে আমরা সাত দিন ছিলাম।
উতুককে জীবনদান। সপ্তাহের প্রথম দিনে প্রভুর ভোজ গ্রহণ করবার জন্য আমরা একসঙ্গে মিলিত হলাম। তখন পৌল লোকদের কাছে প্রচার করতে লাগলেন। পরের দিন তার চলে যাবার কথা ছিল বলে তিনি মাঝ রাত্রি পর্যন্ত কথা বলতেই থাকলেন। আমরা উপরতলার যে ঘরে মিলিত হয়েছিলাম সেখানে অনেকগুলো বাতি ছিল। উতুক নামে একজন যুবক সেই ঘরের জানলার উপর বসেছিল। পৌল অনেকক্ষণ ধরে কথা বলছিলেন বলে সে আস্তে আস্তে ঘুমিয়ে পড়ল। ঘুম গাঢ় হলে পর সে তিনতলা থেকে নিচে পড়ে গেল এবং তাকে মৃত অবস্থায় তুলে নেওয়া হল। তখন পৌল নিচে নেমে গেলেন এবং সে যুবকের উপর ঝুঁকে তাকে জড়িয়ে ধরে বললেন, তোমরা ভয় করো না, সে বেঁচে আছে। এরপরে পৌল আবার উপরতলায় গিয়ে প্রভুর ভোজ গ্রহণ করলেন এবং সকাল পর্যন্ত কথা বলবার পর তিনি চলে গেলেন। লোকেরা সেই যুবককে জীবিত অবস্থায় বাড়ি নিয়ে গেল এবং খুব সান্ত্বনা পেল।
ইফিস থেকে পৌলের বিদায়। আমরা আগে গিয়ে জাহাজে উঠে আহস বন্দরের দিকে যাত্রা করলাম। সেখান থেকে পৌলকে তুলে নেবার কথা ছিল। তাঁকে তুলে নেবার কথা তিনি আমাদের বলেছিলেন কারণ তিনি হাঁটা পথে সেখানে যেতে চেয়েছিলেন। আসে আমাদের সঙ্গে তাঁর দেখা হলে পর আমরা তাঁকে জাহাজে তুলে নিলাম ও মিতুলিনিতে আসলাম। পরের দিন আমরা সেখান থেকে যাত্রা করে খিয় দ্বীপের কাছে পৌঁছালাম। তারপরের দিন আমরা সাগর পার হয়ে সামুদ্বীপে গেলাম। এর পরের দিন আমরা মিলিত বন্দরে গিয়ে পৌঁছালাম। এশিয়া প্রদেশে পৌলকে যাতে দেরি করতে না হয় সেজন্য তিনি ঠিক করেছিলেন যে তিনি ইফিসে না থেমে তার কাছ দিয়ে চলে যাবেন। জেরুসালেমে পৌঁছাবার জন্য তিনি তাড়াহুড়া করছিলেন, যেন সম্ভব হলে পঞ্চাশসপ্তমীর দিনে সেখানে উপস্থিত থাকতে পারেন। পৌল মিলিত থেকে এফিসে লোক পাঠিয়ে সেখানকার মণ্ডলীর প্রধান নেতাদের ডেকে পাঠালেন। তাঁরা সেখানে পৌঁছালে পর পৌল তাদের বললেন, এশিয়া প্রদেশে আসবার পরে প্রথম দিন থেকে সব সময় আপনাদের সঙ্গে আমি কিভাবে কাটিয়েছি তা তো আপনারা জানেন। জিহুদীদের নানা ষড়যন্ত্রের দরুন আমাকে ভীষণ পরীক্ষার মধ্যে পড়তে হয়েছিল, কিন্তু আমি খুব নম্রভাবে চোখের জলের সঙ্গে প্রভুর সেবা করেছি। আপনাদের যাতে সাহায্য হয় এমন কোনো কিছুই আমি আপনাদের কাছে না বলে চুপ করে থাকিনি, বরং বাইরে খোলাখুলিভাবে এবং আপনাদের ঘরে ঘরে শিক্ষা দিয়েছি ও প্রচার করেছি। জিহুদী ও গ্রিকদের কাছে আমি বিশেষ জোর দিয়ে জানিয়েছি যে পাপ থেকে মন ফিরিয়ে ঈশ্বরের দিকে তাদের ফিরতে হবে এবং আমাদের প্রভু যীশুর উপর বিশ্বাস করতে হবে। আর এখন পবিত্র আত্মার বাধ্য হয়ে আমি জেরুসালেমে যাচ্ছি। সেখানে আমার উপর কি ঘটবে তা আমি জানি না। আমি কেবল এই কথা জানি, পবিত্র আত্মা প্রত্যেক শহরে আমাকে এই কথা জানিয়ে দিচ্ছেন যে আমাকে জেল খাটতে ও কষ্ট পেতে হবে, কিন্তু আমার কাছে আমার প্রাণের কোনো দাম নেই। আমার একমাত্র ইচ্ছে এই যেন আমি শেষ পর্যন্ত দৌড়াতে পারি, অর্থাৎ প্রভু যীশুর যে কাজের ভার আমাকে দিয়েছেন তা শেষ করতে পারি। সেই কাজ হল ঈশ্বরের দয়ার সুখবরের বিষয়ে সাক্ষ্য দেওয়া। এখন আমি এই কথা জানি যে আপনাদের যাঁদের কাছে আমি গিয়ে ঈশ্বরের রাজ্যের বিষয় প্রচার করেছি তাদের কেউই আমাকে আর দেখতে পাবেন না। সেজন্য আজ আমি আপনাদের জোর দিয়ে বলছি, কারো রক্তের দায়ী আমি নই, কারণ ঈশ্বর কি চান তা আপনাদের জানাতে আমি কখনো পিছপা হইনি। আপনারা নিজেদের সম্বন্ধে সতর্ক থাকুন, আর পবিত্র আত্মা যে বিশ্বাসী দলের ভার পরিচালক হিসাবে আপনাদের উপর দিয়েছেন তাদের সম্বন্ধেও সতর্ক থাকুন। রাখাল যেমন তার ভেড়ার পালের দেখাশোনা করে, ঠিক তেমনি করে আপনারাও পালক হিসাবে ঈশ্বরের মণ্ডলীর দেখাশোনা করুন। ঈশ্বর সেই মণ্ডলীকে নিজের রক্তের দ্বারা কিনেছেন। আমি এই আদেশ দিচ্ছি কারণ আমি জানি যে আমি চলে যাওয়ার পর লোকেরা হিংস্র নেকড়ে বাঘের মতো করে আপনাদের মধ্যে আসবে এবং ভেড়ার পালের ক্ষতি করবে। এমনকি আপনাদের নিজেদের মধ্যে থেকে লোকেরা উঠে ঈশ্বরের সত্যকে মিথ্যা বানাবার চেষ্টা করবে, যেন বিশ্বাসীদের নিজেদের দলে টানতে পারে। এই জন্য আপনারা সাবধান থাকুন। মনে রাখবেন, তিন বছর ধরে দিন রাত চোখের জলের সঙ্গে আমি আপনাদের সাবধান করেছিলাম, কখনো চুপ করে থাকিনি। ঈশ্বর ও তার বাক্যের হাতে এখন আমি আপনাদের তুলে দিচ্ছি। ঈশ্বরের বাক্য তাঁর দয়ার বিষয় বলে আর আপনাদের গড়ে তুলবার ক্ষমতা সেই বাক্যের আছে। এছাড়া ঈশ্বর তাঁর নিজের লোকদের সবাইকে যা দেবার প্রতিজ্ঞা করেছেন সেই বাক্য আপনাদের তাও দিতে পারবে। কারো সোনা রূপা বা কাপড় চোপড়ের উপর আমি লোভ করিনি। আপনারা নিজেরাই তো জানেন যে আমার এই দুই হাত আমার ও আমার সঙ্গীদের সমস্ত অভাব মিটিয়েছে। আমি যা করেছি তার সবকিছুতেই আপনাদের দেখিয়েছি যে এইরকম কঠিন পরিশ্রমের দ্বারা দুর্বলদের সাহায্য করা উচিত, এবং প্রভু যীশুর এই কথা আমাদের মনে রাখা উচিত যে পাওয়ার চেয়ে দেওয়াতে আরো বেশি আশীর্বাদ রয়েছে। এই কথা বলবার পর পৌল সভার সঙ্গে হাঁটু পেতে প্রার্থনা করলেন। পরে মণ্ডলীর নেতারা সবাই পৌলকে জড়িয়ে ধরে চুমু দিলেন এবং কাঁদতে লাগলেন। পৌলের মুখ আর তারা দেখতে পাবেন না, বিশেষ করে এই কথার জন্য তারা খুব বেশি দুঃখ পেলেন। এরপরে তারা তার সঙ্গে সঙ্গে জাহাজ পর্যন্ত গেলেন।
একবিংশ অধ্যায়।
জেরুসালেমের দিকে ইফিসের মণ্ডলীর নেতাদের কাছ থেকে বিদায় নিয়ে আমরা জাহাজে করে সোজা কোদ্বীপে গেলাম। পরের দিন আমরা রোদ দ্বীপে আসলাম। তারপর সেখান থেকে পাতারা শহরে গেলাম। সেখানে আমরা ফয়নিকিয়া যাবার একটা জাহাজ পেলাম। তখন আমরা সেই জাহাজে উঠে রওনা হলাম। পরে কুপ্রদ্বীপ দেখতে পেয়ে তার দক্ষিণ দিক দিয়ে ঘুরে আমরা সিরিয়া দেশের শোর শহরে গিয়ে জাহাজ থেকে নামলাম। সেখানে আমাদের জাহাজের মালপত্র নামাবার কথা ছিল। সেখানকার শিষ্যদের খুঁজে পেয়ে আমরা তাদের সঙ্গে সাত দিন রইলাম। সেই শিষ্যেরা পবিত্র আত্মার মধ্য দিয়ে সব কথা জানতে পেরে পলকে অনুরোধ করল যেন তিনি জিরুসালামে না যান। কিন্তু সেই দিনগুলো কেটে গেলে পর আমরা তাদের ছেড়ে আমাদের পথে রওনা হলাম। সব শিষ্যেরা এবং তাদের স্ত্রী ও ছেলে মেয়েরা আমাদের সঙ্গে সঙ্গে শহরের বাইরে আসলো। পরে সাগরের কিনারে আমরা হাঁটু পেতে প্রার্থনা করলাম। তারপর একে অন্যের কাছ থেকে বিদায় নিয়ে আমরা জাহাজে উঠলাম এবং তারা বাড়ি ফিরে গেল। শোর থেকে যাত্রা করে আমরা তলিমাইতে পৌঁছালাম। সেখানে বিশ্বাসী ভাইদের শুভেচ্ছা জানিয়ে তাদের সঙ্গে একদিন রইলাম। পরদিন আমরা যাত্রা করে কৈশোরিয়াতে পৌঁছালাম এবং সুখবর প্রচারক ফিলিপের বাড়িতে রইলাম। জিরুসালেমে যে সাতজনকে বেছে নিয়ে খাবার ভাগ করে দেবার ভার দেওয়া হয়েছিল, ফিলিপ ছিলেন সেই সাতজনের মধ্যে একজন। তার চারজন অবিবাহিতা মেয়ে ছিল। তারা লোকদের কাছে নবী হিসাবে ঈশ্বরের বাক্য বলতেন। আমরা সেখানে বেশ কয়েকদিন থাকবার পর জিহুদিয়া থেকে আগাব নামে একজন নবী আসলেন। তিনি আমাদের কাছে এসে পৌলের কোমর বাঁধনি খুলে নিলেন এবং তা দিয়ে নিজের হাত পা বেঁধে বললেন, পবিত্র আত্মা বলছেন, জিরুসালেমের জিহুদিরা এই কোমর বাঁধনির মালিককে এইভাবে বাঁধবে এবং অজিহুদীদের হাতে দেবে। এই কথা শুনে সেখানকার লোকেরা এবং আমরা পৌলকে বিশেষভাবে অনুরোধ করলাম যেন তিনি জিরুসালেমে না যান। তখন পৌল বললেন, তোমরা কেঁদে আমার মনে দুঃখ দিচ্ছ কেন? প্রভু যিশুর জন্য আমি জিরুসালেমে কেবল বন্দী হতে নয়, মরতেও প্রস্তুত আছি। তাকে থামাতে না পেরে আমরা চুপ করলাম এবং পরে বললাম, প্রভুর ইচ্ছা মতো হোক। এরপরে আমরা প্রস্তুত হয়েই জিরুসালেমে গেলাম। কৈশোরিয়ার কয়েকজন শিষ্য আমাদের সঙ্গে চলল এবং স্নাশন নামে কুপ্রদীপের একজন লোকের বাড়িতে নিয়ে গেল। এরই বাড়িতে আমাদের থাকবার কথা ছিল। ইনি ছিলেন প্রথম শিষ্যদের মধ্যে একজন।
জিরুসালেমে পৌঁছালে পর বিশ্বাসী ভাইয়েরা খুশি হয়ে আমাদের গ্রহণ করল। পরদিন পৌল আমাদের সঙ্গে যাকবকে দেখতে গেলেন। সেখানে মণ্ডলীর সব নেতারা উপস্থিত ছিলেন। পৌল তাঁদের শুভেচ্ছা জানালেন এবং তার প্রচারের মধ্য দিয়ে ঈশ্বর কিভাবে অজিহুদীদের মধ্যে কাজ করেছেন তা এক এক করে বললেন। এই কথা শুনে সেই নেতারা ঈশ্বরের গৌরব করলেন। তারপর পৌলকে বললেন, ভাই, তুমি তো দেখছো কত হাজার হাজার জিহুদি যিশুর উপর বিশ্বাস করেছে, আর তারা সবাই মোশের আইনকানুন পালন করবার জন্য খুবই আগ্রহী। তারা খবর পেয়েছে অজিহুদীদের মধ্যে যে সব জিহুদিরা থাকে তাদের তুমি মোশের আইনকানুন বাদ দিয়ে চলতে শিক্ষা দিয়ে থাকো, অর্থাৎ তুমি তাদের ছেলেদের সুন্নত করাতে এবং জিহুদীদের চলতি নিয়ম পালন করাতে বারণ করে থাকো। এখন আমরা কি করি? তারা তো নিশ্চয় শুনবে যে তুমি এসেছো। আমরা এখন তোমাকে যা বলি তুমি তাই করো। আমাদের মধ্যে এমন চারজন লোক আছে যারা একটা মানত করেছে, এই লোকদের তুমি তোমার সঙ্গে নিয়ে যাও এবং তাদের সঙ্গে তুমি নিজেও শুচি হও, আর তাদের মাথার চুল কামাবার পয়সা দাও। তখন সবাই জানবে যে তোমার সম্বন্ধে তারা যে খবর পেয়েছে তা মিথ্যা এবং তুমি আইনকানুন পালন করছ। কিন্তু যে অজিহুদিরা বিশ্বাসী হয়েছে তাদের জন্য আমরা যা ঠিক করেছি সেই সম্বন্ধে তাদের কাছে এই কথা লিখে জানিয়েছি যে প্রতিমার কাছে উৎসর্গ করা খাবার তারা খাবে না, রক্ত খাবে না, গলা টিপে মারা কোনো পশুর মাংস খাবে না, আর তারা কোন রকম ব্যভিচার করবে না। তখন পৌল সেই লোকদের নিয়ে গিয়ে তাদের সঙ্গে নিজেকেও শুচি করলেন। পরের দিন তিনি উপাসনা ঘরে গেলেন আর তাদের শুচি হবার কাজ কবে শেষ হবে এবং প্রত্যেকের জন্য কবে পশু উৎসর্গ করা হবে তা জানিয়ে দিলেন।
পৌল বন্দী হলেন। শুচি হবার সেই সাত দিন প্রায় শেষ হয়ে আসলে পর এশিয়া প্রদেশের কয়েকজন জিহুদি পৌলকে উপাসনা ঘরে দেখল। তারা লোকদের উস্কিয়ে দিল এবং পৌলকে ধরল। পরে তারা চিৎকার করে বলতে লাগল, ইসরায়েলিয়েরা এগিয়ে এসো, সারা দুনিয়ার মানুষের কাছে আমাদের জাতি এবং আমাদের আইন কানুন ও উপাসনা ঘরের বিরুদ্ধে যে লোক শিক্ষা দিয়ে বেড়ায় এই সেই লোক। তাছাড়া সেই উপাসনা ঘরে গ্রিকদের এনে এই পবিত্র জায়গা অশুচি করেছে। তারা এই কথা বলল কারণ তারা আগে ইফিসিয় ত্রফিমকে পৌলের সঙ্গে শহরের মধ্যে দেখেছিল, সেই জন্য তারা ভেবেছিল পৌল ত্রফিমকে উপাসনা ঘরেও এনেছেন। তখন সারা শহর উত্তেজিত হয়ে উঠল। লোকেরা একসঙ্গে দৌড়ে এসে পৌলকে ধরে উপাসনা ঘর থেকে টেনে বের করে আনল এবং সঙ্গে সঙ্গেই উপাসনা ঘরের দরজাগুলো বন্ধ করে দিল। লোকেরা পৌলকে মেরে ফেলবার চেষ্টা করছিল, এমন সময় রোমীয় সৈন্যদের প্রধান সেনাপতির কাছে খবর গেল যে সারা জেরুসালেম শহরে একটা হুলস্থুল পড়ে গেছে। সেই প্রধান সেনাপতি তখনই কয়েকজন রাজ কর্মচারী ও সৈন্যদের নিয়ে দৌড়ে ভিড়ের কাছে গেলেন। লোকেরা প্রধান সেনাপতি ও সৈন্যদের দেখে পৌলকে মারা বন্ধ করল। তখন প্রধান সেনাপতি এসে পৌলকে বন্দী করলেন এবং দুটা শিকল দিয়ে তাকে বাঁধবার হুকুম দিলেন। তারপরে তিনি জিজ্ঞাসা করলেন লোকটি কে আর সে কি করেছে। তখন লোকদের মধ্য থেকে কয়েকজন চিৎকার করে একরকম কথা বলল, আবার কয়েকজন অন্যরকম কথা বলল। তাতে প্রধান সেনাপতি গোলমালের জন্য আসল ব্যাপার জানতে না পেরে পৌলকে সৈন্যদের ছাউনিতে নিয়ে যাবার হুকুম দিলেন। পৌল সিঁড়ি পর্যন্ত পৌঁছালে পর লোকদের হাত থেকে বাঁচাবার জন্য সৈন্যদের তাকে বয়ে নিয়ে যেতে হল। লোকেরা তার পিছনে পিছনে চিৎকার করে বলতে লাগল, ওকে মেরে ফেলো।
লোকদের কাছে পৌলের কথা, সৈন্যেরা পৌলকে নিয়ে ছাউনিতে ঢুকতে যাবে এমন সময় পৌল প্রধান সেনাপতিকে গ্রিক ভাষায় বললেন, আপনাকে কি কিছু বলতে পারি? প্রধান সেনাপতি বললেন, তুমি গ্রিক ভাষা জানো? মিশর দেশের যে লোকটা কিছুদিন আগে বিদ্রোহ শুরু করে 4,000 খুনি বিদ্রোহীদের মরুভূমিতে নিয়ে গিয়েছিল, তুমি কি সেই লোক নও? তখন পৌল উত্তর দিলেন, আমি যিহুদি, কিলিকিয়া প্রদেশের তার্শ শহরের লোক, আমি যে সে শহরের লোক নই, দয়া করে আমাকে লোকদের কাছে কথা বলতে দিন। প্রধান সেনাপতির অনুমতি পেয়ে পৌল সিঁড়ির উপরে দাঁড়ালেন এবং হাত তুলে লোকদের চুপ করবার ইশারা করলেন। লোকেরা চুপ করলে পর পৌল ইব্রীয় ভাষায় তাদের বললেন,
দাবিংশ অধ্যায়,
ভাইয়েরা ও পিতারা, এখন আমি আমার নিজের পক্ষে কথা বলি, শুনুন। লোকেরা তাঁকে ইব্রীয় ভাষায় কথা বলতে শুনে একেবারে চুপ হয়ে গেল। তখন পৌল বললেন, আমি একজন যিহুদি, কিলিকিয়ার তার্শ শহরে আমার জন্ম, তবে আমি এই শহরেই বড় হয়েছি। শিক্ষক গমলিয়েলের পায়ের কাছে বসে আমি আমাদের পূর্বপুরুষদের আইন কানুন সম্পূর্ণভাবে শিক্ষা লাভ করেছি, আর ঈশ্বর সম্বন্ধে আজ আপনারা যেমন আগ্রহ দেখাচ্ছেন আমি নিজেও তেমনি আগ্রহী ছিলাম। যিশুর পথে যারা চলত আমি তাদের অত্যাচার করে মেরে ফেলতাম, পুরুষ ও স্ত্রীলোকদের ধরে জেলে দিতাম। এই কথা যে সত্যি তার সাক্ষী মহাপুরোহিত ও মহাসভার সবাই। এমনকি আমি তাদের কাছ থেকে দম্মেশক শহরের ধর্ম নেতাদের দেবার জন্য চিঠি নিয়েছিলাম এবং ওই ধরনের লোকদের বন্দী হিসাবে জেরুসালেমে এনে শাস্তি দেবার জন্য সেখানে যাচ্ছিলাম। তখন বেলা প্রায় দুপুর, আমি দম্মেশকের কাছাকাছি আসলে পর হঠাৎ আমার চারদিকে স্বর্গ থেকে একটা উজ্জ্বল আলো পড়ল। আমি মাটিতে পড়ে গেলাম এবং শুনলাম কেউ যেন আমাকে বলছেন, শৌল শৌল, কেন তুমি আমাকে কষ্ট দিচ্ছ? আমি জিজ্ঞাসা করলাম, প্রভু আপনি কে? তিনি বললেন, আমি নাসারতের যিশু, যাকে তুমি কষ্ট দিচ্ছ। যারা আমার সঙ্গে ছিল তারা সেই আলো দেখল, কিন্তু যিনি আমার সঙ্গে কথা বলছিলেন তার কথা তারা বুঝল না। তখন আমি বললাম, প্রভু আমি কি করব? প্রভু বললেন, ওঠো দম্মেশকে যাও, তোমার জন্য যা ঠিক করে রাখা হয়েছে তা সেখানেই তোমাকে বলা হবে। আমার সঙ্গীরা হাত ধরে আমাকে দম্মেশকে নিয়ে চলল, কারণ সেই উজ্জ্বল আলোতে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। পরে অননীয় নামে একজন লোক আমার কাছে আসলেন, তিনি মোশের আইনকানুন ভক্তির সঙ্গে পালন করতেন আর সেখানকার সব যিহুদিরা তাকে খুব সম্মান করত। তিনি আমার পাশে এসে দাঁড়িয়ে বললেন, ভাই শৌল, তোমার দেখবার শক্তি ফিরে আসুক, আর তখনই আমি তাঁকে দেখতে পেলাম। তখন অননীয় বললেন, আমাদের পূর্বপুরুষদের ঈশ্বর তোমাকে বেছে নিয়েছেন যেন তুমি তাঁর ইচ্ছা জানতে পারো, আর সেই নির্দোষ লোককে অর্থাৎ যীশু খ্রিস্টকে দেখতে পাও এবং তাঁর মুখের কথা শুনতে পাও। তুমি তাঁরই সাক্ষী হবে এবং যা দেখেছ আর শুনেছ সব মানুষের কাছে তা বলবে। এখন তুমি কেন দেরি করছ? উঠে বাপতিস্ম গ্রহণ করো এবং পাপ থেকে উদ্ধার পাবার জন্য যীশুকে ডেকে তোমার সব পাপ ধুয়ে ফেলো। পরে আমি জেরুসালেমে ফিরে এসে যখন উপাসনা ঘরে প্রার্থনা করছিলাম তখন একটা দর্শন পেলাম। আমি দেখলাম প্রভু আমার সঙ্গে কথা বলছেন। তিনি আমাকে বললেন, তাড়াতাড়ি করো, এখনই জেরুসালেম ছেড়ে চলে যাও, কারণ আমার বিষয়ে তোমার সাক্ষ্য লোকে গ্রহণ করবে না। আমি বললাম, প্রভু, এই লোকেরা জানে যারা তোমার উপর বিশ্বাস করত তাদের মারধর করে জেলে দেবার জন্য আমি এক সমাজঘর থেকে অন্য সমাজঘরে যেতাম। যখন তোমার সাক্ষী স্তিফানকে খুন করা হচ্ছিল তখন আমি সেখানে দাঁড়িয়ে সায় দিচ্ছিলাম, আর যারা তাকে খুন করছিল তাদের কাপড় চোপড় পাহারা দিচ্ছিলাম। তখন প্রভু আমাকে বললেন, তুমি যাও, আমি তোমাকে দূরে অজিহুদীদের কাছে পাঠাব। লোকের এতক্ষণ পর্যন্ত পৌলের কথা শুনছিল, কিন্তু যখন তিনি অজিহুদীদের কথা বললেন তখন লোকেরা জোরে চিৎকার করে বলতে লাগল, ওকে পৃথিবী থেকে দূর করে দাও, ও বেঁচে থাকবার উপযুক্ত নয়। লোকেরা যখন চিৎকার করছিল এবং কাপড় চোপড় ছুঁড়ে আকাশে ধুলা ছড়াচ্ছিল তখন প্রধান সেনাপতি পৌলকে ছাউনিতে নিয়ে যাবার হুকুম দিলেন। কেন লোকেরা পৌলের বিরুদ্ধে এইভাবে চিৎকার করছে তা জানবার জন্য তিনি তাকে চাবুক মেরে জেরা করতে আদেশ দিলেন। পৌলকে যখন চাবুক মারবার জন্য বাঁধা হল তখন যে সেনাপতি সেখানে দাঁড়িয়েছিলেন পৌল তাকে বললেন, যাকে দোষী বলে এখনো ঠিক করা হয়নি এমন একজন রোমিওকে চাবুক মারা কি আপনাদের পক্ষে আইনমত কাজ হচ্ছে? এই কথা শুনে সেই সেনাপতি প্রধান সেনাপতির কাছে সেই খবর দিয়ে বললেন, আপনি কি করতে যাচ্ছেন? এই লোকটি তো রোমিও। তখন প্রধান সেনাপতি পৌলের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, আমাকে বলো দেখি, তুমি কি রোমিও? পৌল বললেন, হ্যাঁ। প্রধান সেনাপতি বললেন, অনেক টাকা পয়সা দিয়ে রোমিও হবার অধিকার আমি কিনেছি। পৌল বললেন, কিন্তু আমি রোমিও হয়েই জন্মেছি। এ কথা শুনে যারা তাকে জেরা করতে যাচ্ছিল তারা তখনই চলে গেল। যখন প্রধান সেনাপতি বুঝতে পারলেন যে তিনি একজন রোমিওকে বেঁধেছিলেন তখন তিনি ভয় পেলেন।
মহাসভার সামনে পৌল। যিহুদিরা কেন পৌলকে দোষ দিচ্ছে তা ঠিকভাবে জানবার জন্য পরের দিন প্রধান সেনাপতি পৌলের বাঁধন খুলে দিলেন এবং প্রধান পুরোহিতদের ও মহাসভার লোকদের একসঙ্গে মিলিত হবার আদেশ দিলেন। তারপর তিনি পৌলকে ডেকে এনে তাদের সামনে দাঁড় করালেন।
ত্রয়োবিংশ অধ্যায়।
পৌল সোজা মহাসভার লোকদের দিকে তাকিয়ে বললেন, আমার ভাইয়েরা, আমি আজ পর্যন্ত পরিষ্কার বিবেকে ঈশ্বরের প্রতি আমার কর্তব্য পালন করছি। এই কথা শুনে মহাপুরোহিত অননীয় পৌলের কাছে যারা দাঁড়িয়েছিল তাদের তার মুখের উপর আঘাত করতে আদেশ করলেন। তখন পৌল অননীয়কে বললেন, ভণ্ড, ঈশ্বর আপনাকেও আঘাত করবেন, আইন মতো আমার বিচার করবার জন্য আপনি ওখানে বসেছেন, কিন্তু আমাকে মারতে আদেশ দিয়ে তো আপনি নিজেই আইন ভাঙছেন। যারা পৌলের কাছে দাঁড়িয়েছিল তারা তাকে বলল, তুমি ঈশ্বরের মহাপুরোহিতকে অপমান করছ। তখন পৌল বললেন, ভাইয়েরা, আমি জানতাম না যে উনি মহাপুরোহিত, যদি জানতাম তাহলে ওই কথা বলতাম না, কারণ পবিত্র শাস্ত্রে লেখা আছে, তোমার জাতির নেতা সম্বন্ধে কোনো মন্দ কথা বলো না। সেই মহাসভার কিছু লোক, যে সদ্দুকি ও অন্যেরা ফরিসি, এই কথা জেনে পৌল মহাসভার মধ্যে জোরে বললেন, আমার ভাইয়েরা, আমি একজন ফরিসি ও ফরিসির সন্তান, আমার বিচার হচ্ছে, কারণ আমি বিশ্বাস করি যে মৃতেরা আবার জীবিত হয়ে উঠবে। তার এই কথাতে ফরিসি ও সদ্দুকিদের মধ্যে ঝগড়া আরম্ভ হল। এতে মহাসভার লোকেরা ভাগ হয়ে গেল, কারণ সদ্দুকিরা বলে মৃতেরা আর জীবিত হয়ে উঠবে না, এছাড়া তারা আরও বলে যে স্বর্গদূতও নেই, কোনো আত্মাও নেই, কিন্তু ফরিসিরা এসবই বিশ্বাস করে। তখন ভীষণ গোলমাল শুরু হল এবং ফরিসি দলের কয়েকজন ধর্মশিক্ষক উঠে খুব জোর তর্কাতর্কি শুরু করে দিল। তারা বললেন, আমরা এই লোকটির কোনো দোষ দেখতে পাচ্ছি না, হয়তো কোনো আত্মা বা কোনো স্বর্গদূত এর সঙ্গে কথা বলেছেন। সেই ঝগড়া এমন ভীষণ হয়ে উঠল যে প্রধান সেনাপতির ভয় হল তারা পৌলকে ছিঁড়ে টুকরা টুকরা করে ফেলবে। তিনি সৈন্যদের আদেশ দিলেন যেন তারা গিয়ে লোকদের হাত থেকে পৌলকে ছাড়িয়ে এনে ছাউনিতে নিয়ে যায়। পরদিন রাতে প্রভু পৌলের কাছে দাঁড়িয়ে বললেন, সাহসী হও, জিরুসালেমে যেমন তুমি আমার বিষয়ে সাক্ষ্য দিয়েছ সেইভাবে রোমেও তোমাকে সাক্ষ্য দিতে হবে।
পৌলকে মেরে ফেলবার ষড়যন্ত্র। পরদিন সকালবেলা জিহুদের একটা ষড়যন্ত্র করল এবং পৌলকে মেরে না ফেলা পর্যন্ত কিছুই খাবে না বলে শপথ করল। ৪০ জনেরও বেশি লোক এই শপথ করল। তারা প্রধান পুরোহিতদের ও জিহুদি বৃদ্ধ নেতাদের কাছে গিয়ে বলল, পৌলকে মেরে না ফেলা পর্যন্ত কিছুই খাব না বলে আমরা কঠিন শপথ করেছি। এখন আপনারাও মহাসভার লোকেরা এই ব্যাপারে আরো ভালো করে তদন্ত করবার অজুহাতে পৌলকে আপনাদের সামনে আনবার জন্য প্রধান সেনাপতির কাছে খবর পাঠান। সে এখানে পৌঁছাবার আগেই আমরা তাকে শেষ করে ফেলবার জন্য প্রস্তুত হয়ে রইলাম। কিন্তু পৌলের বোনের ছেলে এই ষড়যন্ত্রের কথা শুনতে পেয়ে ছাউনিতে গেল এবং পৌলকে সেই খবর জানাল। তখন পৌল একজন সেনাপতিকে ডেকে বললেন, এই যুবককে প্রধান সেনাপতির কাছে নিয়ে যান, তাঁর কাছে এর কিছু বলবার আছে। তখন সেই সেনাপতি সেই যুবককে নিয়ে প্রধান সেনাপতির কাছে গিয়ে বললেন, বন্দী পৌল আমাকে ডেকে পাঠিয়ে এই যুবককে আপনার কাছে নিয়ে আসতে বলল, কারণ আপনার কাছে তার নাকি কিছু বলবার আছে। প্রধান সেনাপতি তখন সেই যুবকের হাত ধরে এক পাশে নিয়ে গিয়ে বললেন, আমাকে তুমি কি বলতে চাও? সেই যুবক বলল, জিহুদিরা ঠিক করেছে পৌলের বিষয়ে আরো ভালো করে খবর নেবার অজুহাতে তাকে আগামীকাল মহাসভার সামনে নিয়ে যাবার জন্য আপনাকে অনুরোধ করবে। আপনি তাদের কথা রাজি হবেন না, কারণ ৪০ জনেরও বেশি লোক লুকিয়ে থেকে পৌলের জন্য অপেক্ষা করে আছে। পৌলকে খুন না করা পর্যন্ত এই লোকেরা কিছু খাবে না বলে শপথ করেছে। তারা প্রস্তুত হয়ে এখন কেবল আপনার রাজি হবার অপেক্ষায় আছে। প্রধান সেনাপতি সেই যুবককে বিদায় করবার সময় বললেন, এই কথা যে তুমি আমাকে জানিয়েছ তা কাউকে বলো না।
পৌলকে কৈশরিয়াতে পাঠানো হল। পরে প্রধান সেনাপতি তার দুজন সেনাপতিকে ডেকে বললেন, 200 সাধারণ সৈন্য, 70 জন ঘোড়ায় চড়া সৈন্য এবং 200 বর্ষাধারী সৈন্যকে আজ রাত 9টার সময় কৈশরিয়াতে যাবার জন্য প্রস্তুত রাখো। আর পৌলের জন্য ঘোড়ার ব্যবস্থা করো, যাতে তাকে নিরাপদে প্রধান শাসনকর্তা ফিলিক্সের কাছে নিয়ে যাওয়া যায়। প্রধান সেনাপতি এই চিঠি লিখলেন, আমি ক্লৌডিও লুসিও, মহান শাসনকর্তা ফিলিক্সের কাছে এই চিঠি লিখছি, আমার শুভেচ্ছা গ্রহণ করুন। জিহুদিরা এই লোকটিকে ধরে প্রায় খুন করে ফেলেছিল, কিন্তু আমি আমার সৈন্যদের নিয়ে গিয়ে তাকে উদ্ধার করে এনেছি, কারণ আমি জানতে পারলাম সে একজন রোমিও। পরে আমি জানতে চাইলাম কেন লোকেরা তাকে দোষী করছে, সেই জন্য তাদের মহাসভার কাছে আমি তাকে নিয়ে গেলাম। আমি বুঝতে পারলাম যে তাদের ধর্মের আইনকানুনের বিষয় নিয়ে তারা তাকে দোষী করছে, কিন্তু মরবার বা জেলে যাবার মতো এমন কোনো দোষ তার নেই। যখন আমি জানতে পারলাম লোকেরা এই লোকটির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, তখনই আমি তাকে আপনার কাছে পাঠালাম। আর যারা তাকে দোষী করছে তাদেরও আমি আদেশ দিলাম যেন তারা এর দোষের বিষয়ে আপনার কাছে বলে। তখন সৈন্যরা প্রধান সেনাপতির আদেশ মতো পৌলকে রাতের বেলা তাদের সঙ্গে করে আন্তিপাত্রি শহর পর্যন্ত নিয়ে গেল। পরের দিন তারা ঘোড়ায় চড়া সৈন্যদের সঙ্গে পৌলকে পাঠিয়ে দিয়ে ছাউনিতে ফিরে গেল। ঘোড়ায় চড়া সৈন্যরা কৈশরিয়াতে পৌঁছে চিঠিখানা ও পৌলকে প্রধান শাসনকর্তার হাতে দিল। প্রধান শাসনকর্তা চিঠিখানা পড়ে পৌল কোন জায়গার লোক তা জিজ্ঞাসা করলেন। পৌল যে কিলিকিয়া প্রদেশের লোক সে কথা জানতে পেরে তিনি বললেন, তোমাকে যারা দোষী করছে তারা এখানে পৌঁছালে পর আমি তোমার কথা শুনব। পরে তিনি রাজা হেরোদের সৈন্যদের ছাউনিতে পৌলকে পাহারা দিয়ে রাখতে বললেন।
চতুর্বিংশ অধ্যায়।
পৌলের বিচার। পাঁচ দিন পরে মহাপুরোহিত অননীয় কয়েকজন জিহুদি বৃদ্ধ নেতা ও তর্তুল্য নামে একজন উকিলকে নিয়ে কৈসরিয়াতে গেলেন এবং পৌলের দোষের কথা প্রধান শাসনকর্তাকে জানালেন। পৌলকে ডেকে আনা হলে পর তর্তুল্য এই বলে পৌলের দোষ দেখাতে লাগলেন, হে মহান ফেলিক্স, আপনার অধীনে আমরা অনেকদিন ধরে শান্তিতে আছি। আপনি আপনার জ্ঞান দ্বারা এই জাতির অনেক উন্নতি করেছেন, এর জন্য আমরা সব সময় সব জায়গায় আপনাকে আমাদের গভীর কৃতজ্ঞতা জানিয়ে থাকি। কিন্তু আপনার সময় যেন আর নষ্ট না হয় এই জন্য আমি এই অনুরোধ করি, আপনি দয়া করে আমাদের কথা শুনুন, আমরা অল্প কথায় সব বলব। আমরা দেখেছি এই লোকটা একটা আপদ, সব সময় সে গোলমালের সৃষ্টি করে থাকে। সারা জগতের জিহুদীদের মধ্যে সে গোলমাল বাঁধিয়ে বেড়ায়। সে নাসরীয় নামে একটা দলের নেতা, উপাসনা ঘর পর্যন্ত সে অপবিত্র করবার চেষ্টা করেছে বলে আমরা তাকে ধরেছি। আমরা তাকে যেসব দোষ দিচ্ছি আপনি নিজে তাকে জেরা করলে সবকিছু জানতে পারবেন। এই সব কথা যে সত্যি তাতে জিহুদিরাও সায় দিল। তখন প্রধান শাসনকর্তা মাথা নেড়ে পৌলকে ইশারা করলে পর পৌল বলতে লাগলেন, আমি জানি বেশ কয়েক বছর ধরে আপনি এই জিহুদি জাতির বিচার করে আসছেন, সেজন্য আমি খুব খুশি হয়েই নিজের পক্ষে কথা বলছি। আজ ১২ দিনের বেশি হয়নি আমি উপাসনা করবার জন্য জেরুসালেমে গিয়েছিলাম, আপনি খোঁজ নিলে তা সহজেই জানতে পারবেন। আমাকে যারা দোষ দিচ্ছেন তারা উপাসনা ঘরে আমাকে কারো সঙ্গে তর্কাতর্কি করতে দেখেননি বা সমাজঘরে কিংবা শহরের অন্য কোথাও লোকদের উস্কানি দিতে দেখেননি। আমার বিরুদ্ধে এখন তারা যে দোষ দেখাচ্ছেন তার প্রমাণ তারা আপনার কাছে দিতে পারবেন না। যা হোক, এই কথা আমি আপনার কাছে স্বীকার করছি যে যীশুখ্রিস্টের পথ, যাকে তারা ধর্মবিরুদ্ধ পথ বলেন, আমি সেই পথেই আমার পূর্বপুরুষদের ঈশ্বরের উপাসনা করে থাকি। মসির আইনকানুনের সঙ্গে যা কিছুর মিল আছে তাতে এবং নবীদের লেখায় আমি বিশ্বাস করি। তারা যেমন আশা করেন তেমনি আমারও ঈশ্বরের উপর এই আশা আছে যে সৎ কিংবা অসৎ সবাইকে আবার জীবিত করা হবে। সেই জন্য আমি ঈশ্বর ও মানুষের কাছে সবসময় আমার বিবেককে পরিষ্কার রাখবার চেষ্টা করি। অনেক বছর পরে আমি জেরুসালেমে গিয়েছিলাম যেন আমার জাতির গরিব লোকদের কিছু টাকা পয়সা দিতে পারি এবং পশু উৎসর্গ করতে পারি। নিজেকে শুচি করবার পর যখন আমি সেই কাজ করছিলাম তখনই তারা আমাকে উপাসনা ঘরে দেখতে পেয়েছিলেন। আমার কাছে লোকজনে ভিড়ও হয়নি বা আমাকে নিয়ে কোনো গোলমালও হয়নি, কিন্তু এশিয়া প্রদেশের কয়েকজন জিহুদি সেখানে ছিল। আপনার কাছে সেই জিহুদিদেরই আসা উচিত ছিল এবং আমাকে দোষ দেবার যদি কিছু থাকে তবে তাদেরই তা দেওয়া উচিত ছিল, কিংবা এখানে যারা উপস্থিত আছেন তারাই বলুন। আমি যখন মহাসভার সামনে দাঁড়িয়েছিলাম তখন তারা আমার কি দোষ পেয়েছিলেন? কেবল এই একটি বিষয়ে তারা আমার দোষ দিতে পারেন যে আমি তাদের সামনে দাঁড়িয়ে জোর গলায় বলেছিলাম, মৃতদের আবার জীবিত হয়ে উঠবার বিষয় নিয়ে আজ আপনাদের সামনে আমার বিচার হচ্ছে। যিশুর পথের বিষয় ফেলিক্স খুব ভালো করেই জানতেন। তিনি বিচার করা বন্ধ করে বললেন, প্রধান সেনাপতি লুসিও আসলে পর আমি তোমাদের বিচার শেষ করব। তিনি পৌলকে পাহারা দেবার জন্য সেনাপতিকে আদেশ দিলেন, কিন্তু তাকে কিছুটা স্বাধীনভাবে রাখতে বললেন। তিনি অনুমতি দিলেন যেন পৌলের বন্ধুরা এসে দরকার মতো তাঁর দেখাশোনা করতে পারে। কয়েকদিন পরে ফেলিক্স তার জিহুদি স্ত্রী দ্রুশিল্লাকে সঙ্গে করে আসলেন। তিনি পৌলকে ডেকে পাঠিয়ে তাঁর কাছে খ্রিস্ট যিশুর উপর বিশ্বাসের কথা শুনলেন। পৌল যখন সৎভাবে চলা, নিজেকে দমনে রাখা এবং আগামী বিচারের বিষয় বললেন তখন ফেলিক্স ভয় পেয়ে গেলেন। তুমি এখন যাও, সময় সুযোগ মতো আমি তোমাকে ডেকে পাঠাব। তিনি আশা করেছিলেন পৌল তাকে ঘুষ দেবেন, সেই জন্য বারবার পৌলকে ডাকিয়ে এনে তিনি তার সঙ্গে কথা বলতেন। দুবছর পার হয়ে গেল পর ফেলিক্সের জায়গায় পোরকিও ফেস্ট আসলেন। ফেলিক্স জিহুদীদের খুশি করবার জন্য পৌলকে জেলখানাতেই রেখে গেলেন।
পঞ্চবিংশ অধ্যায়।
প্রধান শাসনকর্তার সামনে পৌলের বিচার। সেই প্রদেশে আসবার তিন দিন পরে ফিস্ট কৈশরিয়া থেকে জেরুসালেমে গেলেন। তখন প্রধান পুরোহিতেরা ও জিহুদি নেতারা তার কাছে গিয়ে পৌলের দোষের কথা জানালেন। তারা ফিস্টকে বিশেষভাবে অনুরোধ করলেন যেন তিনি তাদের উপর দয়া করে পৌলকে জেরুসালেমে ডেকে পাঠান। এর কারণ এই যে তারা পথের মধ্যে লুকিয়ে থেকে পৌলকে খুন করবার ষড়যন্ত্র করছিলেন। তখন ফিস্ট বললেন, পৌলকে কৈশোরিয়াতে আটক রাখা হয়েছে এবং আমি নিজেই শিগগির সেখানে যাচ্ছি। তোমাদের কয়েকজন নেতা আমার সঙ্গে যাক এবং যদি সেই লোক কোনো দোষ করে থাকে তবে তা দেখিয়ে দিক। ফিস্ট তাদের মধ্যে 8-10 দিন কাটিয়ে কৈশোরিয়াতে ফিরে গেলেন। পরের দিন তিনি বিচার সভায় বসে পৌলকে তার সামনে আনবার হুকুম দিলেন। যে জিহুদিরা জেরুসালেম থেকে এসেছিলেন পৌল সেখানে আসলে পর তারা তার চারদিকে দাঁড়িয়ে তার বিরুদ্ধে অনেক ভীষণ রকমের দোষ দিলেন, কিন্তু সেগুলোর কোনো প্রমাণ দিতে পারলেন না। তখন পৌল নিজের পক্ষে এই কথা বললেন, আমি জিহুদিদের আইন কানুন বা উপাসনা ঘর কিংবা রোম সম্রাটের বিরুদ্ধে কোনো অন্যায় করিনি। ফিস্ট জিহুদিদের খুশি করবার জন্য পৌলকে বললেন, এই সব দোষের বিচার আমি যেন জেরুসালেমে করতে পারি, সেই জন্য তুমি কি সেখানে যেতে রাজি আছো? তখন পৌল বললেন, আমি এখন রোমীয় বিচার সভায় দাঁড়িয়ে আছি এবং রোমীয় সরকারের কাছেই আমার বিচার হওয়া উচিত। আপনি নিজে তো ভালো করেই জানেন যে আমি জিহুদিদের উপর কোনো অন্যায় করিনি। যা হোক, যদি আমি মৃত্যুর উপযুক্ত কোনো দোষ করে থাকি তবে মরতে আমি রাজি আছি, কিন্তু এই জিহুদিরা আমার বিরুদ্ধে যে দোষ দিচ্ছেন তা যদি সত্যি না হয় তবে এদের হাতে আমাকে ছেড়ে দেবার অধিকার কারও নেই। আমি সম্রাটের কাছে আপিল করছি। ফিস্ট তার পরামর্শদাতাদের সঙ্গে পরামর্শ করে বললেন, তুমি সম্রাটের কাছে যখন আপিল করেছ তখন সম্রাটের কাছেই যাবে।
ফিস্ট ও রাজা আগ্রিপ্প। এর কিছুদিন পরে জিহুদীদের রাজা আগ্রিপ্প ও তার স্ত্রী বর্নিকি ফিস্টকে শুভেচ্ছা জানাবার জন্য কৈশোরিয়াতে আসলেন। তারা অনেকদিন সেখানে ছিলেন বলে ফিস্ট পৌলের বিষয় রাজাকে জানালেন। তিনি বললেন, ফিলিক্স একজন লোককে এখানে বন্দী হিসেবে রেখে গেছেন। আমি যখন জেরুসালেমে গিয়েছিলাম তখন প্রধান পুরোহিতেরা ও জিহুদি বৃদ্ধ নেতারা এই লোকের বিরুদ্ধে অনেক নালিশ দিয়েছিল এবং দোষী হিসেবে একে শাস্তি দিতে বলেছিল। আমি তাদের বললাম, কোনো লোকের বিরুদ্ধে যদি কোনো নালিশ করা হয় তবে যারা নালিশ করেছে তাদের সামনে নিজেকে নির্দোষ বলে প্রমাণ করবার সুযোগ না পাওয়া পর্যন্ত তাকে শাস্তি দেবার কথা রোমীয়দের চলতি নিয়মে নেই। সেই জিহুদিরা আমার সঙ্গে আসলে পর আমি দেরি না করে পরদিনই বিচার করতে বসলাম এবং সেই লোককে আনতে আদেশ করলাম। যে লোকেরা তাকে দোষ দিচ্ছিল তারা যখন কথা বলবার জন্য উঠে দাঁড়াল তখন আমি যেমন ভেবেছিলাম সেই রকম কোনো নালিশ তারা করল না, বরং তাদের ধর্মমত এবং যিশু বলে একজন মৃত লোক সম্বন্ধে তাকে দোষী করল। এই লোকটা দাবি করে যে সেই যিশু বেঁচে আছে। এই সব ব্যাপারের খোঁজ কি করে নেব তা বুঝতে না পেরে আমি জিজ্ঞাসা করলাম, এই সব দোষের যেন বিচার করা যায় সেই জন্য এই লোক জেরুসালেমে যেতে রাজি আছে কিনা। কিন্তু সে যখন সম্রাটের রায়ের জন্য অপেক্ষা করতে আমার কাছে আপিল করল তখন সম্রাটের কাছে না পাঠানো পর্যন্ত তাকে পাহারা দিয়ে রাখতে আমি আদেশ দিয়েছি। তখন আগ্রিপ্প ফিস্টকে বললেন, আমি নিজে এই লোকের কথা শুনতে ইচ্ছা করি। ফিস্ট বললেন, কালকে শুনতে পাবেন।
আগ্রিপ্পের সামনে পৌল। পরদিন রাজা আগ্রিপ্প ও বর্নিকি বড় বড় রাজকর্মচারী ও শহরের প্রধান প্রধান লোকদের নিয়ে মহা জাঁকজমকের সঙ্গে সভাঘরের মধ্যে ঢুকলেন। ফিস্টের আদেশে পৌলকে সেখানে আনা হল। তখন ফিস্ট বললেন, রাজা আগ্রিপ্প এবং আর যারা এখানে উপস্থিত আছেন আপনারা এই লোকটাকে দেখছেন। সমস্ত জিহুদিরা জেরুসালেমে ও কৈশোরিয়াতে আমার কাছে আপিল করেছে এবং চিৎকার করে বলেছে যে এই লোকটার আর বেঁচে থাকা উচিত নয়, কিন্তু আমি দেখলাম মরবার মতো কোনো দোষ সে করেনি। আর সে নিজেই যখন সম্রাটের কাছে আপিল করেছে তখন আমি তাকে সম্রাটের কাছে পাঠানোই ঠিক করলাম, কিন্তু মহান সম্রাটের কাছে লিখবার মতো এমন সঠিক কিছুই পেলাম না। সেই জন্য আমি আপনাদের সকলের সামনে, বিশেষ করে রাজা আগ্রিপ্প আপনার সামনে তাকে এনেছি, যাতে তদন্ত করে যেন কিছু অন্তত আমি লিখতে পারি। কারণ আমার মতে কোন বন্দীকে চালান দেবার সময় তার দোষগুলো জানানো উচিত।
ষড়বিংশ অধ্যায়।
তখন আগ্রিপ্প পোলকে বললেন, তোমার নিজের পক্ষে কথা বলবার জন্য তোমাকে অনুমতি দেওয়া গেল। তখন পৌল হাত বাড়িয়ে দিয়ে নিজের পক্ষে এই কথা বললেন, রাজা আগ্রিপ্প, যিহুদিরা আমাকে যে সব দোষ দিয়েছে তার বিরুদ্ধে আপনার সামনে আজ আমার নিজের পক্ষে কথা বলবার সুযোগ পেয়েছি বলে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি, বিশেষ করে যখন যিহুদিদের চলতি নিয়ম এবং তর্কের বিষয়গুলো সম্বন্ধে আপনার ভালো করেই জানা আছে। সেই জন্য ধৈর্য ধরে আমার কথা শুনতে আমি আপনাকে বিশেষভাবে অনুরোধ করছি। ছেলেবেলা থেকে, অর্থাৎ আমার জীবনের আরম্ভ থেকে, আমার নিজের দেশে এবং পরে জেরুসালেমে আমি কিভাবে জীবন কাটিয়েছি যিহুদিরা সবাই তা জানে। তারা অনেক দিন ধরেই আমাকে চেনে এবং ইচ্ছা করলে এই সাক্ষ্য দিতে পারে যে আমাদের ধর্মের ফরিসি নামে যে গোড়া দল আছে, আমি সেই ফরিসির জীবনই কাটিয়েছি। ঈশ্বর আমাদের পূর্বপুরুষদের কাছে যে প্রতিজ্ঞা করেছিলেন তাতে আমি আশা রাখি বলে এখন আমার বিচার করা হচ্ছে। আমাদের বারো বংশের লোকেরা দিন রাত মন প্রাণ দিয়ে ঈশ্বরের সেবা করে সেই প্রতিজ্ঞার পূর্ণতা দেখবার আশায় আছে। মহারাজ, সেই আশার জন্যই যিহুদিরা আমাকে দোষ দিচ্ছে। ঈশ্বর যে মৃতদের জীবিত করেন এই কথা বিশ্বাসযোগ্য নয় বলে আপনারা কেন মনে করছেন? আমি নিজেই বিশ্বাস করতাম নাসারতের যিশুর বিরুদ্ধে যা করা যায় তা সবই আমার করা উচিত, আর ঠিক তাই আমি জেরুসালেমে করেছিলাম। প্রধান পুরোহিতদের কাছ থেকে অধিকার পেয়ে আমি খ্রিস্টের উপর বিশ্বাসী অনেককে জেলে দিতাম এবং তাদের মেরে ফেলবার সময় তাদের বিরুদ্ধে ভোট দিতাম। তাদের শাস্তি দেবার জন্য আমি প্রায়ই এক সমাজ ঘর থেকে অন্য সমাজ ঘরে যেতাম এবং যিশুর বিরুদ্ধে কথা বলবার জন্য আমি তাদের উপর জোর খাটাতাম। তাদের উপর আমার এত রাগ ছিল যে তাদের উপর অত্যাচার করবার জন্য আমি বিদেশের শহরগুলোতে পর্যন্ত যেতাম। এইভাবে একবার প্রধান পুরোহিতদের কাছ থেকে অধিকার ও আদেশ নিয়ে আমি দম্মেশকে যাচ্ছিলাম। মহারাজ, তখন বেলা প্রায় দুপুর, পথের মধ্যে সূর্য থেকেও উজ্জ্বল একটা আলো স্বর্গ থেকে আমার ও আমার সঙ্গীদের চারদিকে জ্বলতে লাগল। আমরা সবাই মাটিতে পড়ে গেলাম এবং আমি শুনলাম ইব্রীয় ভাষায় কে যেন আমাকে বলছেন, শৌল শৌল, কেন তুমি আমাকে কষ্ট দিচ্ছ? কাটা বসানো লাঠির মুখে লাঠি মারতে কি তোমার খুব কষ্ট হচ্ছে না? তখন আমি বললাম, প্রভু আপনি কে? প্রভু বললেন, আমি যিশু যাকে তুমি কষ্ট দিচ্ছ। এখন ওঠো, তোমার পায়ে ভর দিয়ে দাঁড়াও, সেবাকারী ও সাক্ষী হিসাবে তোমাকে নিযুক্ত করবার জন্য আমি তোমাকে দেখা দিলাম। তুমি আমাকে যেভাবে দেখলে এবং আমি তোমাকে যা দেখাবো তা তুমি অন্যদের কাছে বলবে। তোমার নিজের লোকদের ও অজিহুদীদের হাত থেকে আমি তোমাকে রক্ষা করব, তাদের চোখ খুলে দেবার জন্য ও অন্ধকার থেকে আলোতে এবং শয়তানের শক্তির হাত থেকে ঈশ্বরের কাছে ফিরিয়ে আনবার জন্য আমি তোমাকে তাদের কাছে পাঠাচ্ছি, যেন আমার উপর বিশ্বাসের ফলে তারা পাপের ক্ষমা পায় এবং ঈশ্বরের উদ্দেশ্যে যাদের আলাদা করে রাখা হয়েছে তাদের মধ্যে জায়গা পায়। রাজা আগ্রিপ্প, এই জন্য স্বর্গ থেকে এই দর্শনের মধ্য দিয়ে আমাকে যা বলা হয়েছে তার অবাধ্য আমি হইনি। যারা দম্মেশকে আছে প্রথমে তাদের কাছে, তারপরে যারা জেরুসালেমে এবং সমস্ত যিহুদিয়া প্রদেশে আছে তাদের কাছে এবং অজিহুদীদের কাছেও আমি প্রচার করেছি যে পাপ থেকে মন ফিরিয়ে ঈশ্বরের দিকে তাদের ফেরা উচিত, আর এমন কাজ করা উচিত যার দ্বারা প্রমাণ পাওয়া যায় যে তারা মন ফিরিয়েছে। এই জন্যই যিহুদিরা আমাকে উপাসনা ঘরে ধরে মেরে ফেলবার চেষ্টা করেছিল, কিন্তু ঈশ্বর আজ পর্যন্ত আমাকে সাহায্য করে আসছেন এবং তার জন্যই আমি এখানে দাঁড়িয়ে ছোট বড় সবার কাছে সাক্ষ্য দিচ্ছি। নবীরা এবং মসি যা ঘটবার কথা বলে গেছেন তার বাইরে আমি কিছুই বলছি না। সেই কথা হলো এই যে মসিহকে কষ্ট ভোগ করতে হবে এবং তাকেই প্রথম মৃত্যু থেকে জীবিত হয়ে উঠে তার নিজের জাতির লোকদের ও অজিহুদীদের কাছে পাপ থেকে উদ্ধারের বিষয় আলোদান করতে হবে। পৌল এইভাবে যখন নিজের পক্ষে কথা বলছিলেন তখন ফিস্ট তাকে বাধা দিয়ে চিৎকার করে বললেন, পৌল তুমি পাগল হয়ে গেছ, তুমি অনেক পড়াশোনা করেছ আর সেই পড়াশোনাই তোমাকে পাগল করে তুলেছে। তখন পৌল বললেন, মহান ফিস্ট আমি পাগল নই, আমি যা বলছি তা সত্যি এবং চুক্তিপূর্ণ, রাজা তো এসব বিষয়ে জানেন এবং আমি তার সঙ্গে খোলাখুলি সব কথা বলতে পারি, আর একথা আমি নিশ্চয়ই জানি যে এর কিছুই তার চোখ এড়ায়নি, কারণ এসব ঘটনা তো গোপনে ঘটেনি। রাজা আগ্রিপ্প, আপনি কি নবীদের কথা বিশ্বাস করেন? আমি জানি আপনি করেন। তখন আগ্রিপ্প পৌলকে বললেন, তুমি তো আমাকে প্রায় খ্রিস্টান করেই ফেলেছ। পৌল বললেন, কেবল প্রায় নয় বরং সম্পূর্ণভাবেই যেন তা হতে পারেন। আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি যে কেবল আপনি নন কিন্তু যারা আজ আমার কথা শুনছেন তারা সবাই যেন আমার মতো হন, কেবল এই শিকল ছাড়া। তখন রাজা উঠলেন এবং তার সাথে সাথে প্রধান শাসনকর্তা ফিস্ট ও বর্ণিকি এবং যারা তাদের সঙ্গে বসেছিলেন সবাই উঠে দাঁড়ালেন। তারপর তারা সেই ঘর ছেড়ে চলে গেলেন এবং একে অন্যকে বলতে লাগলেন, এই লোকটি মরবার বা জেল খাটবার মতো কিছুই করেনি। আগ্রিপ্প ফিস্টকে বললেন, এই লোকটি যদি সম্রাটের কাছে আপিল না করত তবে তাকে ছেড়ে দেওয়া হতো।
সপ্তবিংশ অধ্যায়।
পৌল রোমের পথে জাহাজে করে আমাদের ইতালিয়া নিয়ে যাওয়া স্থির হলে পর পৌল এবং আরো কয়েকজন বন্দীকে জুলিও নামে একজন সেনাপতির হাতে দেওয়া হল। জুলিও ছিলেন সম্রাটের নিজের সৈন্যদলের একজন সেনাপতি। আমরা আদ্রামত্তীয় বন্দরের একটা জাহাজে উঠে যাত্রা শুরু করলাম। এশিয়ার ভিন্ন ভিন্ন বন্দরে যাবার জন্য জাহাজখানা প্রস্তুত হয়েই ছিল। মাকেদোনিয়া প্রদেশের থিসলোনিকি শহরের আরিস্টার্ক আমাদের সঙ্গে ছিলেন। আমাদের জাহাজ পরের দিন সিদোনে থামল। জুলিও পৌলের সঙ্গে বেশ ভালো ব্যবহার করলেন এবং তাকে তার বন্ধুদের কাছে যাওয়ার অনুমতি দিলেন যেন তার বন্ধুরা তাকে দরকারি জিনিসপত্র দিতে পারে। পরে সেখান থেকে আবার আমাদের জাহাজ ছাড়ল। বাতাস আমাদের উল্টো দিকে থাকাতে কুপ্রদ্বীপের যে দিকটাতে বাতাস ছিল না আমরা সেদিক ধরে চললাম। পরে কিলিকিয়া ও পামফুলিয়ার সামনে যে সাগর ছিল সে সাগর পার হয়ে লুকিয়া প্রদেশের মুরা শহরে উপস্থিত হলাম। সেনাপতি সেখানে আলেকজান্দ্রিয়া একটা জাহাজ পেলেন। সেই জাহাজটা ইতালিয়া দেশে যাচ্ছিল বলে তিনি আমাদের নিয়ে সেই জাহাজে উঠলেন। আমাদের জাহাজখানা অনেক দিন ধরে খুব আস্তে আস্তে চলে খুব কষ্টে ক্লিদন শহরের কাছাকাছি উপস্থিত হল, কিন্তু বাতাস আমাদের আর এগিয়ে যেতে দিল না। তখন আমরা কৃত্তিদ্বীপের যেদিকে বাতাস ছিল না সেদিক ধরে সলমনির পাশ দিয়ে চললাম। সাগরের কিনার ধরে কষ্ট করে চলে আমরা সুন্দর পোতাশ্রয় বলে একটা জায়গায় আসলাম। তার কাছেই ছিল লাসিয়া শহর। এইভাবে অনেক দিন কেটে গেল। তখন উপবাস পর্ব শেষ হয়ে শীতকাল প্রায় এসে গেছে, কাজেই জাহাজে করে যাওয়া তখন একটা বিপদের ব্যাপার হয়ে দাঁড়াল। এই জন্য পৌল জাহাজের লোকদের সাবধান করবার জন্য বললেন, দেখুন আমি দেখতে পাচ্ছি আমাদের এই জলযাত্রায় খুব ক্ষতি হবে। সেই ক্ষতি যে কেবল জাহাজ আর মালপত্রের হবে তা নয়, আমাদের জীবনেরও ক্ষতি হবে। সেনাপতি কিন্তু পৌলের কথা না শুনে জাহাজের কাপ্তেন ও জাহাজের মালিকের কথা শুনলেন। বন্দরটা শীতকাল কাটাবার উপযুক্ত জায়গা নয় বলে বেশিরভাগ লোক ঠিক করল যে সেখান থেকে যাত্রা করে সম্ভব হলে ফৈনিকে গিয়ে শীতকাল কাটানো হবে। ফৈনিক ছিল কৃতিদ্বীপের জাহাজ থামাবার জায়গা। এই জায়গাটার দক্ষিণ পশ্চিম ও উত্তর পশ্চিম দিক খোলা ছিল।
ঝড় পরে যখন আস্তে আস্তে দক্ষিণা বাতাস বইতে লাগল তখন তারা মনে করল তারা যা চেয়েছিল তাই হয়েছে। এই জন্য তারা জাহাজের নোঙ্গর তুলে কৃতিদ্বীপের কিনার ধরে চলল। কিন্তু একটু পরেই সেই দ্বীপ থেকে উড়াকুলো বলে এক ভীষণ তুফান শুরু হল আর জাহাজখানা সেই তুফানে পড়ল। আমরা বাতাসের মুখে এগিয়ে যেতে পারলাম না, সেই জন্য এগিয়ে যাবার চেষ্টা ছেড়ে দিয়ে জাহাজখানা বাতাসে ভেসে যেতে দিলাম। পরে কৌদা নামে একটা ছোট দ্বীপের যেদিকে বাতাস ছিল না আমরা সেদিক ধরে চললাম এবং জাহাজে যে নৌকা থাকে সেই নৌকাখানা খুব কষ্ট করে ধ্বংসের হাত থেকে আমরা বাঁচালাম। লোকেরা নৌকাখানা জাহাজে টেনে তুলল এবং তারপরে দড়ি দিয়ে জাহাজের খোলটা বাঁধল যেন তার তক্তাগুলো আলাদা হয়ে না পড়ে। সুরতি নামে জাহাজের চরে জাহাজ আটকাবার ভয়ে পালগুলো নামিয়ে ফেলে জাহাজখানা বাতাসে চলতে দেওয়া হল। ঝড়ের ভীষণ আঘাতে আমাদের জাহাজখানা এমন ভাবে দুলতে লাগলো যে পরের দিন লোকেরা জাহাজের মালপত্র জলে ফেলে দিতে লাগল। তৃতীয় দিনে তারা নিজের হাতে জাহাজের সাজ সরঞ্জামও ফেলে দিল। অনেক দিন ধরে সূর্য কি তারা কিছুই দেখা গেল না এবং ঝড় বইতেই থাকল। শেষে আমরা রক্ষা পাবার সব আশাই ছেড়ে দিলাম। লোকেরা অনেক দিন ধরে কিছু খায়নি বলে পোল তাদের সামনে দাঁড়িয়ে বললেন, দেখুন আমার কথা শুনে কৃতি দ্বীপ থেকে জাহাজ না ছাড়া আপনাদের উচিত ছিল, তাহলে এই বিপদ ও ক্ষতির হাত থেকে আপনারা রক্ষা পেতেন। কিন্তু এখন আমি আপনাদের অনুরোধ করছি আপনারা মনে সাহস রাখুন, কারণ আপনাদের কেউ মরবেন না, কেবল এই জাহাজখানাই নষ্ট হবে। আমি যার লোক এবং যার সেবা আমি করি সেই ঈশ্বরের একজন দূত গত রাতে আমার পাশে দাঁড়িয়ে বললেন, পোল ভয় করো না, তোমাকে সম্রাট কৈশোরের সামনে দাঁড়াতে হবে। এই জাহাজে যারা তোমার সঙ্গে যাচ্ছে তাদের সকলের জীবন ঈশ্বর দয়া করে তোমাকে দান করেছেন, এই জন্য আপনারা মনে সাহস রাখুন। ঈশ্বরের উপর আমার এই বিশ্বাস আছে যে তিনি আমাকে যা বলেছেন তাই হবে, তবে আমরা কোন দ্বীপের উপর গিয়ে পড়ব।
জাহাজ ডুবি। আমরা আদ্রিয়া সাগরের উপর দিয়ে এইভাবে চলতে থাকলাম। ঝড়ের 14 দিনের দিন মাঝরাতে নাবিকদের মনে হল তারা ডাঙ্গার কাছে এসেছে। তারা মেপে দেখল সেখানকার জল 80 হাত গভীর। এর কিছুদিন পরে তারা আবার মেপে দেখল যে সেখানে জল 60 হাত। পাথরের গায়ে ধাক্কা লাগবার ভয়ে জাহাজের পিছন দিক থেকে তারা 4টা নোঙ্গর ফেলে দিল এবং দিনের আলোর জন্য প্রার্থনা করতে লাগল। পরে জাহাজের নাবিকেরা পালিয়ে যাবার চেষ্টায় জাহাজের সামনের দিক থেকে নোঙ্গর ফেলবার ভান করে জাহাজের নৌকাখানা সাগরে নামিয়ে দিল। তখন পৌল সেনাপতি ও সৈন্যদের বললেন, এই নাবিকেরা জাহাজে না থাকলে আপনারা রক্ষা পাবেন না। তখন সৈন্যরা নৌকার দড়ি কেটে দিল যাতে নৌকাটা জলে পড়ে যায়। সকাল হবার আগে পৌল সকলকে কিছু খাওয়ার অনুরোধ করে বললেন, আজ 14 দিন হল, কি হবে না হবে সেই চিন্তা করে আপনারা না খেয়ে আছেন, কোনো খাবারই খাননি। এখন আমি আপনাদের কিছু খেয়ে নেবার জন্য অনুরোধ করছি। বেঁচে থাকবার জন্য আপনাদের তো কিছু খাওয়া দরকার, দেখবেন আপনাদের মাথার একটা চুল পর্যন্ত নষ্ট হবে না। এই কথা বলে পল রুটি নিয়ে তাদের সকলের সামনে ঈশ্বরকে ধন্যবাদ দিলেন এবং তা ভেঙে খেতে লাগলেন। তখন তারা সবাই সাহস পেয়ে খেতে লাগল। আমরা জাহাজে মোট 276 জন ছিলাম। সবাই পেট ভরে খেলে পর জাহাজের ভার কমাবার জন্য সমস্ত গম সাগরে ফেলে দেওয়া হল। সকালবেলা তারা জায়গাটা চিনতে পারল না, কিন্তু এমন একটা উপসাগর দেখতে পেল যার কিনার বালিতে ভরা ছিল। তখন তারা ঠিক করল সম্ভব হলে জাহাজখানা সেই কিনারে তুলে দেবে। এই জন্য তারা জাহাজের নোঙ্গরগুলো কেটে সাগরেই ফেলে দিল এবং হালের বাঁধনের দড়িগুলো খুলে দিল। এরপরে তারা বাতাসের মুখের সামনে পাল খাটিয়ে দিল এবং কিনারের দিকে এগিয়ে গিয়ে চরে আটকে গেল। সামনের অংশটা তাড়াতাড়ি বসে যাওয়াতে জাহাজটা অচল হল আর ঢেবের আঘাতে পিছন দিকটা টুকরো টুকরো হয়ে ভেঙে যেতে লাগল। তখন সৈন্যরা বন্দীদের মেরে ফেলবে বলে ঠিক করল যেন তাদের মধ্যে কেউ সাঁতার দিয়ে পালিয়ে যেতে না পারে। কিন্তু সেনাপতি পৌলের প্রাণ বাঁচাবার জন্য সৈন্যদের ইচ্ছামতো কাজ করতে দিলেন না। তিনি আদেশ দিলেন, যারা সাঁতার জানে তারা প্রথমে জাহাজ থেকে লাফিয়ে পড়ে পারে গিয়ে উঠুক, আর বাকি সবাই জাহাজের তক্তা বা অন্য কোন টুকরা ধরে সেখানে যাক। এইভাবে সবাই নিরাপদে ডাঙ্গায় পৌঁছাল।
অষ্টবিংশ অধ্যায়।
মিলিতা দ্বীপে আমরা নিরাপদে পারে পৌঁছে জানতে পারলাম দ্বীপটার নাম মিলিতা। সেই দ্বীপের লোকেরা আমাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করল। যখন বৃষ্টি পড়ছিল এবং ঠান্ডা ছিল বলে তারা আগুন জেলে আমাদের সবাইকে ডাকল। পোল এক বোঝা শুকনা কাঠ জড়ো করে আগুন দিলে পর একটা বিষাক্ত সাপ আগুনের তাপে সেই বোঝা থেকে বের হয়ে পোলের হাত কামড়ে ধরল। সাপটাকে পৌলের হাতে ঝুলতে দেখে সেই দ্বীপের লোকেরা বলাবলি করতে লাগল, এই লোকটা নিশ্চয়ই খুনি, কারণ সাগরের হাত থেকে রক্ষা পেলেও ন্যায় দেবতা তাকে বাঁচতে দিলেন না। কিন্তু পৌল যখন হাত ঝাড়া দিয়ে সাপটাকে আগুনে ফেলে দিলেন, তখন তার কোনোই ক্ষতি হল না। লোকেরা ভাবছিল তার দেহ ফুলে উঠবে বা হঠাৎ তিনি মারা যাবেন, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করেও তার কিছু হল না দেখে তারা মত বদলে বলতে লাগল, উনি দেবতা। কাছেই পুবলিও নামে সেই দ্বীপের প্রধান কর্মচারীর একটা জমিদারি ছিল। পুবলিও তার বাড়িতে আমাদের ডাকলেন এবং তিন দিন ধরে খুব আদরের সঙ্গে আমাদের সেবা যত্ন করলেন। সেই সময় পুবলিয়ের বাবা জ্বর ও আমাশা রোগে বিছানায় পড়ে ভুগছিলেন। পৌল ভিতরে তার কাছে গিয়ে প্রার্থনা করলেন এবং তার গায়ে হাত দিয়ে তাকে সুস্থ করলেন। এই ঘটনার পরে সেই দ্বীপের বাকি সব রোগীরা এসে সুস্থ হল। তারা নানাভাবেই আমাদের সম্মান দেখালো এবং পরে জাহাজ ছাড়বার সময় আমাদের দরকারি সমস্ত জিনিসপত্র জাহাজে বোঝাই করে দিল।
পৌল রোমে। তিন মাস পরে আমরা একটা জাহাজে করে যাত্রা করলাম। জাহাজটা সেই দ্বীপে শীতকাল কাটিয়েছিল। সেটা ছিল আলেকজান্দ্রিয়া শহরের জাহাজ এবং তার মাথায় যমজ দেবের মূর্তি খোদাই করা ছিল। আমরা সুরাকুশে জাহাজ বেঁধে সেখানে তিন দিন রইলাম। সেখান থেকে যাত্রা করে আমরা রিগিওতে পৌঁছালাম। পরের দিন দক্ষিণা বাতাস উঠল এবং তার পরের দিন আমরা পুতিওলিতে পৌঁছালাম। সেখানে আমরা কয়েকজন বিশ্বাসী ভাইয়ের দেখা পেলাম। তাদের সঙ্গে সপ্তাহখানেক কাটাবার জন্য তারা আমাদের অনুরোধ করল। এইভাবে আমরা রোমে আসলাম। সেখানকার বিশ্বাসী ভাইয়েরা আমাদের আসবার খবর শুনেছিল। পথে আমাদের সঙ্গী হওয়ার জন্য তাদের কেউ কেউ আপ্পির হাট, কেউ কেউ তিন সরাই গ্রাম পর্যন্ত এসেছিল। এই লোকদের দেখে পৌল ঈশ্বরকে ধন্যবাদ দিলেন এবং তিনি নিজে উৎসাহ পেলেন। আমরা রোমে পৌঁছালে পর পৌল আলাদা ঘরে থাকবার অনুমতি পেলেন, একজন সৈন্য তাকে পাহারা দিত।
রোমে প্রচার। তিন দিন পরে পৌল জিহুদি নেতাদের ডেকে একসঙ্গে মিলিত করলেন। তারা মিলিত হলে পর পৌল তাদের বললেন, আমার ভাইয়েরা, যদিও আমি আমাদের জাতির বিরুদ্ধে বা পূর্বপুরুষদের চলতি নিয়মের বিরুদ্ধে কিছুই করিনি, তবুও জেরুসালেমে আমাকে ধরা হয়েছে এবং রোমীয়দের হাতে দেওয়া হয়েছে। রোমীয়রা আমাকে জেরা করে ছেড়ে দিতে চেয়েছিল, কারণ মৃত্যুর উপযুক্ত কোন দোষ আমি করিনি, কিন্তু জিহুদিরা এতে বাধা দেওয়াতে বাধ্য হয়ে আমি সম্রাটের কাছে আপিল করেছি। অবশ্য আমি আমার নিজের লোকদের কোনো দোষ দিতে আসিনি, এই জন্যই আমি আপনাদের সঙ্গে দেখা করতে ও কথা বলতে চেয়েছি। ঈশ্বর ইসরায়েল জাতিকে এই আশ্বাস দিয়েছেন যে মৃতেরা আবার জীবিত হয়ে উঠবে, আমি সেই কথা বলেছি বলে আমাকে এই শিকল দিয়ে বাধা হয়েছে। তখন জিহুদি নেতারা বললেন, আপনার সম্বন্ধে জিহুদিয়া থেকে আমরা কোনো চিঠি পাইনি, যে ভাইয়েরা সেখান থেকে এসেছেন তারাও কেউ আপনার সম্বন্ধে কিছুই জানাননি বা কোনো মন্দ কথা বলেননি, তবে আমরা আপনার মতামত শুনতে চাই, কারণ আমরা জানি সব জায়গাতেই লোকেরা সেই দলের বিরুদ্ধে কথা বলে। পৌলের সঙ্গে মিলিত হবার জন্য তারা একটা দিন ঠিক করলেন। পৌল যেখানে থাকতেন সেখানে তারা ছাড়া আরও অনেকে আসলেন। তখন পৌল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঈশ্বরের রাজ্যের বিষয়ে তাদের জানালেন ও বুঝালেন। মসির আইন কানুন ও নবীদের বইয়ের মধ্য থেকে যিশুর বিষয় দেখিয়ে তার সম্বন্ধে তাদের বিশ্বাস জন্মাতে চেষ্টা করলেন। তিনি যা বলেছিলেন তাতে কেউ কেউ বিশ্বাস করলেন, আবার কেউ কেউ বিশ্বাস করলেন না। পৌলের কথায় তাদের মধ্যে মতের অমিল হল আর তারা সেখান থেকে চলে গেলেন। তারা চলে যাবার আগে পৌল বললেন, পবিত্র আত্মা নবী যিশাইয়ের মধ্য দিয়ে আপনাদের পূর্বপুরুষদের কাছে সত্যি কথাই বলেছিলেন যে এই লোকদের কাছে গিয়ে বলো, তোমরা শুনতে থাকবে কিন্তু কোনো মতেই বুঝবে না, দেখতে থাকবে কিন্তু কোনো মতেই জানবে না, এই সব লোকদের অন্তর অসার এবং কান বন্ধ হয়ে গেছে আর তারা তাদের চোখও বন্ধ করে রেখেছে, যেন তারা চোখ দিয়ে না দেখে কান দিয়ে না শুনে, এবং অন্তর দিয়ে না বুঝে আর ভালো হবার জন্য আমার কাছে ফিরে না আসে। এই জন্য আপনারা জেনে রাখুন ঈশ্বর মানুষকে পাপ থেকে কিভাবে উদ্ধার করেন, সেই কথা অজিহুদীদের কাছে জানানো হয়েছে আর তারাই সেই কথা শুনবে। পুরো দু বছর ধরে পৌল তার নিজের ভাড়াতে বাড়িতে ছিলেন এবং যারা তার সঙ্গে দেখা করতে আসত তিনি তাদের সবাইকে গ্রহণ করতেন। তিনি সাহসের সঙ্গে বিনা বাধায় ঈশ্বরের রাজ্যের বিষয়ে প্রচার করতেন এবং প্রভু যীশু খ্রিস্টের বিষয়ে শিক্ষা দিতেন।